This track was downloaded from FusionBD.com.
95.4 Bangladesh. এবং দেখতে দেখতে ঘড়ির সময়টা রাত 10:30। আসলে অনেক প্রতীক্ষার পর আমার মনে হয় যে রাত বৃহস্পতিবার রাত 10:30 বাজে, যখন প্রোগ্রাম শেষ করে যাই, বৃহস্পতি শুক্রবার শেষ করে যখন যাই তখন মনে হয় ও আবার কবে বৃহস্পতিবার আসবে, আবার কখন ভালোবাসার বাংলাদেশ শুরু করব। যাই হোক, অবশেষে দেখতে দেখতে আবার বৃহস্পতিবার, এবং বৃহস্পতিবার মানেই ভালোবাসার বাংলাদেশ। আর ইমা রয়েছে আপনার সঙ্গে, থাকবো ঠিক রাত 1:30 পর্যন্ত। আজ বৃহস্পতিবার 7 মে 2015, 24 বৈশাখ 1422 বঙ্গাব্দ, 17 রজব 1436 হিজরি। দেখতে দেখতে বৈশাখ মাসটাও প্রায় শেষ হয়ে আসছে, কিন্তু কালবৈশাখী যেটাকে বলে আমার মনে হয় তেমন হচ্ছে না, তবে শুনলাম যে হবে মাঝামাঝি সময়। আসলে যে কখন হবে আল্লাহ ভালো জানে। যাই হোক, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং ঢাকায় আমাদের সঙ্গে তো অবশ্যই আছেন, ভালোবাসা বাংলাদেশের সঙ্গে অবশ্যই থাকবেন, কারণ আমরা আছি আপনারই সঙ্গে। আর এই মুহূর্তে কে কি করছেন, কোথায় আছেন অবশ্যই জানাবেন, জানাতে একদমই ভুলবেন না। SMS করতে পারেন, SMS করার জন্য আপনার সেলফোনে SMS অপশনে গিয়ে লিখুন FM গুরু স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এই দেন, আপনি যা কিছু বলতে চাচ্ছেন লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে। মনে যত কথা আছে, না বলা যত কথা আছে সব লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে। আর ফেসবুক তো আছে, যদি ফেসবুক এখনো পোস্ট আমরা দিই আর কিছুক্ষণের মধ্যে পেয়ে যাবেন। আর ফেসবুক আইডিটি যারা এখনো জানেন না তাদেরকে জানিয়ে দিচ্ছি, www.facebook.com/shakafm90.4 আপনি অবশ্যই ভিজিট করবেন আর কিছুক্ষণ পরে। আর এই মুহূর্তে কিন্তু অবশ্যই মিস করবেন 16260, তো আমি আবার জানিয়ে দিচ্ছি কিভাবে এসএমএস করবেন। লিখুন FM গুরু স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এজ, দেন আপনার মনের যত কথা আছে লিখে পাঠিয়ে দিন 16260 এই নম্বরে। আমি তো আছি আপনার সেই সুন্দর SMS এর অপেক্ষায়। তো বন্ধুর সঙ্গে থাকুন, এই মুহূর্তে চলে যাচ্ছি গানে, গানে বিরতির পর দিয়েছি।
আকাশ আমার জাদু জার পূর্ণিমা, ভেতর থেকে বসে হৃদয়ে তুমি আমার প্রিয়তমা, তোমার চোখে আকাশ আমার জাদু জার পূর্ণিমা, ভেতর থেকে বসে হৃদয়ে তোমায় কত দেখো হৃদয় খুলে, ভালোবাসি তোমায় কত দেখো হৃদয় খুলে, আকাশ আমার জাদু জার পূর্ণিমা, অন্তর থেকে বলছে হৃদয়, তুমি আমার প্রিয় তোমার, তোমার চোখে আকাশ আমার, জাগো যার সুরে ভয়, থেকে বলছে হৃদয়, তুমি আমার প্রিয় তোমার, তোমার চোখে আকাশ আমার, জাগো যার সুরে
তুমি
বলো না হলে হব আমি শুনি, তুমি আকাশ হলে হব শঙ্খ চিহ্ন, তুমি নদী হলে হব আমি জল, তুমি সাবন হলে হব সাবন ঢল, তুমি পাহাড় হলে হব আমি সবুজ, তুমি শাসন করলে হব আমি অবুজ, তুমি অরণ্য হব পাখি, তুমি অশ্রু হয়ে যাব আখি, তুমি গরু না হলে হব আমি শুনি, তুমি আকাশ হলে হব শঙ্খ চিহ্ন, তুমি নদী হলে হব আমি জল, তুমি শ্রাবণ হলে হব শ্রাবণ ফল, তুমি জীবন হলে হয়ে যাব শান্তিতে, তুমি নকশি কথা হলে হব কারুহে, তুমি জীবন হলে হয়ে যাব আমি প্রে, তুমি নকশি কথা হলে হব কারুহে, নরে না নরে না নরে না নরে না, তুমি রাত্রি হলে হব নীরবতা, তুমি দুঃখ পেলে হব তারি ব্যথা, তুমি প্রকৃতি হব তারি ছবি, তুমি কবিতা হলে হব তার কবি,
হিন্ত তুমি বললাম হলে হবে আমি শুনে আসতে ভালোবাসা মানুষটিকে এই ধরনের অনেক রোম্যান্টিক কথা বলতে সবারই ইচ্ছা করে, আশা করছি আপনারও ইচ্ছা করে। সবার যারা ভালোবাসার সাথে জড়িত তারা তো অবশ্যই এইসব কথাগুলো বলতে চান। জীবনে অবশ্যই আপনার সেই মনের কথাগুলো আমাদেরকে জানাবেন। জানাতে হলে আপনি SMS করুন, SMS করার জন্য আপনার সেলফোনে SMS অপশনে গিয়ে লিখুন FM গুলো স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এইজ, এবং আপনার মনে যত কথা আছে লিখে পাঠিয়ে দিন 16268 এই নম্বরে। আর ফেসবুক তো আছে www.facebook.com/sakasam90.4, আপনি অবশ্যই ভিজিট করবেন কারণ সেখানে আমরা পোস্ট দিয়ে দিয়েছি এবং অলরেডি আপনি জেনে গিয়েছেন যে আজকে ভালোবাসা বাংলাদেশের অতিথি বন্ধু কে। আর যারা এখনো কানেক্টেড হয়নি তাদেরকে বলছি অবশ্যই কানেক্টেড হবেন। আমি আবার বলছি www.facebook.com/sakasam90.4, আপনি অবশ্যই কানেক্টেড হবেন। আজকে আমাদের ভালোবাসা বাংলাদেশের অতিথি বন্ধু স্পর্শ, আজকে আমরা শুনবো তার জীবনের গল্প। আশা করছি স্পর্শ ভালোবাসার গল্প হৃদয় স্পর্শ করে যাবে, সে প্রত্যাশা তো আমি করতেই পারি। আপনার সঙ্গে আছে ঠিক রাত দেড়টা পর্যন্ত। এই মুহূর্তে যারা ফেসবুকে আছেন জয়েন করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ইরফান আহমেদ আছেন আমাদের সঙ্গে, ফেরোজ উদ্দিন আছেন আমাদের সঙ্গে, তিনি আজকে শুনতে পারছেন না তার সেজন্য মন খারাপ হচ্ছে, মন খারাপের কোনো কারণ নেই। আজকে যেহেতু কোনো কারণে মিস হয়ে গেছে নিশ্চয় একদমই মিস করবেন না। সাদা সরকার বাবু আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন আপু যতদিন বেঁচে থাকবো ঢাকায় তো আমি সাথে থাকবো, অনেক ভালো লাগলো বাবু, আশা করছি সব সময় এখন যে কথাটি বলেছে সব সময় ঠিক এভাবে পাশে থাকবেন। প্রেক্ষিতর আছেন আমাদের সঙ্গে, আরো আছেন মেঘবালিকা, জানতে চেয়েছেন সবার মনে প্রথমে যে কোশ্চেনটা থাকে আমি কেমন আছি। আমি অনেক ভালো আছি, আশা করছি আপনারা ভালো আছেন। যদিও অনেক গরম বাইরে, প্রচন্ড গরম এবং বিকালের দিকে তো বাতাস হচ্ছিল, ঠান্ডা লাগছিল, কিন্তু আমারও তো সেই গরম, আশা করছি বিশাল একটা ঝড় হবে আর যত অশান্তি যত খারাপ কিছু সবকিছু ধুয়ে মুছে যাবে। শাহিদর্শন আছেন আমাদের সঙ্গে, আরো আছেন পি এল নয় এমজি রুবেল হোসেন আছেন আমাদের সঙ্গে, মনসুর আলম আছেন সাভার থেকে আমাদেরকে শুনছেন, তিনি লিখেছেন তিনি আমাদেরকে অনেক মিস করেন, মিস করার কোনো কারণ নেই, আমরা তো আছি আর বৃহস্পতিবার সঙ্গেই তো থাকি ঠিক রাত দেড়টা পর্যন্ত। মাঝে মধ্যে যদিও দেড়টা একটু বেশি হয়ে যায় আমার তো ভালো লাগে, আশা করছি আপনাদেরও সেই বেশি সময়টুকু অনেক বেশি ভালো লাগে। মাঝে মধ্যে মনে হয় না যে এই গল্পটা যদি আরেকটু বড় হতো আর একটু ডিটেলস হতো তাহলে অনেক ভালো হতো, ঠিক সেরকমই। আর বন্ধু যারা ভালোবাসা বাংলাদেশে হট সিটে বসে আপনার জীবনের গল্প আমাদের সবার সঙ্গে শেয়ার করতে চান তাদেরকে বলছি অবশ্যই বন্ধু কাজটি করতে পারেন। তার জন্য যে ছোট কাজটি করতে হবে তা হচ্ছে SMS করতে হবে। তো SMS করার জন্য আপনি সেলফোন SMS অপশনে গিয়ে লিখুন FM গুরু, স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এইজ, দেন আপনি কি করছেন, আপনি স্টুডেন্ট অথবা আপনি জব করছেন কিনা তা লিখে পাঠিয়ে দিন 16260 এই নম্বরে। আর অনেকেই মিস করেন আমাদের গুরু এহতেশামকে, তাদেরকে বলছি মিস করার তো কোনো কারণ নেই, কারণ এই বৃহস্পতিবার ছাড়াও তিনি কিন্তু থাকেন মঙ্গলবার। জি বন্ধু, মজো এসম দোস্তি নিয়ে আজকে মেঘলা এবং আমাদের সবার পছন্দের গুরু এহতেশাম থাকে ঠিক রাত 10:30 থেকে। সো বন্ধুত্ব তো অনেক বেশি ভালো হচ্ছে, আশা করছি আপনারা যারা এখনো রেজিস্ট্রেশন করেননি তারা কিন্তু অবশ্যই রেজিস্ট্রেশন করে নেবেন। মনসুর আলম আছেন আমাদের সঙ্গে, ইনায়তুল্লাহ সহ আরো অনেকেই আছেন, সবার অনেক কমেন্ট, সবকিছুই পড়ব, কিন্তু এই মুহূর্তে একটি গান শুনবো, গানের বিরতির পর ফিরছি। তো বন্ধু সঙ্গে থাকুন আর 16260 SMS পাঠাতে একদমই বলবেন না, এবং www.facebook.com/sakasam90.4 আপনি অবশ্যই ভিজিট করবেন, লাইক দিয়ে আপনি আপনার কমেন্টই করবেন। আর আপনার কমেন্ট যদি অনেক সুন্দর হয় আর আপনার কমেন্ট যদি একটু রোমান্টিক হয়, আপনার ভালোবাসা মানুষটিকে নিয়ে লেখা হতে হবে, মানে অনেকেই ভাবছেন যে একদম বড় করে চিঠির মতো করে লিখতে হবে, অনেক বিশাল বড় করে, তা কিন্তু একদমই নাই, কিছু আছে না ছোটর মধ্যে ভালো, ঠিক সেরকম আর কি। আর আপনার সেই কমেন্টে আমি পড়ে দিবে আমাদের গুরু এহতেশাম, তো অবশ্যই পাঠিয়ে দিবেন। কিন্তু এই মুহূর্তে চলে যাচ্ছি গানে, গিয়ে গানে বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।
Oh, থাকে
আপনারই সঙ্গে থাকবো ঠিক রাত দিকটা পর্যন্ত ভালোবাসার বাংলাদেশ নিয়ে। আর আপনি জানেন আজকে আমাদের ভালোবাসার বাংলাদেশের অতিথি বন্ধু স্পর্শ, আজকে আমরা শুনবো তার ভালোবাসার গল্প। আর স্পর্শের মতো আপনি যদি আপনার ভালোবাসার গল্প আমাদের সবার সঙ্গে শেয়ার করতে চান, তাহলে যে আপনাকে ছোট কাজটি করতে হবে তা হচ্ছে এসএমএস করতে হবে। সো দেরি না করে এখন এসএমএসটি পাঠিয়ে দিন, লিখুন এফএম গো স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার এজ, দেন আপনি কি করছেন, আপনি স্টুডেন্ট অথবা আপনি জব করছেন কিনা তা লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে। আর এই মুহূর্তে যারা শুনছেন মনের কথা জানাতে চাচ্ছেন তাদেরকে বলছি অবশ্যই বন্ধু জানাবেন, আর যারা ফেসবুকে কমেন্ট করতে চাচ্ছেন তাদেরকে বলছি ফেসবুকে আমাদের যে অফিসিয়াল ফ্যান পেজ রয়েছে উইচ ইস www.facebook.com/90.4 আপনি অবশ্যই ভিজিট করবেন, আমরা যে পোস্টে দিয়েছি সেই পোস্টে লাইক দিয়ে আপনি আপনার কমেন্টই করবেন। ফরহাদ মোল্লা শুকপাকি আছেন আমাদের সঙ্গে কুমিল্লা থেকে, আরও আছেন জসিম খান প্রবাস থেকে, শুনছেন জানতে চেয়েছেন কেমন আছে আর গরুকে সালাম জানিয়েছেন। অসংখ্য ধন্যবাদ আপনি এত দূর থেকে আমাদের সঙ্গে কানেক্টেড হয়েছেন জসিম খান, এবং আশা করছি সবসময় আমাদের সঙ্গে থাকবেন। এমডি কাউসার আহমেদ শাহজালাল আছেন আমাদের সঙ্গে, তিনি প্রথমবার কানেক্টেড হয়েছেন, যারা প্রথম আমাদেরকে একদম প্রথম শুনছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ওয়েলকাম জানাচ্ছি আমাদের প্রোগ্রামে। আশা করছি প্রতি বৃহস্পতিবার কিন্তু আমাদের সঙ্গে থাকবেন আপনি। মাসুদুর রহমান আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন 8 মে তার জন্মদিন, আর হচ্ছে আগামীকাল তিনি প্রথম কোনো মেয়ের সঙ্গে দেখা করতে যাবেন। আসলে মাসুদুর রহমান প্রথম কোনো মেয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছেন মানেটা একটু ক্লিয়ার করতে হবে, যে আপনি একজনকে ভালোবাসেন সেই মানুষটির সঙ্গে প্রথমবার দেখা করতে যাচ্ছেন নাকি অন্য কিছু, অবশ্যই জানাবেন। আর আপনার জন্মদিন, আপনাকে অনেক অনেক জন্মদিনের শুভেচ্ছা ওকে আমি জানিয়ে দিচ্ছি, আর আশা করছি আপনার জীবনটা অনেক বেশি সুন্দর হবে, সবসময় আমাদের সঙ্গেই থাকবেন। আমাদের সঙ্গে আছেন ওবায়দুল কুমিল্লা থেকে, তিনি স্টুডেন্ট আর আমাদের সঙ্গে জয়েন করেছেন নতুন, তার অনেক ভালো লাগছে। ওবায়দুল অনেক ধন্যবাদ, সবসময় কিন্তু এভাবেই কানেক্টেড থাকবেন এবং সুন্দর সুন্দর SMS পাঠাবেন। জাহিদ আছেন আমাদের সঙ্গে কেরানীগঞ্জ থেকে, তিনি তার ভাই, তিন ভাই আমাদেরকে শুনছেন, অনেক ভালো লাগলো আসলে ফ্যামিলির সঙ্গে শুনতে বা ভাই বোন সবাই একসঙ্গে মিলে শুনে, অন্যরকম একটা মজা যেটা আমি ফিল করি। তা হচ্ছে কোনো একটা কিছু হলে বা আমাদের গেস্টটা যখন ভালোবাসে সে বন্ধুটি যখন কথা বলে তখন তাৎক্ষণিক একটা কমেন্ট করা যায় যে কথাটি এভাবে বললো বা কথাটা খুব সুন্দর হয়েছে, সব কিছু মিলে এভরিথিং একটা কমেন্ট করা যায়, যেটা আমার কাছে খুবই বেশি ভালো লাগে। মাগুরা থেকে জানাত আছেন আমাদের সঙ্গে, তিনি কোথা থেকে লিখেছেন জানাননি, তিনি লিখেছে আই লাভ ইউ সো মাচ, তোমার কথাগুলো অনেক ভালো লাগে। আসলে জান্নাত আপনি আমাকে খুব ভালোবাসেন তার জন্য আমার কথাগুলো আপনার এত ভালো লাগে, সবসময় ভালোবাসবেন সে প্রত্যাশা করছি, আর আপনিও অনেক ভালো অনেক সুইট, আপনার নামটিও অনেক সুইট। আর জান্নাত সবসময় কিন্তু ঢাকা ফ্যামের সঙ্গে থাকবেন এবং আমাদেরকে এসএমএস করবেন। রাসেল মাহমুদ আছেন আমাদের সঙ্গে, থ্যাংকস জানিয়েছেন, তার পছন্দের গানটি আমি প্লে করে দিয়েছি এই কারণে, আসলে অনেক সময় অনেকের পছন্দের সাথে মিলে যায়, এটা হচ্ছে মনের ব্যাপার। আমাদের সঙ্গে আছেন মুজিবুর রহমান রাফি, সালাম জানিয়েছেন আমাদেরকে, এবং তার ভালোবাসার মানুষটি তার সঙ্গে রাগ করেছে, তার ভালোবাসার মানুষটির নাম পুতুল, পুতুল রাগ করেছে তাকে জানিয়ে দিতে বলেছেন। আমি জানিয়ে দিলাম যে পুতুল আপনি কিন্তু রাফির সঙ্গে একদমই রাগ করবে না, রাগ যতটুকু হয়েছে অনেক হয়েছে আর রাগারাগি নয়, এখন শুধুই ভালোবাসা, কারণ ভালোবাসা বাংলাদেশ তো চলছে, ভালোবাসা বাংলাদেশ চলাকালীন সময় এত রাগ করা মোটেও ভালো না। আর ভালোবাসার মধ্যে ছাত্রছাত্রী হয় মাঝে মধ্যে রাগারাগি হয়, তাই বলে সেই রাগটা যেন ক্ষণস্থায়ী হয়, খুব বেশি টাইম যেন না হয়। আর অনেক কথা তো হলো, অনেক কথাই হবে এই মুহূর্তে, গানে চলে যেতে চাচ্ছি। আর যেতে যেতে বলতে চাচ্ছি তা হচ্ছে অবশ্যই SMS করবেন 1626 হতে, লিখুন FM গুরু স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার এইজ, দেন আপনি যা কিছু বলতে চাচ্ছেন লিখে পাঠিয়ে দিন 1626 এই নম্বরে। আর বন্ধু ফেসবুক তো আছে www.facebook.com/90.4, আপনি অবশ্যই আপনার কমেন্টটি করবেন। ফিরছি গানে বিরতির পর, সঙ্গে থাকুন।
না তেনু সমঝাওয়া কি না তেরে বিনা লাগদা জি, না তেনু সমঝাওয়া কি না তেরে বিনা লাগদা জি, তু কি জানে প্যার মেরা না করু ইন্তজার তেরা, তেনু সমঝাওয়া কি না তেরে বিনা লাগদা জি, তু কি জানে প্যার মেরা না করু ইন্তজার তেরা, তু দিল তুইও জান মেরি, না তেনু সমঝাওয়া কি না তেরে বিনা লাগদা জি। कर एतबार मेरा मैं करूँ इंतजार तेरा तू दिल तू यो जान मेरी मैं तेनू समझा कि मैं तेरे बिन लग दाजी
ভালোবাসা বাংলাদেশের সঙ্গে কোন প্রকার মন খারাপ করা চলবে না, কোন প্রকার মানে অশান্তি যেটাকে বলে সেসব একদমই থাকবে না যতক্ষণ আপনি আমাদের সঙ্গে আছেন। কারণ এত চমৎকার গান, এত সুন্দর সুন্দর ভালোবাসার গল্প শুনতে কার মনটা খারাপ থাকে বলুন। আর আজকে আমাদের ভালোবাসা বাংলাদেশের অতিথিবন্ধু স্পর্শ, আজকে আমরা শুনবো তার জীবনের গল্প। আর স্পর্শের মতো আপনি আপনার ভালোবাসার গল্পটি আমাদের সবার সঙ্গে শেয়ার করতে পারেন। তার জন্য যে কাজটি করতে হবে তা হচ্ছে এসএমএস করতে হবে। সো দেরি না করে এখন এসএমএস পাঠিয়ে দিন, লিখুন এফএম গুলো স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এই দিন আপনি যা এদের আপনি কি করছেন, আপনি স্টুডেন্ট অথবা আপনি জব করছেন কিনা তা লিখে পাঠিয়ে দিন 16260 এই নম্বরে। আর এই মুহূর্তে যারা শুনছেন মনের যত কথা যে কোনো লুকোনো কথা থাকে না সেগুলো জানানোর জন্য অবশ্যই এসএমএস করবেন। লিখুন এফএম গুলো স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এই দিন আপনি আমাদেরকে যা জানাতে চাচ্ছেন লিখে পাঠিয়ে দিন 16260 এই নম্বরে। আর বন্ধু ফেসবুক তো আছে www.facebook.com/1090.4 এ আপনি অবশ্যই কানেক্ট হবেন। আমরা যে পোস্ট দিয়েছি সেই পোস্টে লাইক দিয়ে আপনি আপনার কমেন্টি করবেন। অলরেডি অনেকে কানেক্টেড হয়েছেন। আমাদের সঙ্গে আছেন মৃদুল হোসেন দুবাই থেকে, ইসমি আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন আমি ওকে অনেক মিস করছি। সেই ওকেটা কে ইসমি অবশ্যই জানাবেন। প্রেক্ষিদয় আছেন আমাদের সঙ্গে, জাহিদ হোসেন জি আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন আশা করছি আজকের গল্পটা ভালো হবে। আসলে আশা করছি, আমিও আশা করছি যে আজকের গল্পটা ভালো হবে। যেহেতু আমাদের আজকে ভালোবাসার মানুষটির নাম ভালোবাসা, সেই বন্ধুটির নাম হচ্ছে স্পর্শ, তার ভালোবাসার গল্প আমাদের সবার হৃদয় স্পর্শ করে যাবে। এনজি মোবারক হোসেন আছেন আমাদের সঙ্গে, তারা অনেকে একসঙ্গে শুনছেন, মোবারক শুনছেন আমাদেরকে, মোজাম্মেল, রুকু মিয়া, মন্টু মিয়া সহ আর অনেকে আমাদেরকে শুনছেন, অনেক ভালো লাগলো। সবাই মিলে একসঙ্গে শুনুন, আশা করছি অনেক বেশি ভালো লাগবে। তবে একদম শেষ পর্যন্ত থাকতে হবে, দ্যাট মিনস রাত 1টা পর্যন্ত। জানি খান আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন সাইমাকে বলো আই লাভ ইউ। সাইমাকে কথাটি আপনি যদি জানি বলে দেন তাহলে আরো অনেক বেশি ভালো হবে, সাইমা আরো বেশি খুশি হবে। তো সাইমাকে এখনই আপনি ফোন করে বলে দিন যে সাইমা আই লাভ ইউ। আর ভালোবাসা মানুষটিকে যখনই আপনি বলবেন যে আমি তোমাকে ভালোবাসি অথবা আই লাভ ইউ, তার মনটি আসলে অন্যরকম, ফিলিংসটাই অন্যরকম এবং অনেক বেশি ভালো লাগবে। তার যতই ঝগড়াঝাটি হোক, যাই হোক না কেন, আমি তোমাকে ভালোবাসি কথাটা বললে কিন্তু মুড অনেকটা চেঞ্জ হয়ে যায়। বিশেষ করে যখন রাগারাগি ঝগড়াঝাটি হয় সেই মুহূর্তটাতে অবশ্যই একদম সফট হয়ে যায় দুজনে। তো এই আইডিয়াটি অবশ্যই কাজে লাগাবেন। আর অনেকেই বিভিন্ন কারণে মন খারাপ থাকে, আজকে আমার মন খারাপ, আজকে এটা হয়েছে সেটা হয়েছে, তাদেরকে বলছি মন খারাপ একদমই থাকবে না যদি আপনি প্রতিদিন অন্ততপক্ষে একটা অথবা দুইটা ভালো কাজ করেন। কারণ আপনি যখন ভালো কাজটা করবেন তখন আপনার মনে একটা ভালো ফিলিংস আসবে, আপনি ফিল করবেন যে না আমি একটা ভালো কাজ করেছি, এইটা চিন্তা করে আপনার মনটা দেখবেন অনেক বেশি ভালো হয়ে গিয়েছে। তো অবশ্যই প্রতিদিন একটা অথবা দুটি ভালো কাজ করবেন। আর রাজন মাহমুদ রাজু আছেন আমাদের সঙ্গে, এমটি রুবেল আজকে আছেন আমাদের সঙ্গে, সবার তো সে একই অভিযোগ, কমেন্ট করো না কেন, কমেন্ট তো করার চেষ্টা করি তারপর মাঝে মধ্যে কিছুটা মিস হয়ে যায়, তার জন্য আমি এক্সট্রিমলি সরি। আজও ভালোবাসি তোমার আছেন আমাদের সঙ্গে, প্রত্যাশা বিশ্বাস আছেন আমাদের সঙ্গে, আইসক্রিম শান্ত আছেন আমাদের সঙ্গে, মাসুমা আক্তার ঝিনুক আছেন আমাদের সঙ্গে, তিনি আমাদেরকে অনেকদিন পর শুনছেন এবং তার অনেক ভালো লাগছে, তিনি অনেক ভালো লাগে অনেকদিন পর শুনছেন, মাঝখানে কোথায় হারিয়ে গিয়েছিলেন আমাদেরকে রেখে, অবশ্যই জানাবেন ঝিনুক। আর বন্ধু অবশ্যই ফেসবুকে কানেক্টেড হবেন, www.facebook.com মেঘলা আকাশ আছেন আমাদের সঙ্গে ফেসবুকে, কামাল আহমেদ কামাল আছেন, সীমান্ত ইসলাম উজ্জ্বল আছেন আমাদের সঙ্গে, পাথর আছেন, অর্ণব হাসান ইফকে আছেন, তিনি অনেকগুলো কমেন্ট করেছেন, তারপরও কমেন্ট পড়ছি না আমি, আমি তো কমেন্ট পড়েছি, আশা করছি আরো বেশি বেশি করে কমেন্ট করবেন। এমডি নাজমুল ইসলাম আছেন আমাদের সঙ্গে, এমডি মেহেদী হাসান নাতিক সহ আর অনেকেই আছেন, আর যারা আছেন তাদেরকে বলছি অবশ্যই বন্ধু আপনার সেই রোম্যান্টিক এবং ভালোবাসার কথাগুলো আমাদেরকে জানাবেন। আর অনেক সময় হয় না যে ভালোবাসা মানুষটিকে মনে করে একটু রোম্যান্টিক কবিতা আপনি লিখে ফেলেছিলেন বা কিছু ভালো কথা, খুব সুন্দর কথা যেটা শুনলে হৃদয় স্পর্শ করে যায়, খুব বেশি ভালো লাগে, সেই কথাগুলো আমাদেরকে কমেন্ট অথবা এসএমএস আপনি পাঠিয়ে দিবেন, কারণ আপনার সেই সুন্দর কথাগুলো সুন্দর করে পড়ে দিবে আমাদের গুলো এতে সাম। তো বন্ধু এখনই কিন্তু পাঠিয়ে দেবেন www.facebook.com/94 এবং 1626 হতে। আর এই মুহূর্তে চলে যাচ্ছি গানে, সঙ্গে থাকুন।
ভিতর কান্দে সখী আমার তোমার লাগি আর কত রাখব তোমার বুঝলাম না, তোমার মনের মনি কোথায় দাও না আমায় একটু ছাই, তোমার মনের মনি কোথায় দাও না আমায় একটু ছাই, তোমার মানে না ভিতর কান্দে সখী আমার তোমার লাগি আর কত কাল রাখব তোমার বন্দি বাকি
মনিমন্দিরে তোমারি পূজা দিবানী শীতে তোমাকে খোঁজা, দিবানী শীতে তোমাকে খোঁজা,
তোমাকে ডাকা যতনে রাখা তুমি ছাড়া পাগল পারা মন উদাসী তুমি জানো না, ভিতর কান্দে সুখী আমার তোমার লাগি দেখলাম,
কত কাল্লাপ তোমার মন্দি ভাগি
Thank you.
তোমারি জীবন তোমারি শিপিন মনে করি চাস তোমারি শিপিন মনে করি চাস
সজনে হয়ে আজর ছুঁয়ে তুমি তুমি তোমাকে চাই তুমি না বাঁচি না তুমি তুমি তোমাকে চাই তুমি না বাঁচি না ভিতর কান্দে সুখী আমার তোমার লাগি দেখলাম
আর কত কাল লাগব তোমার মন বিভাগি বুঝলাম না
তোমার মনের মনি কোথায় দাও না আমায় একটু চাই তোমার মাগি ভিতর কান্দে সুখী আমার তোমার লাগি দেখলাম না
কতকাল লাগব তোমার মন বিভাগি
তোমার মনের মন কোথায়
ভালোবাসার বাংলাদেশ যারা শুনছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, যারা কমেন্ট করছেন, যারা এসএমএস করছেন তাদেরকে অনেক ধন্যবাদ, যারা কোন ট্রাই করছেন না শুধু শুনছেন তাদেরকেও ধন্যবাদ, কারণ শুনে তো আপনি একটা কিছু শিখতে পারছেন, যেটা আমি বিশ্বাস করি প্রতিটি প্রোগ্রাম থেকে কিন্তু কোনো না কোনো একটি জিনিস আপনি অবশ্যই শিখবেন যদি আপনার শিখার সে মন মানসিকতা থাকে। সবকিছুর মধ্যে কোনো না কিছুর মধ্যে শিক্ষণীয় কোনো বিষয় থাকে, তার জন্য আপনাকে খুঁজতে হবে, জিনিসটা বুঝতে হবে, বোঝা গেল? আর যারা 1623 এস এম এস করছেন তাদেরকে বলছি, বন্ধু অবশ্যই আপনার নামটি লিখবে এবং আপনি কোথা থেকে আমাদেরকে এস এম এস পাঠিয়েছেন তাও কিন্তু লিখতে একদমই ভুলবেন না। লিখুন এবং বলুন স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এজ, দেন আপনি যা কিছু বলতে চাচ্ছেন লিখে পাঠিয়ে দিন 1623 এই নাম্বারে। হাসান আছেন উত্তরা থেকে, আর আছেন আমাদের সঙ্গে তাসদিনা আছেন কাপাসিয়া থেকে, তিনি লিখেছেন তিনি তার জীবনের গল্প বলতে চান। জীবন আমি কিন্তু বলেছি তারা জীবনের গল্প, আপনার ভালোবাসার গল্পটি আমাদের সবার সঙ্গে শেয়ার করতে চান, তার কিন্তু আমাদেরকে এস এম এস পাঠিয়ে দিবেন। তো দেরি না করে এখনই এস এম এস টি পাঠিয়ে দিন, তাসদিনা তাসদিনা আপনি এস এম এস পাঠিয়ে দিন, লিখুন এখানে করে স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এজ, দেন আপনি কি করছেন, আপনি স্টুডেন্ট অথবা আপনি জব করছেন কিনা তা লিখে পাঠিয়ে দিন 1630 এই নাম্বারে। আর বন্ধু যারা এই মুহূর্তে শুনছেন ফেসবুকে অবশ্যই কানেক্টেড হবে www.facebook.com/circle94। এস হুমায়ুন খান আছেন আমাদের সঙ্গে, আরও আছেন এম ডি সোহেল, তানবীর, ইরফান আছেন নশিনী থেকে আমাদেরকে শুনছেন, শনিবারে তার এক্সাম, তারপরও শুনছেন ইরফান, এটা তো একদমই খুবই পচা কাজ হচ্ছে, তা হচ্ছে আপনার পরীক্ষা তারপর আপনি আমাদেরকে শুনছেন, প্রোগ্রাম কিন্তু পরেও আপনি শুনতে পারবেন, আরও তো অনেক বৃহস্পতিবার আছে, বৃহস্পতিবার তো শেষ হয়ে যাচ্ছে না কিন্তু আপনার এক্সামটা তো শনিবার, তো করতে হবে বেশি বেশি এক্সাম যেহেতু, তো পড়ালেখাতে আগে পরের প্রোগ্রাম। এমডি কাউসার আহমেদ সজল আছেন আমাদের সঙ্গে, আরও আছেন রাজীবুল হাসান রাজীব, তিনি তুলতুলকে অনেক ভালোবাসে কিন্তু বলতে পারে না, রাজীব এটা কিন্তু একদমই ঠিক না, কত সুন্দর একটি নাম তুলতুল, তুলতুলকে এখনই এস এম এস করে দিন অথবা ফোন করে জানিয়ে দিন যে তুলতুল আমি তোমাকে অনেক ভালোবাসি। অ্যান্ড কালকে তো শুক্রবার আছে, শুক্রবারে তার সঙ্গে দেখা করেও ভালোবাসার কথাটি কিন্তু আপনি জানিয়ে দিতে পারেন। আর এই মুহূর্তে যারা চিন্তা করছেন আপনার সেই মনে না বলা কথাগুলো আমাদেরকে জানাবেন, তাদেরকে বলছি অবশ্যই বন্ধু জানাবেন এস এম এস অথবা কমেন্ট, এস এম এস করার জন্য সেলফোন এস এম এস অপশানে গিয়ে লিখুন এটার গুলো স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এই স্পেন, আপনার মনে যত না বলা কথা আছে লিখে পাঠিয়ে দিন 1630 এই নাম্বারে। টিকিট পাগল আলামিন আছেন কুমিল্লা থেকে আমাদের সঙ্গে, জানতে চেয়েছেন আমি এবং আমাদের পরিবারের সবাই কেমন আছে, আছে, সবাই অনেক ভালো আছে। আর আমার ছোট ভাই আলী, তার দুষ্টামি ঠিক কমেছে কিনা জানতে চেয়েছেন। তিনি আমাদেরকে সবসময় শুনেন ক্রিকেট পাগল আলামিন, অনেক ধন্যবাদ। সব কিছুর বিবরণ আপনি জানতে চেয়েছেন, সবকিছু মিলে সবাই ভালো আছে এবং আলী দুষ্টামি এখনো কমেনি। আসলে খুব আদরের ভাই, তো আদরের ভাই দুষ্টামি কি কমে, কমে না, বাড়তেই থাকে। আর আলামিন সবসময় কিন্তু আমাদের সঙ্গে থাকবেন এবং আপনি, আমি দেখি আপনি অনেক কমেন্ট করেন, অনেক বেশি ভালো লাগে, ঠিক এভাবে সবসময় কমেন্ট করবেন এবং প্রোগ্রাম চলাকালীন সময় কিন্তু অবশ্যই কমেন্ট করবেন, কারণ আপনারা যে কমেন্ট করেন অনেক বেশি ভালো লাগে, আমরা ইন্সপায়ার হই। অনেকে জানতে চাচ্ছেন আজকে ভালোবাসার বাংলাদেশের সে অতিথি বন্ধুটির নামটা কি, নামটি হচ্ছে স্পর্শ। আজকে আমরা স্পর্শের ভালোবাসার গল্প শুনবো, আর স্পর্শের মতো আপনিও কিন্তু আপনার ভালোবাসার গল্পটি আমাদের সবার সঙ্গে শেয়ার করতে পারেন। তার জন্য কি করতে হবে আমি কিন্তু জানিয়ে দিয়েছি, আবারও জানিয়ে দিচ্ছি। লিখুন এফএম গুরু, স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এইজ, দেন আপনি কি করছেন, আপনি স্টুডেন্ট অথবা আপনি জব করছেন কিনা, তা লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে। সাথে রাখতে আছেন আমাদের সঙ্গে আরো আছেন আরিয়ান আহমেদ চৌহান, জাইদুল হক আছেন, প্রিন্স ইকুই আছেন আমাদের সঙ্গে, আরো আছেন প্রিন্স শাওন আছেন, সাইফুল ইসলাম সহ আরো অনেকেই আছেন। অনেক সবাইকে অনেক অনেক ধন্যবাদ। বি এম নবীন, তিনি লিখেছেন, আপু আমি 19টা কমেন্ট করেছি কিন্তু তুমি পড়ো না। এই যে আপনার 20তম কমেন্টে কিন্তু আমি পড়ে দিয়েছি নবীন, আশা করছি 20 থেকে 200 আরো এরকম বাড়তেই থাকবে, তাই না নবীন, সঙ্গে থাকবে না। এর মধ্যে চলে যাচ্ছি গানে, গানে বিরতি পর ফিরছি। বাংলাদেশ এবং অলরেডি আপনি বুঝতে পেরেছেন যে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু গুহেতে শ্যাম আমাদের সবার সঙ্গে কথা বলবেন এবং ভালোবাসার গল্প, স্পর্শের ভালোবাসার গল্প আর কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে। এর মধ্যে আপনাকে জানাতে চাচ্ছি বন্ধু, আপনি অবশ্যই আমাদেরকে এসএমএস করবেন। এসএমএস করার জন্য আপনার ফোনের এসএমএস অপশনে গিয়ে লিখুন এফএম গুরু, স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এইজ, দেন আপনার মনে যত কথা আছে লিখে পাঠিয়ে দিন 16260 এই নম্বরে। আর বন্ধু ফেসবুক তো আছে, www.facebook.com/FM90.4 আপনি অবশ্যই আমাদের সঙ্গে কানেক্টেড হবেন এবং লাইক দিয়ে আপনি আপনার কমেন্টটি করতে কিন্তু একদমই ভুলবেন না। এস এম হুমায়ুন আছেন আমাদের সঙ্গে, তানভীর আছেন আমাদের সঙ্গে, আর আছেন আমাদের সঙ্গে এস কে আফজাল, শারমিন খান ছুমু আছেন, আকমল হোসেন আছেন, সানা ডাক্তার আছেন আমাদের সঙ্গে, মেঘবালিকা আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন আই লাভ ঢাকা এফএম 90.4। অনেক ধন্যবাদ মেঘবালিকা, সবসময় আমাদের সঙ্গে কানেক্টেড থাকবেন। রেপা মামুন আছেন আমাদের সঙ্গে, এমডি সুজন মিয়া আছেন, সবার সেই অভিযোগ কমেন্ট করেন, আমি অবশ্যই কমেন্টগুলো করার চেষ্টা করি, তারপরেও এর মধ্যে যাদেরটা মিস হয়ে যায় আমি আন্তরিকভাবে দুঃখিত। জসিম বাকি আছেন আমাদের সঙ্গে, আরও আছেন আশরাফুল ইসলাম সোহান, এমডি নয়ন আছেন, রাকিবুল ইসলাম, এমডি মাহবুব মল্লিক, তাসফিনা আহমেদ আছেন আমাদের সঙ্গে, তাসফিয়া তামান নূর আছেন আমাদের সঙ্গে, তিনি আমাদের নতুন বন্ধু এবং তার মন খারাপ ছিল কিন্তু ভালো হয়ে গিয়েছে, আর আমাদেরকে আইলানি জানিয়েছে। অনেক ধন্যবাদ নূর, আশা করছি সবসময় আমাদের সঙ্গে থাকবেন এবং বেশি বেশি করে কমেন্ট করবেন। মোরাদ আহমেদ আছেন আমাদের সঙ্গে, আরও আছেন শুভ কুমার, তিনি লিখেছেন আই অ্যাম রিয়েলি মিস ইউ, আর মিস করতে হবে না, জীবনের মধ্যে এই মিস করা করি বন্ধ হয়ে যাবে। আকাশে আমার রানা আছেন আমাদের সঙ্গে, আরও আছেন দেওয়ান নাদিম, তিনি লিখেছেন অপেক্ষায় আছে কখন আমাদের গুহেতে শ্যাম আসবে, আর একটু অপেক্ষাতে করতে হবে। হাবিবা খান আছেন আমাদের সঙ্গে তেজগাঁও থেকে, আরও আছেন নোমান শাহ, সুখ্যান অভিমানী, রাশেদ মাহমুদ সহ আরও অনেকেই আছেন এবং যারা কমেন্ট করছেন তাদেরকে বলছি আপনার পাঠানো সে সুন্দর কমেন্ট এবং আর কিছু কমেন্ট থাকে না, আরেকটু এক্সক্লুসিভ বা ছোটোর মধ্যে খুব সুন্দর কিছু কথা থাকে, সেই কথাগুলো কিন্তু গুহেতে শ্যাম নিজে পড়বে। সো আপনার সেই কমেন্টগুলো আপনি সুন্দর সুন্দর করে ছটপট পাঠিয়ে দিন, একদমই দেরি করবেন না, হাতে কিন্তু আর বেশি সময় নেই, যত কথা আছে লিখে কিন্তু পাঠিয়ে দিন। আলমাস মোল আছেন আমাদের সঙ্গে, আরো অনেকেই আছেন, অনেক তো অপেক্ষা করেছি আর কিন্তু অপেক্ষা করাচ্ছি না।
চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধনহারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ। অথবা ভালোবাসা এমনভাবে প্রতিধ্বনিত হোক, অনুরণিত হোক অন্তরের অন্তস্থ মনে, যেখানে সবাই বলে উঠবে প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে, তার প্রত্যেকটি হৃদয় শাসিত হয় শুধুই ভালোবাসা দিয়ে। একদম ছোটবেলা থেকে, একদম অনুষ্ঠানের শুরু থেকে, যখন একজন ছোট্ট একটা বাচ্চার বেড়ে ওঠা, ইনফ্যাক্ট আয়মানের কথা মনে হচ্ছে, আয়মান আমার একমাত্র সন্তান যে অল্প অল্প করে বেড়ে ওঠা, যে একটা নিজেরই একটা কবিতার মাধ্যমে বারবার এই অনুভূতিগুলোকে ক্যাপচার করার চেষ্টা করেছি, কখনো বলেছি বিভিন্ন সময়ে এই ইথারের মাধ্যমে, সেই সেই অনুভূতিগুলোকে বারবার রিক্যাপ করতে মন চাই। ইনফ্যাক্ট আজকে যখন স্টুডিওতে এসেছি তখন কিছু মানুষের সাথে বারংবার দেখা হয়, অনেকে অনেক দূর থেকে চলে আসেন ভালোবাসার টানে, ভালোবাসার বাংলাদেশের টানে, এই অনুষ্ঠানটির টানে তাদের সাথে সাক্ষাৎ হয়। তো সেই কথাগুলো আজকে সিকোয়েন্স ওয়াইজ মনে পড়ছে এই কারণে যে কোনো একটি ছেলের মুখ থেকে আমারই বলা বিভিন্ন কথাগুলো তার মুখে প্রতিধ্বনিত হতে দেখলাম, তখন মনে হলো যে সেই কথাগুলো আসলে ইথারে হারিয়ে যায়নি, কোনো না কোনোভাবে কারো কানের ভেতর দিয়ে অন্তরে জায়গা করে নিয়েছে। অথবা কবিতা, সেই কবিতাটা বলতে মন চাচ্ছে, ওরে তুই জন্মালি জবে নিথর নিচুক সুপ্ত এ তিথি তরি ঘড়ি জাগে, হঠাৎ দেখে নেছে চারিপাশ আনন্দে আধার, তোর লাগে মা বাবার বুকে আজ খুশির জোয়ার, সুখেতে দুসুখ তাকে ভরে উঠে চলে পরম স্নেহে, তোকে বুকে চেপে বলে দেখেছা দেখেছা রে তোরা সবে সাত রাজার ধন, সোনা আসছে দামি হিরে এসে খাটি ওরে বুটের বাজান, আমি তোর বিভীষ সেদিন চিৎকার করে বলেছিল এ ধরায় জন্ম হয়ে সার্থক আমার জন্ম। সেই বাচ্চাটি যখন আস্তে আস্তে বড় হয় বাংলার সমস্ত প্রকৃতি দেখে সে উচ্ছ্বসিত হয়, বলে ওঠে শান্ত নদী, আঁকা বাঁকা মেঠো রথ, তপ্ত দপ্ত মাটি, ঝোম বৃষ্টি, হঠাৎ মাকে এসে লাগা মাকে সদা গন্ধ, এসব ভালো লাগাগুলো বহুমাত্রিক রূপ পায় যখন ভালোবাসার সেই মানুষগুলো পাশে শক্ত হয়ে দাঁড়ায়। অথবা আমার সেই কথাগুলো, আমি বদলাতে চাই না, আমাকে বদলাতে নেই, হামিত্বের কোনো বদল হয় না, এক্স্যাক্টলি অস্তিত্বের প্রশ্ন, আমি কখনো বদলাতে চাই না, আমাকে বদলাতে নেই, আমিত্বের কোনো বদল হয় না, এই বিভিন্ন সময় বলে রাখা এই কথাগুলো অনেক সময় অনেকভাবে অনেকের মুখ থেকে শুনতে পায়, ভালো লাগে। ভালো লাগে যে ভালোবাসার বাংলাদেশের সাথে নীতিগতভাবে সবাই একজোট হয়ে আছে। আজকে অনেকের সাথে ঢোকার অনুষ্ঠানে আসবার সময় অনেকের সাথে কথা হচ্ছিল, কথা হচ্ছিল অনেক দূর থেকে, প্রায় কুমিল্লা থেকে ছুটে আসা মামনের সাথে কথা হচ্ছিল, সজলের সাথে কথা হচ্ছিল, আমাদের সাথে ফোনে যুক্ত হয়েছিল বেশ কয়েকদিন আগে গাজী রূপপুর থেকে মুসরাবলি, যিনি একজন নৈশ প্রহরী, তিনি একজন মুক্তিযোদ্ধা, তার সাথে দীর্ঘক্ষণ আমরা ফোনে কথা বলেছিলাম। প্রচন্ড শীতের মধ্যে সেই বয়স্ক ভদ্রলোক মাঠের মধ্যে হাঁটছিলেন আর কথা বলছিলেন, আজ সেই ভদ্রলোকের সাথে বহুদিন পর আমার সাক্ষাৎ হলো, তিনি বারবার আমাকে সম্মানিত করবার চেষ্টা করছিলেন, আমি বলছিলাম সমস্ত সম্মানের আধার আপনি, সমস্ত সম্মানের জায়গা শুধুমাত্র আপনাকে ঘিরে, আমাকে যে সম্মানটা দিচ্ছেন পক্ষান্তরে সমস্ত সম্মান আপনারই হকে, আপনাই এর জন্য হকদার। এবং তিনি বলছিলেন যে সেখানকার মসজিদের ইমাম, তিনিও নাকি আমাকে প্রচন্ড ভালোবাসেন, সবার জন্য আমার অনেক অনেক দোয়া। সেই মানুষটিকে নিয়ে হয়তো ফুল ফেজে একদিন অনুষ্ঠান করবো কোনো এক অকেশনে, এটা হতে পারে আগামী 16 ডিসেম্বর, সামনে যে 16 ডিসেম্বর আসছে তখনও হতে পারে, এরকম বহু ঘটনা। স্পেশালি মামুনের সাথে কথা বলতে গিয়ে আমি একটু অন্যরকম হয়ে যাই, মামুনকে স্টুডিওতে নিয়ে আসি যে তার মনের কথা একটু আমাদের সাথে দরকার শেয়ার করানোর জন্য। মামুন, বারবার তুমি বাইরে বলবার চেষ্টা করছিলে যে তোমার মধ্যে এই ভালোবাসার বাংলাদেশ এই অনুষ্ঠানটি দারুণভাবে গেঁথে আছে, যে কারণে তুমি কুমিল্লা থেকে ছুটে এসো যে এক ঝলক যদি এই স্টুডিওটা এই এই অনুষ্ঠানটার কাছ দিয়ে যেতে পারি, এটা যদি একটু দেখতে পাই, সব মিলিয়ে তোমার অনুভূতি কি এখন তুমি সেই স্টুডিওতে কিন্তু দাঁড়িয়ে আছো?
হ্যাঁ, আমার অনেক ভালো লাগতেছে, আমি অনেক কুমিল্লা থেকে চলে এসেছি, অনেক ভালো লাগতেছে, কথা অনেক ভালোবাসি, সবকিছু মানে অনেক ভালো লাগতেছে, এলাকা অনেক দূর থেকে চলে এলাম, অনুষ্ঠান পাই আমি 2 থেকে 2.5 বছর ধরে অনুষ্ঠান শুনি, গুরুর কথা শুনলে মানে অটোমেটিক চোখে পানি চলে আসে।
এই যে তুমি বলছিলে যে এই কথাগুলো কি তুমিও নিজে বলবার চেষ্টা করো, যেমন আমি যে অনুষ্ঠানের শুরুতেই বলে চলে এসো বন্ধু মাটির টানে, কিভাবে বলো তুমি?
হ্যাঁ, চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে বাজবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাদন হারা হব মুক্তির গানে, এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসা বাংলাদেশ।
এক্স্যাক্টলি, এরকম বহু বহু রকমের ভালো লাগা বহু ভাবে আমাদের সামনে উপস্থাপিত হয়, ওকে ইন্ট্রোডিউস করার সময় একটা উদ্দেশ্য আছে, উদ্দেশ্যটা এইটাই, ও বলছিল যেটা মনে হয় আমাদের স্বপ্নের মতো, আমরা কি স্টুডিওতে যেতে পারবো, আপনি কিভাবে কাজ করেন সেটা কি একটু দেখতে পারবো, আমার কাছে আমি বারংবার বলি যে এটা হচ্ছে সাধারণের জন্য রিপ্রেজেন্ট একটা স্টুডিও যেখানে মাইক্রোফোনটা শুধুই আপনাদের, যেখানকার হেডফোনটা শুধুই আপনাদের কথা শুনবার জন্য, আর যেখানকার স্টুডিও শুধুই আপনাদের অন্তরের কথা এখানে অনুনীত হয়, সেই সেই কারণেই হয়তো এই মানুষটিকে আমি স্টুডিওতে কথা বলবার সুযোগ করে দিয়েছি। মামুন অনেক ধন্যবাদ, সকল অনেক ধন্যবাদ স্টুডিওতে আসবার জন্য, এবং এরকম অনেকেই ছুটে আসে তাদের সকলের জন্য আমার অনেক অনেক কৃতজ্ঞতা। আমরা চলে যাবো মূল অনুষ্ঠানে, তার আগে কিছু টেক্সট দিব, তারপর ফিরে যাবো আজকের মূল অতিথিকে, আজকের যিনি আকর্ষণ, যিনি হটসিট অলরেডি অলঙ্কৃত করেছেন, তাকে সাথে নিয়ে তার জীবনের গল্পে।
ভাবতেই ভালো লাগে এরকম কথা শুনতে, কিন্তু আমার তো অসম খারাপ হয়েছে। আশা করছি আপনারা ঠিক তেমনটি হয়েছে। আর বন্ধু অবশ্যই আমাদের সঙ্গে কানেক্টেড হবেন ফেসবুকে www.facebook.com/ঢাকা FM 90.4 এবং SMS তো আছে 1626, আপনি অবশ্যই আপনি SMS পাঠিয়ে দিবেন। সাক্ষর দত্ত আছেন আমাদের সঙ্গে, আরও আছেন রাফি আহমেদ, শাকিল আহমেদ খান আছেন, এমনি সালাউদ্দিন আয়ুবী আছেন আমাদের সঙ্গে, ছড়া পাতা আছেন, তিনি লিখেছেন, তিনি আমাদের নতুন বন্ধু, এমডি শরীফ আছেন, আর আছেন আমাদের সঙ্গে শাহিন খান, সুমাইয়া মি, জাবিন সহ অনেকে আছেন। বন্ধুদেরকে বসে অবশ্যই বন্ধু বেশি বেশি করে কমেন্ট করুন, কমেন্ট করবেন কোথায় তাও জানিয়ে দিচ্ছি www.facebook.com/ঢাকা FM 90.4 এবং 1626 আছে, লিখুন এফএম গুরু, স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এইজ, আপনার মনে যত কথা আছে লিখে পাঠিয়ে দিন 1626 এই নাম্বারে। দেখতে পাচ্ছি 1626 তে অনেকেই আছেন, শারমিন আছেন আমাদের সঙ্গে, আরো আছেন আমাদের সঙ্গে মিঠুন পল্টন থেকে, রুমেন ঈশ্বরজি থেকে আছেন, আরো আছেন মিরাজ আহমেদ ইব্রাহিমপুর থেকে, তিনি লিখেছেন তিনি একজনকে ভালোবাসে কিন্তু বলতে পারে না, খুবই কঠিন একটা সমস্যা, আশা করছি এই সমস্যাটার সমাধান খুব তাড়াতাড়ি হয়ে যাবে, একটু সাহস নিন সমস্যাটা সমাধান হয়ে যাবে। সোমা আছেন আমাদের সঙ্গে উত্তরা থেকে, আসিফ আছেন লক্ষ্মীপুর থেকে, আর আছেন আমাদের সঙ্গে সুমন খান, তিনি লিখেছে ঢাকা এস এমকে অনেক SMS করে, তারপরও অনেক সময় আমরা SMS করি না এবং গুরুকে সালাম জানিয়েছেন, আমি সালামটি পৌঁছে দিলাম। আর বন্ধু অবশ্যই SMS করবেন 1626 তে, এখানে গুরু স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এই দেন, আপনার মনের যত কথা আছে লিখে পাঠিয়ে দিন 1626 এই নাম্বারে। আর বন্ধু ফেসবুকে অবশ্যই কানেক্টেড হবেন www.facebook.com/ঢাকা FM 90.4। আরমান হোসেন মিলন আছেন আমাদের সঙ্গে, আরও আছেন দূরের মানুষ বরিশাল থেকে আছেন আমাদের সঙ্গে, রুদ্র নিহাল আছেন আমাদের সঙ্গে, নীল প্রজাপতি, এমডি সোহেল, তানভীর ইরফান আছেন, রানা ইসলাম রাজ আছেন আমাদের সঙ্গে, অর্ণব হাসান আছেন, আরও আছেন মোহাম্মদ শামীম, এমডি বিপ্লব আছেন, ফিরোজ খান সহ আরও অনেকেই আছেন। আর বন্ধুরা যারা কমেন্ট করছেন তাদেরকে বলছি অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করুন, এবং আপনার সেই সুন্দর কমেন্ট করতে তো অবশ্যই ভুলবেন না, যা আমাদের প্রয়োজন সব নিজে করবে।
সুন্দর বলতে কিন্তু এমন না যে অনেক লম্বা করে লিখতে হবে, সুন্দর এমন হতে পারে খুব ছোট করে, সেটাও হতে পারে, স্পেশালি প্রোগ্রাম রিলেটেড কমেন্টস সেগুলো আমরা নেওয়ার চেষ্টা করব, এবং প্রোগ্রামের বাইরে যদি কেউ নিজের মনের কোনো কথা কমেন্টস এর মাধ্যমে প্রকাশ ঘটাতে চায় সেগুলো আমরা পড়বার চেষ্টা করব, কিন্তু এখন আর সময় নানি, চলে যেতে চাই সেই মানুষটির কাছে যে মানুষটিকে সাথে নিয়ে আমরা প্রতি বৃহস্পতি শুক্রবারের এই সন্ধিক্ষণে আমরা আমাদের হটসিটকে অলঙ্কৃত করি, এবং সেই সাথে তাকে সাথে নিয়ে তার জীবনের গল্পগুলো শুরু করি। আমরা চলে যাচ্ছি তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাচ্ছি, আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাচ্ছি আপনাকে ভালোবাসার বাংলাদেশে, এবং এই ভালোবাসার বাংলাদেশে আনবার জন্য এবং এই ভালোবাসার বাংলাদেশে কথা বলবার জন্য অনেকেই যেমন চেষ্টা করে চিন্তায় থাকে, তাদের মধ্য থেকে আপনি একজন যে আজ হটসিট অলঙ্কৃত করেছেন, আপনার অনুভূতি আগে একটু জানতে চাইবো আমি।
প্রথমে আমি সবাইকে অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা দিয়ে শুরু করছি।
জি, আপনার পরিচয়টা একটু ছোট্ট করে জানি, দেন সরাসরি শুনি আপনার জীবনের কথা।
আমার পরিচয়টা,
আপনার নাম, অ্যাট লিস্ট আপনার নাম এবং
স্পর্শ।
ওকে, একদম স্ট্রেট ওয়েতে আপনি আপনার জীবনের গল্পে বরং চলে যান, ছোটবেলা কিভাবে বেড়ে ওঠা। আপনার সাথে কথা বলবো, কিছু ইনফরমেশন এই ফাঁকে আমরা দিয়ে রাখি যে আপনাদের এই অনুষ্ঠানের সাথে আপনাদের সম্পৃক্ততা কেমন, সেই ব্যাপারগুলো জানবার জন্য অবশ্যই আমরা মুখিয়ে থাকি, সেই কারণে আপনাদের জন্য ডেডিকেটেড ফেসবুক আইডি www.facebook.com/ঢাকা FM 90.4 অথবা আমাদের পোর্ট 16260 এই নম্বরে আপনারা টেক্সট করুন, যাতে করে আমরা বুঝতে পারি আমাদের সমস্ত ভালো কাজের সাথে আপনারা আছেন। বিভিন্ন সময় পরামর্শ দিয়ে যারা আমাদেরকে সাহায্য করছেন, আমাদের সাথে থাকছেন, তাদের সাথে তাদের কাছে আমাদের রাজ্যের কৃতজ্ঞতা। কারণ আমরা চাই যে সত্যিকার অর্থে ভালোবাসার বাংলাদেশ আপনাদের সমাধানের পথে সহায়ক শক্তি হয়ে আপনাদের পাশে থাকুক। এবং ভালোবাসার বাংলাদেশে আজকে যিনি এসেছেন স্পর্শ, স্পর্শকে সাথে নিয়েই আমরা বাকি সময়টা পার করবো। স্পর্শ টেন্স হওয়ার কোনো কারণ নাই, এই মনে হয় একমাত্র মাইক্রোফোন কোন স্টুডিওতে যেখানে সাধারণ মানুষের জয় গান করা হয়, সাধারণ মানুষের মধ্যে যে অনন্য সাধারণ ব্যক্তিত্ব লুকিয়ে থাকে সেগুলো ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়। এখানে সেলিব্রিটি নির্ভর প্রোগ্রাম কিন্তু এটা না। আমি অনেক স্মৃতি কাতর একজন মানুষ, স্মৃতিতে যাই ফিরে। একটা পছন্দের গান বলেন, গান কিন্তু অনেক সহায়ক শক্তি স্মৃতিতে ফিরে যাওয়ার জন্য। যে কোনো একটা গানের কথা বলেন, কিছু চিন্তা করার দরকার নাই, বলেন আপনার স্মৃতিতে যাওয়ার জন্য কোন গানে ভর করবো। কার গলায় পরাবি মালা, রবীন্দ্রনাথ, রাইট? কার গলায় পরাবি মালা, দেখি আমাদের কালেকশন আছে কিনা।
শুভন ভাইয়ের গাওয়া
গান, ওকে। আমরা দেখি এটা কালেকশন আছে কিনা এবং গানটাকে গানের উপর ভর করে আপনার পেছনে ফিরে যাই।
আই হ্যাভ দিস,
ওকে, নো প্রবলেম। আমরা অলরেডি এই গানটা কি বেশিরভাগ সময় আপনি শুনতে পছন্দ করতেন? তখন বয়স কত আপনার?
বেশিরভাগ সময় শুনতে পছন্দ করি বয়স যখন আমার 25 25।
আপনি কি অনেক বেশি ইমোশনাল স্পর্শ?
কিছুটা
না, অনেক বেশি নাকি অনেক বেশি স্মৃতি কাতর? দুইটাই। স্পর্শের সময়গুলো কেমন ছিল যখন দরকার নাই সিস্টেম ওয়াইজ কথা বলতে হবে, একদম ডিরেক্ট আপনার ভালোবাসার সময়টাতেই বরং চলে যায়। কেমন ছিল অনুভূতিগুলো যখন তাকে আপনি ভালোবাসেন? তখন কি অলরেডি সে আপনার ভালোবাসা মেনে নিয়েছে এরকম অবস্থায়?
আমি তাহলে শুরু করি, আমি একদিন আমার এক ফ্রেন্ডের সঙ্গে ধানমন্ডি সাতান্ন সুযোগে একদিন যাচ্ছিলাম মাধ্যমিক ইউনিভার্সিটির সামনে দিয়ে। তখন ওখানে একটা মেয়েকে গাড়ি থাকতে দেখি, তারপরে আমার অনেক ভালো লাগে। যাই হোক, তারপর তাকে পাওয়ার জন্য, তার সাথে কথা বলার জন্য
এই প্রথম দেখা, রাইট?
প্রথম দেখা। আমার ফ্রেন্ডের সঙ্গে ড্রাইভ করে যাচ্ছিলাম, দুইজন ড্রাইভ করছিলাম, আমার পাশে আমার ফ্রেন্ড ছিল। যাই হোক, ও তখন বললো যে আসলে বন্ধু এরকম মেয়েকে জীবন সঙ্গী করতে হয় বা যেটাকে মানে চালু কিছু বলা যায়।
আচ্ছা আচ্ছা,
তার চোখ গুলো অনেক সুন্দর, জিনিসটা বেশি আমাকে আকর্ষিত করেছিল।
ওই অল্প সময় যতটুকু বুঝছে না,
যতটুকু আমি ড্রাইভিং এ ছিলাম সে মধ্যে যতটুকু এক ঝলকে যতটুকু দেখে, এবং জীবনের প্রথম তাকেই ভালো লাগে, প্রথম কোনো মেয়েকে আমার ভালো লাগে। তো আমার একটা ব্যক্তিগত পরিচয় আছে, সেটা দিতে চাচ্ছি না, আমি গোপন রাখতে চাচ্ছি, যেটার কারণে আমি কখনো এইসব লাভ বা এইসব সাইডগুলোতে কখনো সময় পাই নাই, কোনো বান্ধবী রাখতে পাই নাই কখনো। আর তাকে দেখার পরে যখন অনেক বেশি ভালো লাগলো, সেখান থেকে ভালোবাসার একটা অন্যরকম একটা অনুভূতি তখন আমার মধ্যে তখন আসে। তারপর কথা বলার জন্য তখন তার নাম্বার খুঁজতে শুরু করলাম
আর কি।
তারপর জানি ওখানে আমার এক ফ্রেন্ড আছে, লেকচারার হিসেবে ছিল সেটাই। তারপর ওর কাছ থেকে ওর নাম্বারটা যেভাবে কালেক্ট করে ওকে ফোন দিই, তো তখন বাসায় ছিল ওর মার সাথে। ফোন দেওয়ার পরে প্রথম কথা বলি,
দেখা হওয়ার পরই
আপনাকে
তার সাথে কথা বলা যায়
কিভাবে জীবন সঙ্গী হিসেবে
কিভাবে
এরকম একটা তখন থেকে মনোমর্শনাটা জন্ম নিয়েছে।
স্পর্শ গান কিন্তু অদ্ভুত একটা জিনিস, খেয়াল করেছেন? আমি চিন্তা করছিলাম যে আপনি একটু যেহেতু বলছেন একটু নার্ভাস বা এরকম কিছু, যে কি করলে আপনি স্বাভাবিক হবেন? দেখেন গানে আমি নিজেও বলিনি বা আপনিও চিন্তা করেন, ধাম করে আপনি কিন্তু আপনার জগতে চলে গেছেন। হ্যাঁ, এখন আপনি ফুল কনফিডেন্ট, আপনাকে বোঝাই যাচ্ছে যে আপনি খুব চমৎকার ডেলিভারি দিচ্ছেন এখন, এবং কথাও খুব ভালোভাবে বলতেছেন এখন। থ্যাংকস টু গান, না যে রবীন্দ্র সঙ্গীত, থ্যাংকস টু সুমন ভাই যে গিয়েছে। তো আসলে আসলে গান গান আসলে একটা মিরাকল ঘটিয়ে দেয় ইনস্ট্যান্ট। আচ্ছা, তারপর বলছিলেন যে ওকে কিভাবে যোগাযোগ?
হ্যাঁ, তারপর
সেই চেষ্টা,
অনেক চেষ্টা, সেই চেষ্টার কাঙ্ক্ষিত ফলটা মিলে যখন নাম্বারটা পাই, কথা বলি, আমি জিজ্ঞেস করি, ওর নামটা আমি বলতে চাচ্ছি না, হিডেন রাখতে চাই, কারণ এটা তার ব্যক্তিগত,
আপনি বলেন, অসুবিধা নেই,
সমস্যা হতে পারে। তো নাম্বারটা পাওয়ার পরে ফোন করি, ও তখন ওর মার সঙ্গে ছিল, পরে যেটা আমি জানি, বললাম আমি অমুকের সঙ্গে কথা বলতে চাই, আপনি কি অমুক বলছেন? তার একটা ছদ্মনাম আমি ইউজ করি,
প্লিজ এমবি, আপনি কি ভালোবেসে কি বলে রাখতেন সেটাই বলেন। আপনি ভালোবেসে তাকে কি নামে ডাকতেন? অনেকে বিভিন্ন রকমের নাম দেয় না? হ্যাঁ, আপনি বলেন। আপনি
যে নামে ডাকতাম, ওয়ারেন,
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 ওয়ারেন, ওকে, ওয়ারেন নামে আপনি বলতে পারেন, কোনো সমস্যা নাই। স্পর্শ একটু জোরে বলতে হবে, যাতে করে সবার কানে কথাগুলো পৌঁছে যায়। হ্যাঁ, একদম পারফেক্ট যাচ্ছে, শুধু একটু জোরে বলেন তাহলে।
ঠিক আছে, ওকে। ওকে যখন ফোন করি, তারপরে ও কথা বলতে চায় না, আমি জাস্ট তারপরে টেস্ট করি, ও সরি, এর মধ্যে কলগুলো রিসিভ করছিল
আমার, একটা ফোনও রিসিভ করছে না তখন, রাইট?
না, প্রথম কলটা রিসিভ করার পর আমি আমার পরিচয়টুকু দিই, আমি অমুক বলছি, ও জিজ্ঞেস করে কে, ও তো আমাকে চেনা না, কথা বলতে চাচ্ছিল না। দেন আমি তারপরে একটা টেস্ট করি যে আমি অমুকের সঙ্গে কথা বলতে চাই, ওকে তখন রেখে একটু পরে আবার ডায়ল করি, তখন দেখি ও আমার নাম্বারটা ব্লক লিস্টে রেখে দিয়েছে, সো কল যাচ্ছিল না।
আচ্ছা,
এনে তার কিছুদিন পরে ও আমাকে কল ব্যাক করে।
আচ্ছা,
সেখান থেকে স্টার্ট হয় আমার তার সঙ্গে কথা বলা, এটা অ্যাবাউট ওয়ান মান্থ লেটার। তারপর কথা বলার এক পর্যায়ে তার সঙ্গে আমার দেখা করার একটা মানে অজুহাত বলা যায়, এটা এক প্রকার একটা অজুহাত তৈরি হয়, সেটা হচ্ছে যে ও অনেক কার্টুন পছন্দ করে, লাইক সিন্ড্রেলা, সিন্ড্রেলাও দেখে, এবং ও তখন একটা হোস্টেলে থাকতো, জায়গাটার নাম বলছি না আমি, ধানমন্ডির জায়গাতলার আশেপাশে কোনো একদিন
কোনো এক হোস্টেলে থাকতো,
দেওয়ার জন্য আমি তাকে ইনভাইট করি যে আমি আসমুক জায়গায় দেবো একদিন পরে। যাই হোক, কোনো একভাবে সে এদিক এদিক করে দিন কাটিয়ে তারপর একদিন বললো যে আজকে তাহলে দেখা করে, তখন তার সঙ্গে দেখা কত দিন ঠিক হয়
সেটা। আমরা এই জায়গাতে একটু থামি। আপনি অরিন, রাইট? স্পর্শ কথা বলছে অরিনের সাথে, অরিনের সাথে দেখা করার চেষ্টা করছে, এই তো?
জি।
আচ্ছা, তার আগে আমরা বরং ধানমন্ডির কথা বলছিলেন না?
জি,
ধানমন্ডির লেকের একদম মাথায় দাঁড়িয়ে আছেন আপনি, ওকে, মাথায় বলতে একদম এই মাথায়, ওকে। আর এক মাথায় দাঁড়িয়ে আছে ইমা, ওকে, ইমা, মাঝখানে আছি আমি।
আচ্ছা,
এখন ইমা এখন আস্তে আস্তে করে আপনার ওখানে যাচ্ছে, ওকে, দেন আপনারা একসাথে হলেন, একসাথে হলি কিন্তু ইমা তুই,
স্পর্শের
পর্শির ব্যাপার না তো, এখানে পাশে দাঁড়াবি,
তাহলে
তুই আর
পাশে দাঁড়িয়েছি সেই মানুষটি,
কোন মানুষটি?
স্পর্শ,
আবার স্পর্শ, স্পর্শের কোন ব্যাপারই তো নাই এখানে, ওকে, মানুষের পাশে, রাইট, দাঁড়িয়ে আছি, তোরা দুজন দাঁড়িয়ে আছিস, স্পর্শ এখন চেষ্টা করছে কিভাবে আমাকে ডাকা যায়, ওকে, এখন স্পর্শ ডাক দিচ্ছে, একটু সন্ধ্যা হয়ে এসেছে এরকম অবস্থায়, আমি নৌকা নিয়ে লেকের পানিতে, তোরা নৌকাতে উঠার একটু পাইতারা আছে, তোদের ইচ্ছে আছে, আমাকে ডাকবার চেষ্টা করছে, জোরে করে ডাকতেছে, কিন্তু স্পর্শর প্রবলেম হচ্ছে, স্পর্শ বাংলা থেকে বাংলার মানে শুনে দেখলি তো কি ধরনের পছন্দ তার, আমরা পছন্দ করি কি জানো, মেতেনু সমঝাচি এরকম টাইপ, রাইট? আর স্পর্শ পছন্দ দেখছিস একদম বিশ্বকোষের ভেতর থেকে উঠে আসা কোনো গান,
সে বাংলাতে খুবই ভালো, সে ক্রিটিক্যাল বাংলা বলে, ওই বাংলায় সে ডাকতেছে হে তরিনি তরি তরাই তটে নিয়ে আয়। আমি ভাবতেছি জিন ভূতের আসর লাগলো কিনা, বুঝতে পারিনি, কারণ আদ্রভাদ্র সন্ধ্যা নেমেছে তখন। হে তরিনি তরি তরাই তটে নিয়ে, এই কথার মানে কি? আমি মাঝে মা আমার তো বুঝবার কথা না, না ও যত জোরে ডাকতেছে আর আমি তত জোরে পালাচ্ছি।
সন্ধ্যার সময় ওখানে গাছপালাও বেশি,
গাছপালা বেশি, হ্যাঁ, যে ঢাকা শহরের সব ভূত আজকে এখানেই ভর করলো কিনা। ও কিন্তু জান প্রাণ ছেড়ে চেঁচাচ্ছে হে তরিনি তরি তরাই তটে নিয়ে আয়, আর আমি অতখানি জোরে ওখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছি। আওয়াজটা এরকম ছিল, একদম যদি যদি খুলে বলার ইচ্ছা করে, একদম যদি ডেমনস্ট্রেট করি, ওকে, তুই তাহলে কোথায়?
মানুষটির পাশে,
স্পর্শের পাশে, ওকে,
হ্যাঁ,
আর স্পর্শ তোর পাশে, আর আমি নৌকাতে, এখন স্পর্শ আমাকে ডাক দিচ্ছে, রাইট, গলা ছেড়ে কিন্তু, হে তরিনি, জোরে জোরে জোরে,
হে তরিনি,
আরো জোরে, কারণ আমি তো শুনতে পাবো না, না, আমি এমনি তো দূরে আছি, রাইট, হে তরিনি,
হে তরিনি,
মাইক্রোফোন থেকে একটু দূরে গিয়ে বলা যাবে, হে তরিনি,
হে তরিনি,
তরি তরাই,
তরি তরাই,
তটে নিয়ে আয়,
তটে নিয়ে আয়,
মানে তরিনি মানে মাঝি, তরি মানে নৌকা, তরাই মানে তাড়াতাড়ি, তটে মানে ঘাটে নিয়ে আয়, যে মাঝি তাড়াতাড়ি করে নৌকাটা ঘাটে নিয়ে আয়, বিষয়টা এরকম, রাইট, ওকে, ওয়ান মোর টাইম, হে তরিনি,
হে তরিনি,
তরি তরাই,
তরি তরাই,
তটে নিয়ে আয়,
তটে নিয়ে আয়।
ছেলেটি তো গলা ছেড়ে কথা বলতে জানে তাহলে। একদম প্রাণ খুলে কথা বলা শুরু করো। আমি এক পর্যায়ে ভাবছিলাম তোমার গলা বসেছে কিনা, আদৌ তুমি গলা ছেড়ে কথা বলতে পারবে কিনা, তা এখন তো প্রমাণিত হলো না যে গলা ছেড়ে কথা বলার মতো অবস্থা তোমার আছে। তো প্রাণ খুলে এবং গলা খুলে দুটো খুলে কথা বলো। তুমি বলছিলে তার সাথে কথা বলার ও দেখা করার কথা, রাইট, সীমান্ত স্কুলের কাছাকাছি,
সীমান্ত স্কয়ার, এটার নাম
ও, সরি, সীমান্ত স্কয়ার, ওকে, হ্যাঁ, একদম প্রাণ খুলে এবং গলা খুলে,
হ্যাঁ, গলা খুলে, প্রাণ খুলে তো অবশ্যই হবে, কিন্তু আজ একজনের জন্মদিন এবং তারা ফুল ফ্যামিলি আমাদেরকে শুনছে, মেঘের বড় বোন নুপুরের জন্মদিন,
ওকে,
সো গুরু আপনি অবশ্যই তাকে উইশ করে দিন,
হ্যাপি বার্থডে, আমি চাচ্ছি নুপুরের জন্য এই দারুণ ক্লাসি গানটা, তার জন্য হ্যাপি বার্থডে টু ইউ, yes Nupur, it's for you dear,
happy birthday,
happy birthday, happy birthday to you, okay, amra chole jacchi abar sporsher kache, sporsho tumi bolchile shimanto square kotha, tarpor,
ha, tarpor o okhane chole ashe, আসার পরে সঙ্গে আমার দেখা হয়। আজকে আমি যে শার্টটি পরে এসেছি এখানে,
বলো সব বলো, আমাকে সাথে এভাবে টেকনিক করার কিছু নাই, জাস্ট বি ওপেন, যা মনে চায় তাই বলো।
এই শার্টটি পরে প্রথম ওর সঙ্গে আমি দেখা করি, দেখা করার পর দুজনে মিলে,
এটা কতদিন আগের কথা বলছো বলো তো?
ইন দ্য ইয়ার 2010,
2010, আজ তো 15 বছর, 5 বছর সাতটা জীবিত আছে এখনো,
অনেক যত্ন করে রেখেছে মনে হচ্ছে,
বলো কি। এবং সবচেয়ে বড় আজব ব্যাপার কি জানো, যে তোমার শরীরেও কিন্তু এটা এখনো ওইভাবেই ফিট করতেছে, হয়তো আর একটু বড় হলে একটু বেটার হতো, আমি এক পর্যায়ে ভাবলাম যে একটু বেশি স্কিনি হয়ে গেল কিনা, তো এখন বুঝলাম এর মাঝেটা কি, 5 বছর আগের কেনা শার্ট, রাইট, তো ফিজিকটা তারপর ওইভাবে মেনটেন করেছো তুমি, আচ্ছা যাই হোক, তারপর
যে তারপর দেখা করার পর দুইজন মিলে স্কাই শেপে যাই, গিয়ে ওখানে কথা বলি, বলার এক পর্যায়ে আমি জিজ্ঞেস করি যে আমাকে যদি তোমার ভালো লাগে জাস্ট শুধু তুমি আমাকে তোমার পাশে গিয়ে বসতে দেবা, আর যদি ভালো না লাগে কোনো কিছু বলতে হবে না, তুমি চুপচাপ থাকবা, আমি বুঝে নেবো, কারণ তুমি সরাসরি না বলবা এটা আমি কখনো সহ্য করতে পারবো না, বিকজ আমার জীবনে কোনো না নেই, তখন পর্যন্ত ছিল না। তো কিছুক্ষণ পরে, 2 থেকে 3 মিনিট পর হবে, একটু চেপে যাই, তারপরে আমি ওর পাশে গিয়ে তখন বসি, বসার পরে বিভিন্ন কথাবার্তা বলার, এক পর্যায়ে গিয়ে আমরা সিদ্ধান্ত নিয়ে আবারও দেখা হবে, আবারও কথা হবে, দুজনে বিদায় নিয়ে চলে যাই আমরা, যাওয়ার পরে ওর সঙ্গে বাসায় গিয়ে আবার ফোনে কথা হয়, ফোনে কথা বলতে বলতে এক পর্যায়ে
তোমার সাথে দেখা হওয়ার পরে তার রিয়াকশন কি ছিল, কি ধরনের কথা বলছিল বা কিছু?
না, ও নিশ্চুপ ছিল,
কোনো কথাই বলেনি,
কথা বলছিল, জাস্ট শুধু হাসছিল মুসকি মুসকি।
হ্যাঁ, কোনো কথা নাই।
না, আমি যে বললাম বর্ণনাটা দিলাম ঠিক এরকমই ছিল, যে আমি ওকে বলি যে তুমি যদি আমাকে, যদি তোমার ভালো লেগে থাকে আমাকে তো দেখছো,
জায়গা দিও,
জাস্ট শুধু তুমি একটু ডান দিকে, মানে আমরা যে টেবিলে বসেছিলাম ও এক প্রান্তে আমি অপর প্রান্তে, আমাকে বলে তুমি একটু ডান দিকে যাবা,
আমি যেন বসতে পারি,
তোমার বাম পাশে এসে আমি বসতে পারি, যদি তোমার ভালো লেগে থাকে আমাকে দেন, আর যদি ভালো না লেগে থাকে তুমি যেখানে আছো স্টিল ওখানেই থাকবা। তা ও দুই তিন মিনিট পরে ওখান থেকে একটু ডান দিকে চেপে যায়, আমি ওর পাশে গিয়ে তখন বসি, বসার পরে বিভিন্ন কথাবার্তা বললাম আমি, ও আসলে কথা বলতে চায় না একটু, তখন মানে নিজেকে সে ইন্ট্রোভার্ট হিসেবে পরিচিতি দিতে চাচ্ছিল, যেটা পরে বুঝছি, কিন্তু আসলে অনেক এক্সপ্লোর, অনেক কথা বলে, ঠিক আছে, এটা পরে বেরিয়ে আসে, মানে তার ভিতরের রূপটা আসলে সে কন্ট্রোল করে রাখছিল,
বহু কষ্টে,
বহু কষ্টে হয়তো বা হয়তো প্রথম দিন হতে পারে দেখাচ্ছিল সে অনেক লাজুক, বাট সেটা মানে যাই হোক, এটা পরে আসছি গল্প, পরে চলে আসবো, আপনারা বুঝতে পারবেন। এরপর আমাদের সিদ্ধান্ত হয় যে আবার দেখা হবে, আবার কথা হবে, দেন আমরা দুজনে ওখান থেকে বিদায় নেই, গিয়ে ফোনে কথা হয়, কার্টুন বিষয়ে তখন কথা হচ্ছে, কি কার্টুন নেবে। আর তখন ব্লুরে প্রিন্টের মুভি পাওয়া খুব টাফ ছিল, আর আমি খুব পছন্দ করে, এখনো পছন্দ করে হয়তো। এরপর আবারও ওই মুভি যাওয়ার জন্যই আমি মুভি যাওয়ার ছলে আবার ওর সঙ্গে দেখা করতে আবারও যাই, দেখা করতে গিয়ে তখন একটা প্রসঙ্গে আমার একটা কন্ডিশন ছিল আমার, যে এবার দেখা হলে সে আমাকে একটা কিস করবে।
আচ্ছা আচ্ছা।
তো দেখা হওয়ার পরে আমি বলেছিলাম কি দেবা, মানে এটা দিলে তুমি আমাকে কি দেবা, বলছিল যে কিস দেবো একটা, তো লিখতে এসে কিসটা সে আমাকে দেয় ফার্স্ট থেকে, সব আলদো করে যেটা একদম
ঠিক আছে,
জাস্ট টাস্ট দিয়ে এরপরে চলে যায় দুজনের মধ্যে, তখন প্রেমের কথাবার্তা তখন স্টার্ট হয় আমাদের, রাত জেগে আমরা তখন কথা বলি অনেক রাত পর্যন্ত, আমার তখন অফিস চলছিল, অফিস আসতে হতো, বিশাল টাইম মেনটেন করতে হতো, আমার লাইফটা একটু তখন অন্যদিকে যেতে শুরু করলো, তখন
কথা বলে কোনো মেয়ের সাথে ইন্টারঅ্যাকশন তো এই প্রথম, রাইট,
ফার্স্ট টাইম, হ্যাঁ
হ্যাঁ
ফার্স্ট টাইম, প্রথম
কারো হাতের স্পর্শ পাওয়া, এটাও তো প্রথম,
আসলে তো অনেক রিলেটিভ আছে, এগুলো তো আলাদা,
না কোনো যে ভালোবেসে,
ভালোবেসে
প্রেমে ময়,
এটাই প্রথম জীবনে, এটাই প্রথম, হ্যাঁ এটাই প্রথম,
অথবা গোলাপ ফুলের স্পর্শ গালে মাখা, এটাও তো প্রথম,
হ্যাঁ এটাই প্রথম,
প্রথম
প্রথম,
মানে সুস্থ ছিল তো সব মিলিয়ে,
হ্যাঁ
এতগুলো প্রথম একসাথে যদি একটা মানুষের সাথে ঘটে যায়, তাও আবার 24-25 বছরের একজন যুবকের সাথে, সুস্থ ছিল তো, রাইট, ভালো লাগার আতিশয্যে মারা তো যাওনি,
না মারা যায়নি,
ওকে, তারপর রাতের বেলায় কথা,
তবে অনেক আমি এক্সাইটেড ছিলাম সেই মুহূর্তে, সেটাকে কন্ট্রোল করি সেভাবেই হোক, বা তখন লিফটের দরজাটা অটোমেটিক্যালি খুলে যায় কয়েক সেকেন্ড পরে, ওকে বলে যা ওয়ান মোর, যখন একটা করে আমার একটু মনে হচ্ছে ওয়ান মোর,
সালমানের ক্ষেত্রে
হয়,
সালমানের নাম কি ওয়ান্টেড, সালমানের আয়েশা টাকিয়া, ওদের ক্ষেত্রে হয়,
আমার তো এই মুহূর্তে কোনো ফ্রেন্ড ট্রেন্ড
নাই, যে কেবলটা কেবলটা কেটে দেবে,
কেটে দেবে, হ্যাঁ,
বাট ভাগ্যিস সালমান হয়নি, কারণ হি জাস্ট পাসিং এ ভেরি টাফ টাইম, 5 বছরের জেল হয়ে গেছে, বড় পছন্দ করি লোকটাকে আমি, দারুণ ভালোবাসি
সল্লু ভাই,
সল্লু ভাইকে, বাট ইট ডাজেন্ট মিন যে সে আইনের ঊর্ধ্বে, বাট এটা তো সত্য যে সে তাকে ভালোবাসার মতো বহু কারণও আছে, তারপরও চাই যে যে কোনো পরিস্থিতিতে সালমান ইজ এ রিয়েল পাঠান, সালমান সেই তার নার্ভটাকে ধরে রাখুক, সে ভালো থাকুক, হ্যাঁ তারপর স্পর্শ,
তারপর ওর সঙ্গে আমার প্রেমালাপ শুরু হয়, আমার এক পর্যায়ে বলে যে চলে আমি প্রেম করতে পারবো না, আমাকে বিয়ে করো, কারণ তুমি তো স্টুডেন্ট না, যেহেতু জব করছো, ভালো একটা পজিশনে আছো,
তখন তো তুমি জবের মধ্যে,
জবের মধ্যে, তখন আমার বেসিক ছিল $500,
বলো কি ডলারের কথা বলতেছো কেন,
আমার মানে ওখানে স্যালারিটা ভাবেই দেওয়া হয়,
আরে সর্বনাশ, তুমি তো বিগ শট,
যেহেতু বস আমেরিকান উনি আসলে ডলারেই পেমেন্ট মূলত করেন, কনভার্ট যেটা করে আমার সাথে ডিপেন্ড করে ওটা, ওটা কোনো বিষয় না, বাট ডলারটাই মূলত।
তুমি বলছো ব্যাক ইন 2012 না
2010,
তো ইটস আ বিগ 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 অ্যামাউন্ট সেই সময় যদি হয় তোমার বয়স একটা ছেলের জন্য ওই সময় যদি বলি। ইকুইভ্যালেন্ট কত 40 35 40, এর
তখন কিছুটা এরকম ছিল 40 around 40,
ওই সময় 40,000 ইজ বিগ বিগ অ্যামাউন্ট সো ফার। তারপর
আমি কথাগুলো এক পর্যায়ে আমাকে বলছেন যে তুমি আমাকে বিয়ে করো, আদারওয়াইজ আমি এটা রিলেশন কন্টিনিউ করতে পারবো না, যখন আমি অলরেডি হাবুডুবু খাচ্ছি ওখানে। এবং অন্যরকম ভাবে ও আমাকে মাতিয়ে তুলেছে এই মুহূর্তে, কারণ আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স, দ্যাটস ওয়াই আমি এসব কিছু বুঝি না, আসলে মেয়েদের মন বুঝি না, মানে একরকম ভাবে বলা যায় একটা নতুন একটা জগৎ আমার জীবনে, এবং এটার কোনো অভিজ্ঞতাই নেই। অনেক অভিজ্ঞতা হয়তো বা অন্য অন্য বিষয় নিয়ে, বাট এই বিষয়টা একদম আমি অনভিজ্ঞ। তো যখন আমি মাতিয়ে যাই এবং হাবুডুবু খাওয়ার প্রেমে, সেই মুহূর্তে ও আমাকে একটা প্রেশার ক্রিয়েট করলো, কিন্তু মানে মেন্টালি তখন আমাকে টর্চার করা শুরু করলো যে তোমাকে বিয়ে করতে হবে, আদারওয়াইজ আমার সঙ্গে রিলেশন কন্টিনিউ করা সম্ভব না।
হাবুডুবুটা কিভাবে টের পাইলে?
আমি হাবুডুবুটা টের পাইলাম যে মানে আমি ফিল করতে লাগলাম যে আসলে
সফটওয়্যারে কোনো থিওরি মাথায় ঢুকতেছে না, কোনো কিছু মাথায় আসতেছে না, ও ছাড়া
না কোনো কিছুই মাথায় আসে না সবসময় পক্ষে। হ্যাঁ, ইভেন আমি অফিসে ওর সঙ্গে মানে থেকেও চুরি করে করে কথা বলতাম লং টাইম, মানে এরকম কিছুটা হচ্ছিল। ইভেন মানে ওর সঙ্গে দেখা করার জন্য আমি অফিস ফাঁকি দিতাম, অনেক সিস্টেম করে অফিস ফাঁকি দিয়ে ওর সঙ্গে দেখা করতে যেতাম। যাই হোক, এক পর্যায়ে চাপটা মাথায় নিলাম যে না ঠিক আছে বিয়ে করতে হবে। আমি বললাম যে দেখো বিয়ে যে করতে চাচ্ছ আমাকে তুমি ভালোভাবে জানো আমার সম্পর্কে,
কিন্তু তোমাদের সম্পর্ক তো বেশি দিনের না,
এটা 3 দিনের মতো হচ্ছে।
3 দিন?
হ্যাঁ,
এই বিয়ের মধ্যে চলে গেলে 3 দিনই?
হ্যাঁ, ও চলে যাচ্ছে,
ও
যাচ্ছে, ওর মধ্যে বাধ্য করতেছে আমাকে, সেটাই আমি আসছি যে সম্ভব না। আমি বললাম দেখো তুমি আমাকে এখনো ভালোভাবে চেনো নাই, আমার সার্কেল সম্পর্কে জানো নাই, কারোর সঙ্গে তোমার পরিচয় নেই, শুধু তুমি আমাকেই চেনো, ইউ নো অনলি মি। তো ও বলছে যে না বিয়ে করতে হবে আর নাহলে সম্ভব না। আমি বললাম যে আমাকে একটু জানো প্লিজ, আমাকে জানা উচিত বা আমাকে একটু সময় দাও, আমি তোমাকে জেনে নেই, জানতে চাই, তোমাকে একটু জানি, বিয়ে তো হবেই, আমরা প্রেম করছি বলে আমি বলবো না তুমি আমার সঙ্গে ডেটিং দিয়ে আসো বা আমার সঙ্গে দেখা করে ভিডিও, আমি জাস্ট একটু কথা বলি আমরা কয়েকদিন, মানে একটু নিজেদেরকে ভালো করে জেনে নেই, আমি কী চাই তুমি কী চাও, আমার মন মানসিকতা তুমি একটু জেনে নাও, আমি তোমাকে একটু জানি, ভালোভাবে দুজন দুজনকে জানলে আমাদের ফিউচার লাইফটা ভালো হবে, আর যদি এর মধ্যে যদি না হয় আমাদের যদি মিসম্যাচিং হয়ে যায় সো এটা আমাদের জন্য, সেটাও হয়তো ভালো হবে, যেটাই হবে আমাদের ভালোর জন্যই হবে। সো আমরা এই বিষয়টা এত তাড়াতাড়ি না গিয়ে আমরা একটু ওয়েট করি, এক সপ্তাহ মধ্যে টাইম দাও। ও বলছে যে না আজকেই করতে হবে।
বলো কি, কয়দিনের মাথায়? 3 দিনের মাথায়।
3 দিনের মাথায়।
তখন প্রেমের বয়স বা পরিচয়, প্রেমও বলা ঠিক হবে না, পরিচিতির বয়স 3 দিন। বাট এর মধ্যেই বলতেছে যে আজকেই বিয়ে করতে হবে, রাইট?
হ্যাঁ, আজকে দিনের মধ্যে বিয়ে করতে হবে কিনা জানা। এবং ফোন তখন কেটে দেওয়া শুরু করলো, আমার সঙ্গে কোনো বিয়ে ব্যতীত অন্য কোনো বিষয়ে কথা বলতেই চায় না সে, বারবার ফোন কাটে ফোন কাটে। আর আমিও অস্থিরতা যখন কাজ করে আমি অস্থির হয়ে
থাকি, নেশায় পেয়ে বসেছে, অরিনের নেশায়, অরিন ছাড়া কিছু বুঝো না,
কিছুই বুঝি না, ফোন দিতেই হবে, কথা বলতেই হবে, আমারও খারাপ লাগা সটপট শুরু হয়ে গেল ভিতরে। তারপর অনেক কষ্ট হচ্ছিল যে ফোনগুলো কাটছিল, এটা আমি মেনে নিতে পারতেছিলাম না যে আমার ফোনগুলো কাটছে বারবার, এটা আমার সহ্য হচ্ছিল না।
এটা খুব ইনসাল্টিং মনে হচ্ছিল নাকি আমি তোমাকে তাকে খুব ভালোবাসো তাই মিস করতেছিল এই জন্য কষ্ট করছে?
এটা আমার মনে হচ্ছিল ইনসাল্টিং মনে হচ্ছিল যে আমার ফোনটা সে কাটছে কেন, আমি তো এমন কোনো অপরাধ করিনি, জাস্ট আমি
তাকে ভালোবাসো দেখে মিস করতেছিল।
এবং হ্যাঁ সেটাই আমি বলছি যে
অরিন একটু বর্ণনা দাও তো, মানে চেহারার বর্ণনা দাও একটু ডিটেলসে। তখন তো শুধু চোখ দেখেছিলে, দেখে চোখ আঁচুলের কথা বললে, পরে তো মোটামুটি ক্লোজলি দেখলে তাকে, তার বর্ণনা তোমার মতো করে একটু দাও
না। ওর চুলগুলো আসলে অনেক সুন্দর, এবং বিশেষ করে চোখটা আসলে সবাইকে আকর্ষিত করে, এটা যে কোনো ছেলে দেখলে ওর চোখটাকে দেখলে পছন্দ করবে, এবং সুন্দর করে হাসিও দিতে পারে, এবং ওর একটা দৃষ্টি আছে, দৃষ্টিটা খুব খারাপ, এটাকে আমি বলি কামানোর দৃষ্টি।
বলো কি,
যে কোনো ছেলের দিকে তাকালে ছেলেটা মনে করবে যে অন্য কিছু ইঙ্গিত করছে, নেভার মাইন্ড, বুঝছে না?
বুঝতে পারছি, বাট সে নর্মালি তাকায় এরকম ভাবে, রাইট?
আই ডোন্ট নো, এখন এটা জানি গড নোস, আই ডোন্ট নো। তবে আমার গল্পের শেষের দিকে হয়তো আমি এটা ইতি টেনে বলবো যে হচ্ছে
আর হাইট টাইট অলমোস্ট কি তোমার মতোই
না? ওর হাইট 5 ফিট 3 হবে,
কত ভালো হাইট মেয়ে তুলনায়, ভালো হাইট।
হ্যাঁ,
ওকে। গায়ের রং?
গায়ের রং ফর্সা,
মানে সুদর্শনা বলাই যায় যতটুকু বর্ণনা তোমার মুখ থেকে শুনছি, সব মিলিয়ে
সব মিলিয়ে। হ্যাঁ,
এবং আমাদের সাথে যে বসে আছে স্পর্শ, স্পর্শকে তো আপনারা যারা ফেসবুকে আছেন তারা দেখছেন, যারা ফেসবুকে নাই তারা তাদের অবগতির জন্য জানিয়ে দিচ্ছি, তার প্রফেশনের সাথে অনেকখানি রিলেট করে এমন টাইপের একটা অ্যাটিটিউড লুক হচ্ছে এই ছেলেটির। সে বলছিল যে সে সেই সময় সফটওয়্যার একটি ফার্মের সাথে ইনভলভ, সিস্টেম অ্যানালিস্টের চেহারা একটা কল্পনা করে নেন ভেতরে, সেটার সাথে অনেকখানি ম্যাচ করে যাবে চশমা পরিহিত এই ছেলেটি। তো এই হচ্ছে আমাদের স্পর্শ। তুমি বলছিলে যে তিন দিনের মাথায় বারবার ফোন কাটছে এবং ডিমান্ডিং, সে অনেক ডিমান্ডিং, যে কোনো মূল্যে আজকেই বিয়ে
করতে হবে,
করতে হবে।
এবং আমার কাছ থেকে ইয়েস সে শুনতে চাচ্ছিল, আমি যার একটা পর্যায়ে এসে তখন বাধ্য হলাম, আমি বললাম ইস ওকে, ওকে শুধু থামিয়ে রাখার জন্য যে আমার সঙ্গে যেন কথাটুকু অন্তত বলে। আমি তখন এই ট্রিক্সটা অ্যাপ্লাই করলাম যে ও যেন আমার সঙ্গে কথা বলে, আমি তারপর বিষয়টাকে টেকনিক্যালি হ্যান্ডেল করে আমি দেখবো যে কতটুকু কি করা যায়। এর মধ্যে তখন আমি আমার সার্কেলের যারা ছিল, ওর বাসা যেখানে, ওর আশেপাশে অনেক বন্ধু বান্ধব ছিল আমার, আমি ওখানে ফোন দিয়ে জিজ্ঞেস করলাম যে এই ব্যাকগ্রাউন্ডের এই মেয়েটার ফ্যামিলি স্ট্যাটাস ইত্যাদি ইত্যাদি জেনে নিলাম। যেহেতু বিয়ের জন্য চাপ দিচ্ছে, আমি একটা ডিসিশন নিয়ে ফেললাম আমি বিয়ে করবো। মনে মনে একটু ভেবে নিলাম যে হারাতে চাই না ওকে, আমি ওকে পেতে চাই, আমার সব কিছুর বিনিময়ে হলেও আমি ওকে পেতে চাই। দেন ওকে বললাম অল রাইট, আই এম এগ্রি। তারপরে এগ্রি হওয়ার পরে পরদিন আমি যেভাবেই হোক অনেক কষ্ট করে, ওর কিন্তু অনেকগুলো প্রবলেম ছিল, যেমন ওর মধ্যে বয়সের একটা প্রবলেম হচ্ছিল, ওর ন্যাশনাল আইডি কার্ড ছিল না, তারপরে এরকম আরও যেগুলো রিকোয়ারমেন্ট লাগে বিয়ে করতে গেলে সেগুলো লেখিং ছিল। তো ও তারপরে আমি ওখান থেকে আমার এক যারা আমার ছেলে পেলে যারা আছে তাদেরকে আমার একটু একটু পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে সেটা আমি বলতে চাচ্ছি না, তো সেখান থেকে তারা তাদেরকে বললাম তারা বিভিন্ন জায়গায় কোথায় কোন কাজে অফিসে গিয়ে কীভাবে কী করা যায় সেটা আমরা খুঁজছিলাম। যাই হোক একজনকে ম্যানেজ করা হয়, কোনো কোনো না কোনোভাবে ম্যানেজ করলাম। করার পরে সেখানে গিয়ে তারপর তাকে আমি বললাম যে ঠিক আছে সব ঠিক হয়ে গেছে, তুমি আসো। ও এখন বলে যে না আমি তো বিয়ে করবো না, জাস্ট আমি একটু এমনি বলছি, যেন তুমি আমাকে ছেড়ে চলে দাও। আমি বললাম মানে আমি সব ঠিক করছি। তো আমি তখন ভাবছি যে ও হয়তো আমার সঙ্গে ফাজলামি করতেছে। তারপর আমি ওকে বারবার তখন আমি চাপ দিই যে এটা তুমি কেন করলো, আমার তো একটা প্রেস্টিজিয়াস ইস্যু আছে এখানে, আমার প্রেস্টিজ জড়িত এখানে, আর যেগুলো ঠিক করছে আমাকে একটু চেনে, আমার ধানমন্ডি এলাকায় আমি মোটামুটি পপুলার, যে কারণে হয়তো আমি ছবিটা দিতে চাচ্ছিলাম না, তারপর হয়তো বা আপনার পাশ দিয়ে দিয়ে দিয়েছেন, যাই হোক। তো তখন বলছে যে ঠিক আছে আমি দেখছি। বলার পর এক ঘন্টা পর মনে হয় বেরিয়ে আসে। তো আসার পরে ওখানে আমি ওকে নিয়ে বিয়েটা করি। বিয়ে করার ঠিক 5 মিনিটের মধ্যেই ও আমাকে তখন বলছে যে আমাকে তুমি ছেড়ে দাও, এবং সি ওয়াজ ক্রাইং।
তো মানে কি, প্রথমে বললো বিয়ে করবো, রাইট, তিন দিনের মাথায়, তারপরে যখন বিয়েতে যাচ্ছে
আমি যখন সিদ্ধান্ত উপনীত
হলাম সে বলছে যে আমি ডিসিশন নিব না, রাইট। দেন আবার কনভিন্স করলে তখন সে রাজি হলো, আবার বিয়ের পরপরই বলতেছে যে আমাকে ছেড়ে দাও, আমাকে কান্নাকাটি, ওকে, তারপর
ছেড়ে দাও কেন, আব্বা আম্মুর কথা আমার মনে পড়ছে, আমি বললাম এটা ঠিক হয়ে যাবে, আমারও তো মনে পড়ছে। তারপর ওখান থেকে দেখা আমরা বেরিয়ে আসি, যে কাজে ওখান থেকে বেরিয়ে আসার পরে আমরা তখন ঘুরি দুজন রিক্সায় করে, ঘুরতে গিয়ে তখন আমাকে বলে যে আমার এক্স লাভার ছিল। আমি বললাম এটা আগে বলোনি কেন, তুমি বিয়ের আগে কিন্তু বলতে পারতা, এবং বিয়ের জন্য কিন্তু তুমি আমাকে বাধ্য করছো, এবং সেখানে যে আমার একার ইচ্ছা ছিল তা না, তুমি কিন্তু বাধ্য করে আমাকে এই পর্যায়ে নিয়ে আসছো। আমি যখন রাজি হয়েছি তখন তুমি বলছো আমি করবো না, আবার যখন করে ফেলছি।
ওকে একটা ছোট্ট বিরতি, এক্ষুনি ফিরে আসছি।
রক্সি ফিউশন টাইম চেক, এখন সময় রাত 12টা। রক্সি ফিউশন স্টাইলিশ ওয়াল ফিনিশ,
রক্সি পেস নিয়েলো স্টাইলিশ ওয়াল ফিনিশ। রক্সি ফিউশন, রক্সি ফিউশনে আছে 9টি ক্যাটাগরিতে 200 হৃদয় কারাক সাইজ, স্টেনসিল, ওয়াল পেপার, ফ্যান কোটিং, টেক্সচার, আর্ট, রিঙ্গল, স্প্ল্যাশ, ফ্লোরিং, ইটস ওয়ার্ল্ড, যা আপনার ঘরের দেয়ালকে করে তুলবে আপনার মনের মতোই সুরুচিকর, সুস্পিন। রক্সি ফিউশন স্টাইলিশ ওয়াল ফিনিশ।
ভালোবাসার বাংলাদেশ,
আমরা কিছু টেক্সটাইল ফাঁকিয়ে নিয়ে নি, তারপর আবার ফিরে আসছি আমাদের আজকের অতিথি স্পর্শের কাছে।
জিগুর অবশ্যই বন্ধু, অবশ্যই আমাদের এসএমএস পাঠাবেন, লিখুন এখান গুরু স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার এজ, দেন আপনি যা কিছু বলতে চাচ্ছেন লিখে পাঠিয়ে দিন 16260। আমার আসলে সবার হার্টবিট একটু নড়ে গিয়েছে যে তিন দিনের ভালোবাসা, তারপরে আসলে তাকে ভালোবাসা আমার মনে হয় যে বলা যায় না, তারপরও যাই হোক কিছু তো একটা ছিল, তারপরে বিয়ে কি হচ্ছে ফাইনালি। আর অবশ্যই আপনার মনের কথা জানাবেন আমাদেরকে, কমেন্ট করুন আপনি ফেসবুকে www.facebook.com/sarcasm90.4। অনেকে আছেন আমাদের সঙ্গে, আতাউর রহমান তপন আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন কোন দিকে যাচ্ছে বুঝতে পারছি না আসলে, তারপর সঙ্গে থাকুন সবকিছুই বুঝে যাবেন। রাসেল মাহমুদ আছেন আমাদের সঙ্গে, রিয়াজ মাহমুদ রাতুল আছেন আমাদের সঙ্গে, একল হাবিব আছেন, আলামিন আহমেদ জিহাদ আছেন আমাদের সঙ্গে, ফয়জুল ফৌজু আছেন মৌলভী বাজার থেকে, তাসনিমা রিমা আছেন আমাদের সঙ্গে, দেওয়ান নাদিম খান, এ আর নুরুল হক, রিয়াজ মাহমুদ আছেন আমাদের সঙ্গে, হৃদয় খান সহ অনেকেই আছেন। আর বন্ধু বারবার করে কিন্তু বলছি যে অনেক কমেন্ট অলরেডি আমি পেয়ে গিয়েছি, আমি কিছু সিলেক্টও করেছি যে আমাদের গুরু এত সাম তিনি কিন্তু আপনার সেই সুন্দর কমেন্টগুলো পড়বে, তো অবশ্যই বেশি বেশি করে কমেন্ট পাঠাতে থাকুন আপনি।
ওকে, আমরা চলে যাচ্ছি স্পর্শের কাছে এবং শুনি তার বাকি জীবনের কথাগুলো। আমরা খুবই স্পর্শকাতর একটা জায়গাতে ছিলাম, স্পর্শ জাস্ট বিয়ে শেষ হলো, রাইট? তোমার জীবনে প্রথম কোনো মেয়ের আবির্ভাব, প্রথম কোনো মেয়ের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়া, প্রথম সেই মেয়েটির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া, তারই 5 মিনিট পরে এ ধরনের পরিস্থিতির সম্মুখীন হওয়া যে আমার বাবা মা জানলে কষ্ট পাবে, আমার তাদেরকে মিস করছি, দেন সাথে সাথে আর একটা বোমা ব্লাস্ট করা।
সঙ্গে সঙ্গে ও এটা বলে নাই ওখান থেকে, আমি তখন বললাম ইসোকে এটা ঠিক হয়ে যাবে, আমাকে অনেক সান্ত্বনা দিয়ে বুঝাই, বোঝানোর পরে যে আমরা বেরিয়ে আসি ওখান থেকে, বেরিয়ে এসে রিক্সায় তখন ঘুরবো, আমাদের একটা যে আমরা রিক্সায় ঘুরবো। এর আগে একটা কথা বলা হয়নি, আমরা ভুলে গিয়েছিলাম, আমরা রিক্সায় পুরো ইয়েটা ঘুরতাম আপনার ধানমন্ডি
লেকটাকে মাঝখানে রেখে,
হ্যাঁ মানে পুরো ধানমন্ডি যে রেসিডেন্সিয়াল এরিয়া যেটা বলা হয়, মিরপুর রোড হয়ে 7 মসজিদ মানে এই এরিয়াটা 27 নম্বর দিয়ে 7 মসজিদ দিয়ে আবার এখানে এসে ওকে আমি রেখে আসতাম, যেখানে থাকতো। তো এরপরে ও আমাকে ওখান থেকে ঠিক জিগাতলা বাস স্ট্যান্ড যখন আমরা আসি, ঠিক ওই মুহূর্তে এসে আমাকে বলে একটা ফোন আসে, ও তখন ফোনটা দেখার পরে আমার কাছ থেকে হাইড করার চেষ্টা করে, হাইড করার পরে আমি তখন বললাম কে ফোন করছে দেখি, দেখতে পারি, ও তখন দেখাতে চায় না, যাই হোক দেখায় নাই। তারপরে আমাকে বলে যে আমার এক্স লাভার আছে, ও ফোন করছে, একটু পরে তখন বলে ফেলে অনেক কারাগারি করার পরে ফোনটা ওর কাছ থেকে নিয়ে আমি তখন নাম্বারটা নিয়ে নিই, নাম্বার দিতে চাচ্ছিল না, ও নাম্বার নেওয়ার পর নাম্বারটা আমি রেখে দিই এবং বললাম যে ঠিক আছে যা হবার হয়ে গেছে, এটা তোমার আগে বলা উচিত ছিল, আগে বলোনি কেন, আমাকে বলে তুমি আগে কেন জিজ্ঞেস করো নাই, আমি বললাম আমি জিজ্ঞেস করিনি,
আগে কেন জিজ্ঞেস করনি,
হ্যাঁ আমি তোমাকে কিন্তু আমি বলেছিলাম দেখো আমরা নিজেরা নিজেদেরকে আগে ভালো করে চিনি জানি দেন আমরা এইসব সিদ্ধান্তে যাব, তুমি কিন্তু সেই সুযোগটা দাও, তুমি আমাকে বাউন্ড করছো বিয়ে করতে, বিয়ে আদারওয়াইজ ব্রেকআপ, এরকম একটা সিচুয়েশনে ফেলছিল তখন আমি করছি, আমাকে কিন্তু বলার স্কোপটা দেওয়া হয়নি যে তোমার কেউ ছিল বা আছে এরকম কিছু। তারপর ও এক পর্যায়ে গিয়ে বলে যে না তুমি আমাকে ছেড়ে দাও, আমাকে তালাক দাও প্লিজ, তোমার পা ধরি আমাকে ছেড়ে দাও। আমিও তখন ইমোশনাল হয়ে যাই, আমার খুব কষ্ট হচ্ছিলো যে আসলে যাকে ভালোবেসে বিয়ে করলাম বিয়ে করে ছেড়ে দেবো, এরকম নজির তো আমার জানা মতে নেই, আমাদের ফ্যামিলির কারণে নেই যে বউকে ছেড়ে দেওয়া বা এই ধরনের বিষয়টা।
বিয়ের পরপরই রিক্সাতে সব ঘটনা ঘটছে,
ওই দিন হাফ এন আওয়ার
হাফ এন আওয়ার মধ্যে সব ঘটনা
একদম ঘটনা ঘটছে। যাই হোক তারপরে আমি ওকে বোঝানোর চেষ্টা করি, অনেকভাবে কনভিন্স করার চেষ্টা করি, আমি বললাম ঠিক আছে আমি সব তোমাকে ক্ষমা করবো বা আমি সেগুলো নিয়ে কথা বলবো না বা সেগুলো নিয়ে কথা হবে না, যা হওয়ার হয়ে গেছে এটা ভুলে যাও, ঠিক আছে এখন নতুন লাইফ শুরু, আমরা হ্যাপি থাকতে চাই আর এগুলো হতেই পারে। আর ছিল তখন স্টুডেন্ট, ওর নামটা একটু বলে রাখি আমি ফয়সাল, হয়তো বা অনিয়ারা আছে তারা বুতস দেন, তো যাই হোক ফয়সালকে তুমি ভুলে যাও, আমি তোমাকে অনেক হ্যাপি রাখবো হ্যাপি করবো, এইরকম অনেক কথা বলে যাই হোক কনভিন্স করার চেষ্টা করি। সে তখন কনভিন্সড হয়ে গেল যে এত ভালোবাসো আমাকে তুমি, আমি প্রুভ করলাম যে আমি ভালোবাসি, সেই মুহূর্তে প্রুভ করলাম, দেন চলে যায়, যাওয়ার পরে আবার কথা হয়, এরপর কথা হওয়ার পরে 2 দিন পরে আবার ঝামেলা শুরু হয়ে যায়, ঝামেলা ছেলে আমার কাছে আসছিলো আমি তোমার সঙ্গে রিলেশন রাখবো না, ব্রেক আপ হয়ে যাবে আমাদের, এটা আমি মানতে পারছি না, আমাকে ও ভালোবাসে, ও কান্নাকাটি করার ব্যাপার নেই, আমরা দুজন দুজনকে ভালোবাসতাম, ও কিন্তু বগুড়া ক্যান্টে পড়তো দুজনেই, মেয়ের বাসা বগুড়া, ছেলের বাসা বগুড়াতে, যাই হোক তো বলে আমাদের এটা অনেক দিনের লাভ, আমার ও রিলেটিভ অনেক কথা, যেগুলো কথা আসলে মানে কাকুতি মিনিটির কোনো অন্ত নেই, কিন্তু আমি সেটা চাচ্ছিলাম না যেটা হয়েছে, আমি বললাম যাই হোক যা হবার হয়ে গেছে, আমরা কিন্তু একটা অন্য ধরনের রিলেশন আসছি, যে এই রিলেশনটা থেকে কখনো পিছনে যাওয়ার কোনো সুযোগ নেই আমাদের, মানে আমরা এখন হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, আমাদের উই আর নট লাভার রাইট নাও, তো সো আমাদের এখান থেকে পিছনে ফিরে যাওয়ার কোনো স্কোপ নেই, তুমি ট্রাই করো বিষয়টাকে কন্ট্রোল করার জন্য। যাই হোক তখন একদিন এরকম করতে করতে একদিন রাতে অনেকক্ষণ কথা বলতে বলতে এক পর্যায়ে গিয়ে দেখি ফোন ওয়েটিং 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 ওয়েটিং, আমি বললাম যে কী ব্যাপার, আমার ফোন কোনোভাবেই সে পিক করে না, ভোর চারটা কত মিনিট আমার ঠিক এক্সাক্ট মনে হয় দশ বা একটু পরে হবে, চারটা দশের পরে সে আমার ফোনটা পিক করে, পিক করার পরে বলে যে আমি ফয়সালের সঙ্গে কথা বলছি না, সারা রাত সে কথা বলছে কিন্তু আমার সঙ্গে, রাত দশটার পর থেকে সে কিন্তু ওয়েটিং, চারটার দিকে ফোনটা পিক করে বলে আমি ফয়সালের সঙ্গে কথা বলছিলাম এতক্ষণ, আর এদিক থেকে কিন্তু আমার শরীর থেকে কিন্তু অন্যরকম একটা ইয়ে বেরোচ্ছিল, আমি এটা বোঝাতে পারতেছি না ভাষা দিয়ে, আমি অত খুব সুন্দরভাবে গুছলভাবে কথা বলতে পারি না,
খুব টেস্ট খুব খুব খারাপ লাগে,
খারাপ লাগে মানে আমি মানে মনে হচ্ছিল যে মানে মরে যায় বা মানে অন্যরকম, আমি বুঝাতে পারতেছি না আমার স্কিনগুলো কেমন জানি হয়ে যাচ্ছিল মধ্যে, এবং অনেক নার্ভাস ফিল করে মনে হচ্ছিলাম আমি একদম হাত পা অবশ হয়ে যাচ্ছিল আমার, যখন দেখি ওয়েটিং বাট ফোন রিসিভ হয় না, আধা ঘন্টা পরপর ট্রাই করছি আমি ওকে, অবশ্য যতক্ষণে ট্রাই করি ততক্ষণে ওয়েটিং, প্রথমে এক পর্যায়ে এরকম মনে হতে লাগলো আমার এটা মনে হয় মোবাইলের সমস্যা, আমার কেন জানি মনে হচ্ছিল এটা টেকনিক্যাল ফল্ট হতে পারে গ্রামীণ ফোনের, এরকম কিছু মনে হচ্ছিল গ্রামীণ ফোনের ফোনে কথা বলছিলাম, দেন ওখান থেকে একটা পর্যায়ে গিয়ে ও আমাকে বলে যে আমি কনফারেন্সে নিচ্ছি আমি দুজনকে, ওকে বলে ফয়সাল দেখো ও আমার হাজব্যান্ড, ও আমার কাছে দেবদাসন উত্তীর্ণ, আর আমাকে বলে যে স্পর্শ দেখো আমি ওকে ভালোবাসি, এখনো বলছি লাইনে রেখেই আমি বলছি আমি ফয়সালকে ভালোবাসি, মানে দুইজনকে সে কনভিন্স করলো ওই মুহূর্তে, ওর কাছে প্রমাণ করলো আমি হাজব্যান্ড, আমাকে সে দেবতার মতো চাই বা আমি আমি তার কাছে দেবতা তুলল,
বলো কি
আর ওকে
বল, দুইজন তোমরা ফোনে আছো,
হ্যাঁ তিনজন
তিনজন এবং দুইজনকে এভাবে সে কনভিন্স করতেছে,
আমি জাস্ট শুনছি কথাগুলো আমি কিছু বলি নাই, ওখানে কথাগুলো বলে যাচ্ছে, তো ফয়সাল
তখন দেবতা তোমাকে দেবতার আসনে রেখেছে,
দেবতা রেখেছে
আর ফয়সালকে ভালোবাসে,
আমাকে বলছে তুমি দেবতা আর ফয়সালকে আমি ভালোবাসি,
ওকে
আমাকে সে ভালোবাসে না ফয়সালকে ভালোবাসে, কিন্তু আমি দেবতা আমাকে পূজা করবে বাট ভালোবাসবে না, সেরকম একটা কিছু বোঝাতে যাচ্ছিলাম সেটা বুঝতে পারছিলাম এরকম কিছু, যাই হোক এক পর্যায়ে তারপরে আমি কথা বলতে যাই, বলতে গেলে তখন ফয়সাল ফোনটা রেখে দেয়, ফয়সাল আর কথা বলতে চায় না, হয়তো ও টায়ার্ড হয়ে গেছিলো, আর ফয়সালে কিছু ব্যক্তিগত কিছু প্রবলেম আছে যেগুলো আমি বলতে চাচ্ছি, ও বলেছে একটু যে অ্যাডিক্টেড টাইপের ছেলে সেটা নাকি ওর কারণে, এখনও নাকি রাস্তায় পড়ে থাকি কাটাকাটি করার জন্য, যাই হোক তো আমি ফোন রাখার পরে আমি আবারও ফোন দিই, ফোন কাটে, আমি বলি যে দেখো যা আবার হয়ে গেছে ঠিক আছে তোমাকে ভালোবাসা আমি বুঝতে পারছি, তারপরে আমি তোমাকে ভালোবাসি, তোমাকে চাই, তোমাকে ভুলে যাও এবং ভুলে যদি যেতে না পারো আমি তোমাকে হেল্প করবো ভুলে যাওয়ার জন্য, বাট তুমি এটা ডিটারমাইন্ড হও যে আমার সঙ্গে তুমি থাকবে, আমার সঙ্গে কন্টিনিউ করবে, এটা তোমাকে ডিটারমাইন্ড হতে হবে, এবং ওর সঙ্গে তোমার কথা বলা যাবে না, ও ছেলে ভালো না এবং তোমার কাছে সে যে আসছে এটা তার একটা এখন প্রতিশোধের মানে আগুন বা এরকম কিছু থেকে সে আসছে, তোমাকে পাচ্ছে না বলে এগুলো করছে বা ভালোবাসার যে কথাগুলো বলছে এটা হয়তো বা ভালোবাসা না, এটা হয়তো প্রতিশোধ নেওয়ার জন্য এরকম করছে, তুমি জাস্ট ফিরে আসো আমার কাছে, তো এরকম করে কথা বলতে বলতে এক পর্যায়ে বলে দাঁড়া আমি একটু দেখি যে কে কাকে বেশি ভালোবাসে, ফোনটা কাটার পরে বলে যে আমি ফয়সালকে ফোন দেবো, যদি ফয়সাল ফোনটা রিসিভ করে তাহলে আমি বুঝবো ফয়সাল আমাকে ভালোবাসে, যদি ফয়সাল আমাকে ভালোবাসে ফয়সালের কাছে আমি ফিরে যাবো, আর যদি ফোনটা রিসিভ না করে তাহলে আমি তোমারই থাকবো, এরকম
একটা ফোন রিসিভের উপরে ডিসিশন নিয়ে নেবে,
হ্যাঁ তার কথাটা হচ্ছে যে মানে ও আমাকে ভালোবাসে কিনা, আমি যে কথাগুলো বললাম যে ভালোবাসে না এগুলো তোর প্রতিশোধ নেবার জন্য,
বুঝলাম সেটা প্রমাণ করার জন্য একটা ফোন করা যথেষ্ট,
হ্যাঁ সে বলছে একটা প্রমাণ দরকার, প্রমাণটা কি, তাহলে আমাকে একটা ফোন করবো, ও যদি এত রাত তখন পাঁচটা বেজে যায়, তখন অলরেডি আজান হয়ে গেছে,
বাই এনি চান্স মেয়ে ক্লাস ফোর ফাইভে পড়ে না, তো
না তখন সে ফার্স্ট ইয়ার পড়ছে অনার্স,
আচ্ছা তারপর
তো তখন আমি ওকে বলি যে ঠিক আছে তুমি কল করো, আমি তখন এদিক দিয়ে আল্লাহর কাছে তখন সেরকম আরাধনা করতে লাগলাম যে আল্লাহ যেন কলটা যেন কোনোভাবে যেন রিসিভ না হয়, কোনোভাবেই রিসিভ না হয়, আমি যতবার ডায়াল করি ওর নাম্বার পেয়েছি, ও হয়তো অনেকবার ট্রাই করছে, ওকে ট্রাই করার পরে ও রিসিভ যখন করে নাই, আমাকে চার পাঁচ মিনিট পরে আমার ফোনটা ধরে বলে যে না সত্যিই ও আমাকে ভালোবাসেন, তুমি আমাকে ভালোবাসেন, তোমাকেই চাই, আচ্ছা ঠিক আছে বলার পরে ও দু এক মিনিট কথা বলার পরে রেখে দিই, রেখে দেওয়ার পর ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমি তখন ও যেখানে থাকি ঠিক ওখানটায় গিয়ে ওয়েট করতে থাকি এবং ফোন দেয়, ওর ফোনে তখন হেডফোন দিয়ে ও হয়তো বা কিছু কোনো কিছু শুনছিল, এ কারণে ফোনটা অটো রিসিভ করা ছিল, আমি যতবারই ফোন দিই ফোনটা রিসিভ হয় কেউ কথা বলে না। তারপর এক পর্যায়ে গিয়ে ফোনটা সে উঠাই, উঠানোর পরে আমি বলি তুমি একটু বাসার ছাদে গিয়ে দেখো যে অনেক বৃষ্টি হচ্ছে, ভালো লাগবে। আমি কিন্তু বলি নাই যে আমি ওখানে আসছি, আমি কিন্তু সারা রাত কিন্তু ঘুমাইনি, সেই 10টা থেকে এখনো পর্যন্ত আমি জেগে আছি। তখন 6:30 বাজে আমার মনে আছে, ঠিক এই টাইম সে ফোনটা রিসিভ করে। করার পরে ও ছাদে আসে, ছাদে আসার পর দেখে যে আমি বুঝতে পারছি, আমি বলি ডান পামে একটু তাকাও দেখো। তখন ও বলে যে তুমি আসছো, ও আমি তো আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না তুমি আসছো, এত বেশি ভালোবাসো আমাকে। আমি বললাম আমি জানি না ভালোবাসি কিনা, আমি জানি না, সারা রাত ঘুমাই নিয়ে আমি আসছি, এটাই সবচেয়ে বড় কথা। একটু গুলি গুলি বৃষ্টি হচ্ছিল, তখন ওকে নেমে আসতে বলে, নেমে আসে। নেমে আসার পরে আমরা দুজন তখন অনেক হাঁটাহাঁটি করি বাইরে, ধান মন্দির লেকের আশপাশ দিয়ে অনেক ক্ষণ ধরে হাত ধরে হাঁটাহাঁটি করি, আর আমি একটু বাইরে একটু লজ্জা পাই মানে হাত ধরে নিয়ে ঘুরতে। তারপরে ও ধরছিল, সেটা এরকমই ছিল, এক ছাতার নিচে দুজন ঘুরছিলাম ঘুরতে ঘুরতে। এক পর্যায়ে তখন ভার্সিটি টাইম হলো, ভার্সিটিতে তখন যাই আমি, আমার অফিসে চলে যাই। চলে যাওয়ার পরে তারপরে আবারও সেই এভাবে 2-3 দিন যাওয়ার পরে আবারও সেই কাহিনী, পুরাতন কাহিনী, যে আমি ওকে ভালোবাসি, ও আমাকে এখনো চায়, ও কাঁদছে আমার সঙ্গে দেখা করছে। আর এদিক দিয়ে আমি আমার ছেলে পেলে যেগুলো আছে ওগুলোকে আমি মোটামুটি ভাবে জেনে দেয় যে এই কাহিনী হয়ে গেছে, তো তোরা একটু দেখে রাখিস ও কোথাও যাচ্ছে কি বা কি করছে। আমার কাছে সব রিপোর্ট আসে, ফেডারেশনে দেখা করতে যাচ্ছে, বা আমি ওর কল লিস্টগুলো আবার চেক করতাম কোথায় কোথায় বলছে। তো বারবার দেখতাম যে ওর সঙ্গে কথা বলছে, এগুলো নিয়ে আমাকে কমপ্লেন করতাম, ও অস্বীকার করে যেত বারবার, আমি প্রুফ দেখাইতাম তারপরে অস্বীকার করতো। যাই হোক, এক পর্যায়ে ও আমাকে তখন একটা ইনভাইটেশন করে, সেটা হচ্ছে যে ঠিক আছে আমরা ভালো হয়ে যাবো, ফার্স্ট ইজ ফার্স্ট, হয়তো ওর সঙ্গে কোনো না কোনো ভাবে আর কি ম্যাচ করছিল না, বা ছেলে হয়তো বলছে যে যে আমাকে তুমি আর কখনো পাবো না, বিকজ তুমি অন্য একটা ছেলের হাত ধরছো, সো আমার তোমাকে কখনোই মেনে নেব না। এই কারণে সে আমার কাছে আবার ফিরে আসার চেষ্টা করে, যখনই ফয়সাল ওকে চায় না তখনই সে আমার কাছে আসতে চায়। আবার আমি যখন ওকে গভীরভাবে ভালোবাসাটা আবার দিতে শুরু করি, ঠিক তখনই আবারও ফয়সালের কাছে যেতে চাই। আমরা যেটাকে বলে থাকি ইলিসিট লাভ, বিষয়টা এগুলো
ঘন ঘন ঘটছে,
ঘন ঘন ঘটছে, উইথিন 3-4 days, আমি 7 days কখনো ওর সঙ্গে ভালো থাকতে পারি, এটা আমি এখনো পর্যন্ত বলতে পারবো ভালো থাকতে পারি।
তোমাদের থাকা কিরকম, ও মাঝে মাঝে আসতো এরকম কিছু?
না, আমি সেটাই আসছি, এটা এখন আমাদের 7 days হয়তো প্রথম উইকের ঘটনা কিন্তু হচ্ছে এগুলো। এরপরে ও আমাকে একটা ইনভাইটেশন করে যে বিয়ের পরে যেগুলো করে হাজবেন্ড অ্যান্ড ওয়াইফ সেগুলো সেগুলো কি তুমি করবা? আমি বললাম যে না, কেন? বলে যে আমি কিন্তু সব করতে দেবো না। আচ্ছা ঠিক আছে, ওকে, এরকম বারবার বলতে থাকে, আমি বিষয়টা তখন বুঝতে পারি না। ওই ওই ধরনের ইনভাইটেশনটা নেগেটিভলি বলছিল এটা আমি বুঝি নাই। যাক, একটা পর্যায়ে আমরা সেটাতে চলে যাই, ওই রিলেশনটাকে যাই, মানে ফার্স্ট ইনভাইটেশন ছিল এবং আমি সেটাতে তখন যাই। যাওয়ার পরে ওখান থেকেই তখন উঠে বলছে যে আসলে আমি আর ই করবো না, কেন মানে এমনি। যাই হোক, সেদিন অবশ্য নামটা বলেনি আর যে কারণে, বলছে একটু বলছে যে আমি জানি যে ফয়সাল জেনে গেছে, ফয়সাল জানছে আমরা কোথায় বা আমরা করতেছি। ও তখন একটু চোখে পানি আসছিল, যাই হোক নিজেকে কন্ট্রোল করেছে। আমরা তখন সেখান থেকে ফিরে আসি, আসার পরে বলে যে না, তোমার সঙ্গে আমার সম্ভব না, কারণ দেখো আমি মানে একজনকে সত্যিই ভালোবাসি, এটা সম্ভব হচ্ছে না, আমাকে ও জানে জেনে গেছে বিষয়টা কেমন ইত্যাদি অনেক কথাবার্তা। এগুলো মানে আমাকে এক প্রকার মেন্টাল টর্চার করা হচ্ছে, ইচ্ছা নেভরি ডে, ইচ্ছা নেভরি আওয়ার। তারপরে এক পর্যায়ে তখন আবারও আমি তাকে কনভিন্স করতে 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 এক পর্যায়ে আবার তখন আমাদের ঠিক হলো যে আমরা কোথাও মানে ইসে গিয়ে বারবার আমরা এই জিনিসটা করতে চাই। সেটা কিছুটা সময় আমার তরফ থেকে আমার ফ্রেন্ড সার্কেলের সঙ্গে কথা বলে, যারা এইসব বিষয়ে অভিজ্ঞ তাদের সঙ্গে কথা বললাম, তারা এই ঘটনাটা জানার পর আমাকে বলে তুই এই কাজটা কর, সেক্সুয়াল রিলেশনে যা, তাহলে বিষয়টা হয়তো হবে কি যে মেয়েটা ওইটাকে ভুলে যেতে পারবে, আদারে যাওয়া তো সম্ভব না। তখন এই রিলেশনটার দিকে আমি যাই, যাওয়ার পরে বারবার হতে থাকে এটা আমাদের, হতে হতে এক পর্যায়ে এমন পর্যায়ে আসলো যে ফ্র্যাঙ্কলি বলছি, নেভার মাইন্ড, যে ওই অবস্থায়
আমি তো মাইন্ড করব না, বাট আমার 40-45 লাখ মানুষ এই প্রোগ্রাম,
তারা সবাই বুঝতে পারতেছেন বিষয়টা। ওই ধরনের রিলেশন থেকে মানে জাস্ট রিলেশনটা শেষ হওয়ার পরে যেটা মানে আমরা বোঝাতে যাচ্ছি, আমি যেটা আপনারা বুঝতে পারছেন কি বলতে চাচ্ছি, ওই অবস্থায় ওখানে ও বলে যে এখানে ফয়সাল থাকলে আমার ভালো লাগতো, এবং তুমি কেন এখানে, আমি সহ্য করতে পারতেছি না, বিষয়টা এরকম এরকম হচ্ছিল বারংবার। হতে হতে এক পর্যায়ে তখন বিষয়টা অন্যদিকে যাচ্ছিল, হতে 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 এক পর্যায়ে আমরা দুজনে একটু গ্যাপ নেই দুজনের মধ্যে, যে আমরা একটু নিজেদেরকে বোঝার চেষ্টা করি। আর আমি এদিকটা তখন আমার মতো করে আমি বিজি হয়ে গেলাম আমার ব্যক্তিগত জীবন নিয়ে। তখন ও আমাকে নক করা শুরু করলো, আবার নতুন করে নক করতে শুরু করার পর আমাকে বললো যে ঠিক আছে, আমি সিদ্ধান্ত উপনীত হয়েছি যে আমরা একই সঙ্গে একই বাসায় থাকবো, আদারওয়াইজ আমাদের রিলেশনটা টিকে রাখা সম্ভব না, এবং সত্যি আমি ভালোবাসি তোমাকে, এগুলো করছি এতদিন এগুলো টর্চার বিকজ আমি পরীক্ষা করছিলাম তুমি আমাকে সত্যিই ভালোবাসে কিনা। আর আমি তাকে একটা স্টারিং হোটেলের নাম বলছিলাম, সে একটা তারকা মানে হোটেলে নিয়ে যাচ্ছিলাম আমি তাকে বারবার, দুজনে যাচ্ছিলাম আমরা, এবং আমরা ওটাকে ভালোবাসে বলতাম যে আমরা শ্বশুরালয় যাচ্ছি, চলো শ্বশুরালয় যাবো, এরকম একটা কিছু বলে যেতাম দুজনে মিলে। এক পর্যায়ে তখন ওখানে আমাদের মোটামুটি একটা পরিচিত হয়ে যায়, আমরা গেলেই বুঝতে যাই আমরা আসছি, এবং আমরা গেলে যদিও কোনো রুম যদি রিজার্ভেশনে না থাকে অটোমেটিক আমাদের ফিরে দেওয়া হতো, আমাদের জন্য একটা ফ্রি ছিল। যাই হোক, এবং আমি তাকে এতটাই ভালোবাসতাম যে ও ফয়সালের সঙ্গে কথা বলতে চাইলে আমি ওই মুহূর্তে কথা বলতে দিতাম, কথা বলো তারপরেও যেন তোমার ভালো লাগে। এক পর্যায়ে আমাকে বলে যে দুইজন একসঙ্গে হলে ভালো হতো না, এই পর্যায়ে একই জায়গায় এক বেডে আমরা তিনজন, এরকম কথাগুলো আমি মেনে নিচ্ছি না। বললাম যাই হোক, যা হবার
সর্বশেষ কথাটা কি,
যা হবার হয়ে গেছে,
সর্বশেষ কথাটা কি, একসঙ্গে
একসঙ্গে আমরা তিনজন থাকা যায় না, তুমি আমার বুকের ডান দিক ও আমার বুকের বাম দিক, অর্ধেক তোমার অর্ধেক ওর, আমরা তিনজন একসঙ্গে থাকা যায় না। মেয়েরা যদি মানে দুইটা মেয়ে যদি একটা ছেলের বউ হতে পারে তো একটা মেয়ে দুইটা হাজবেন্ড কেন থাকতে পারে না, এই ধরনের কথাগুলো সে আমাকে বলতেন, ওটাই সে চাই, তার ছেলের মতো সে আমাকে বলছিল এইভাবে আর কি।
তখন কি তুমি নেশাগ্রস্ত ছিলে?
আমি কেন,
হজম করছো কিভাবে সেটা?
আচ্ছা, হজম করছি কিভাবে আমি সেটা আসলে নিজেও জানি না, আমার একটা মানে ধৈর্য শক্তি আল্লাহ দিয়েছে, সেটা আমার আছে, মানে কিছু সহ্য করতে
পারি। তোমার এগুলো ভালোবাসা বা এগুলো প্রেমের কোন উপাখ্যানের মধ্যে পড়বে আমি জানি না, বাট এই যে প্রেমময় কথাগুলো শুনছি বা প্রেমময় কথাগুলো দেখছি, যেগুলো আমার বন্ধুরা ভালোবেসে আমার কাছে পাঠাচ্ছে তাদের ভালোবাসার মানুষগুলোকে উদ্দেশ্য করে, সেগুলোর মধ্যে কিন্তু প্রেম এবং ভালোবাসায় একদম ঠাসা টইটম্বুর অবস্থা। সেগুলো আমি কয়েকটা একটু পড়ে পড়ে শোনাই। প্রথমটি বিএম নবীন, আমি সেই সুতো হব যে তোমায় আলোকিত করে নিজে চলে যাব, আমি সেই নৌকো হব যে তোমায় পার করে নিজেই ডুবে যাব, আমি সেই চোখ যে তোমায় দেখিয়ে বুঝে যাব, হব সেই সুর যে তোমায় মাতিয়ে করুণ হব, হব সেই চাঁদ যে হয়ে গেল আধো, তোমাকে আলো দিবে, তোমাকে আলো দেবে, দিন ফিরে এলেই আবার ফুরিয়ে যাবে, শুধুই ভালোবাসো আমায়। অর্ণব আহসান এফ কে, সে লিখেছে তোমারই অপেক্ষায়, অবাক চোখে দেখেছি তোমার পৃথিবী, মনের মাঝে গড়েছি তো আমার আকাশ, অশ্রুকণিকা হয়েছে বাষ্প ভরা মেঘ, লুটিয়ে পড়ায় পায় না অবকাশ, তোমার পৃথিবী নববসন্ত যাতে জাগে জেগে ওঠে আর নতুন করে রাঙা হয় যেন কৃষ্ণচূড়ার মতো, খুঁজে ফিরে তার মনের আবেগ যত, আমার আকাশ হারিয়ে যেতে চায় তোমার পৃথিবীর মাঝে, নতুন কোনো আশ্রয় খুঁজতেই কি দেখা দেবে তোমার মন আত্মা, শুধু দেখা মেলে তোমার কৃষ্ণচূড়া রঙে রাঙা মুখ অবয়বে। সুনীল সাগরে তাই আমারই প্রতিচ্ছবি, ঢেউ গনে তোমারই প্রাপ্তির অপেক্ষায়। আহমেদ মেহেদি হাসান লিখেছে, যদি কষ্ট দাও আপন করে নিব, যদি দুঃখ দাও সুখ ভেবে নেব, যদি ভালোবাসা দাও বুকে জড়িয়ে নেব, আর যদি ভুলে যাও নীরবে আমি তোমাকে ভালোবেসে যাব। আমি শুনছি সৌদি আরব থেকে, ভেরি গুড। কিং আক্তার হুসাইন বিডি, সে লিখেছে, আর কত ভালোবাসলে ভালোবাসবে তুমি আমায়, আর কত কাঁদলে গলবে তোমার হৃদয়, আর কত রাত জাগলে বুঝবে তুমি আমায়, আর কত অপেক্ষা করলে শেষ হবে অপেক্ষা আমার, আর কত দিন কাটলে আসবে তুমি কাছে আমার, আর কত পোড়ায় খাতি করবে আমার হৃদয়, আর কত সাগরে ভাসালে দেখা দেবে তুমি আমায়, আর কত পরীক্ষার পর শেষ হবে আমাকে জানার, বলতে পারো। ইটস আউটস্ট্যান্ডিং। এইরকম ভাবে তোমাদের ভালোবাসার কথামালা আমাদের কাছে পৌঁছে দাও বন্ধু, আমি মাঝে মাঝে তোমাদের কথা পৌঁছে দেবো তোমাদেরই ভালোবাসার মানুষগুলোর কাছে। আমি ফিরে যাচ্ছি আবার স্পর্শের কাছে। অনেক অনেক মানে কি বলবো, ভালোবাসা প্রেম নাকি অন্য কোনো উপাখ্যান, কি নাম দেবো আমি ঠিক বুঝে উঠতে পারছি না, বাট খুব ডিজাস্টার টাইপ তথ্যের সামনে আমাকে মাঝে মাঝে পড়তে হচ্ছে। লাস্ট যে তথ্যটি আমার কাছে আসলো সেটি হচ্ছে যে একটি মেয়ের তার চাওয়া, একদিকে থাকবে তার স্বামীতুল্য দেবতা, অন্যদিকে থাকবে তার ভালোবাসার মানুষ, তিনজনে একসাথে থাকা যায় কিনা সেটিও সে হজম করতে পেরেছিল যখন তার সাথে বিছানা শেয়ার করছিল তার ভালোবাসার মানুষ, তার স্ত্রী। তারপর
তারপরও আমি ওটাকে মেনে নিয়ে ওকে বোঝানোর চেষ্টা করি, দেখো এটা আসলে তোমার আবেগ, এটা সম্ভব না, তুমি তোমার বয়সটা অনেক কম, সো তুমি এটাকে হয়তো বা তুমি কল্পনায় ভাবছো, বাট বাস্তবতা কিন্তু অনেক কঠিন, হয়তো আমি মানবো কিন্তু তোমার সেই লাভার হয়তো বা মানবে না, আমি হয়তো ভালোবাসি বলে মানতে পারবো, বাট এটা হয়তো আমি সেই মুহূর্তে মানতে পারবো না যখন সত্যি সত্যি তুমি ওকে নিয়ে আসবে বা থাকবা, হয়তো আমি এখন কথার কথা বলছি হয়তো মানবো বা মানতে পারবো, বাট এটা কখনো একটু সম্ভব না, বা সমাজে এটা কখনো মানবে না, ইসলাম মানে না, যেহেতু আমরা ইসলাম ধর্মে বিশ্বাসী। তারপরে আমি ওকে একটা স্কোপ দিলাম, ঠিক আছে তোমার ও তোর কথা বলতে চাই, ওর গান শুনতে চাই, অনেক মানে তখন মেন্টাল টর্চার করে আমাকে, যে না উনি মিসবিহেভ করে, যেটা আসলে আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না,
একটু প্রকাশ করো, সবই তো আছে,
অন্যরকম মিসবিহেভ যে চিল্লাচিল্লি করবো ইত্যাদি ইত্যাদি, বা এই আসছে আমি সবাইকে বলে দেবো যে এরকম আমাকে জোর করে নিয়ে আসছে হ্যান ত্যান অনেক কথা,
মানে হোটেলের রুমের মধ্যে
এগুলো বলতে চাই। আমি বলতে এগুলো কিছু না, তোমার সম্মতি আছে এবং তোমার সিগনেচার আছে, তুমি ওখানে তো কিছু বলো না রিসেপশনে যখন, এবং ম্যানেজার তো তোমাকে ভালোভাবে চেনে, তাই না? তো সো এসব বলে তো লাভ নেই, এটাতে জাস্ট সিন ক্রিয়েট করবা, বাট এটাতে কিছুই হবে না, ফলাফল জিরো আসবে। তো যাই হোক, ওকে কনভিন্স আবারও করি যে ঠিক আছে, আমরা মানে হ্যাভিং টাইম যেটা আমাদের ছিল এই টাইমটা আমরা ভালোভাবে করতে পারি, আমরা ভালো একটা টাইম হ্যাভ করতে পারি এখানে, সো অস্বীকার করতো যে না ওর সাথে আমার কোনো লাভ কোনো রিলেশন নেই, জাস্ট ফ্রেন্ড, আমি ওকে ভালোবাসি। আবার কখনো বলতো ও আমাকে ভালোবাসে, আবার কখনো বলে যে আমি আসলে জাস্ট তোমাকে পরীক্ষা করছি, দেখো তুমি কি বলো সত্যি ভালোবাসে কিনা, কেমন কি সম্ভব, বা তোমার সঙ্গে কি আমার যাই, তোমার সাথে তো আমি যোগ্যতায় আমি যাই না, যে মানে তোমার কোয়ালিটি অনুযায়ী আমি কিছুই না, তুমি আমাকে কেন ভালোবাসবে, কেন অ্যাকসেপ্ট করবো, আর এটা কিভাবে সম্ভব, প্রথম দেখে আমাকে ভালো লাগলাম, দেখতে তো আমি সুন্দরী না। আমি বললাম যে দেখো তোমার চোখে তুমি হয়তো সুন্দরী না বা কারো চোখে না, বাট আমার চোখে তুমি পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী, এখন হোক না তোমার গায়ের রং কালো বা সাদা সেটা পরের প্রশ্ন, ভালো লেগেছে বলে তোমাকে বিয়ে করছে, আমি তোমাকে তোমার সঙ্গে প্রেম করি নাই বা করতে চাই না, হয়তো করতামও না, আমি হয়তো কিছুদিনের মধ্যে তোমাকে জাস্ট বিয়ে করে ফেলতাম। তো এসব হয়তো হয়তো এক পর্যায়ে সে কথা বললো এবং আমি হুট করে ফোনটা কেড়ে নিয়ে লাউড স্পিকার যখন দিলাম তখন শুনতে পেলাম গান করে ডাকছে ছেলেটা, তখন আমি সহ্য করতে পারতেছিলাম না বিষয়টা নিয়ে, যে ফোনটা আমি ছুড়ে ফেলে দিই এবং তখন ও বুঝতে পারে যে আমি আসলে রেগে গেছি। ও আমাকে রাগানোর চেষ্টা করতো, আমি খুবই, আপনি হয়তো বা অলরেডি বুঝে গেছেন আমার কিন্তু রাগ হয়তো বা নেই, জিনিসটা খেয়াল করছেন মনে হয়, খুব কুল হাতে একটু,
না না আমি তো তেমন কিছু করিনি এখনো,
হয়তো খেয়াল করছেন বিষয়টা, যে
ওগুলো তো আন্দাজ করতেছি, আমার তরফ থেকে তো কিছু হয়নি, আমি নিজেকে তো কন্ট্রোল করে রাখছি না, যে আমি স্টুডিওতে আমি এই ধরনের ডিজাস্টার হজম করছি,
আমি আমি আসলে অনেক কুল এই বিষয়টাও চেষ্টা করতাম আমাকে রাগানোর জন্য, রাগ নেই কেন, আমাকে মারো না কেন, আমাকে টর্চার করো না কেন,
কে বলো এমনি,
হ্যাঁ আমাকে এসব কথা বলে, তুই কি মানুষ না অন্য কিছু। আমি বললাম যে দেখো আসলে মানে আমি তো এরকম পরিবেশে বড় হই নাই কখনো, আমাদেরকে সম্ভব না, আমি তো তুমি দেখছো আমি কিরকম এতদিনের যে একটা রিলেশন একটু হলে বুঝে গেছি, কারণ তোমার সঙ্গে অনেক লং টাইম আমি কথা বলছি ওভার দ্য ফোন, সামনাসামনি যতটা বলছি আমাদের হিসেবে ফোনে তো অনেক প্রচুর কথা বলছি আমি তোমার সঙ্গে। যাই হোক, এক পর্যায়ে গান শুনে, গান বলার পরেও তারপর গান শুনতে দিই আমি, পরে ফোনটা খুলে নিয়ে এসে সব ব্যাটারিটা ডিসপ্লেস হয়ে গেছিলো, যে নিয়ে আসার পরে কথা বলে, বলার পরে আমাকে চুপ থাকতে বলতো, আমি একটা কথা বলতাম না, আমি বললাম চুপ কেন, ও বলছে যে আমাকে ও তো ভীষণ ভালোবাসে, আমার এলাকায় সবাইকে বলে দিবে, আব্বু শুনে কষ্ট পাবে বা সবাইকে জানিয়ে দিবে যে আমি এটা করছি এটা করছি এটা করছি, এবং সবাই জানে এলাকার যে ওর সঙ্গে আমার রিলেশন, এটা আমাদের ফ্যামিলির থেকে সবাই মেনে নিয়েছে, বাট আমার আব্বু শুধু মনে নেই। তো ওর বাবার একটা পলিটিক্যাল পরিচয় আছে এবং বিজনেসম্যান লোকাল, মোটামুটি পরিচিত মুখ এলাকায়। যাই হোক, তো বলে আব্বুর সম্মানের দিকে তাকিয়ে আমি এটা করতে পারবো না, ও সবাইকে জানিয়ে দেবে, বলো তোমাকে ভালোবাসে আবার জানিয়ে দেবে, ও আমাকে পাওয়ার জন্য এগুলো করবে। আচ্ছা যাই হোক, ঠিক আছে, গেল এভাবে আবারও একদিন যাই, মানে আমাদের তখন ওইভাবে তখন রেগুলার ওখানে যাওয়া শুরু হয়ে গেলো, আমি যেহেতু একসঙ্গে থাকছি না, সো হাজব্যান্ডের ফিরে ওই বিষয়টা তখন বারবার এসে যাচ্ছে এবং ডিমান্ডের তরফ থেকেই কখনো থাকছে, কখনো আবার আমার তরফ থেকে থাকছে, দুজনে মিলেই থাকছে এটা। তারপর আমি কি তখন অলরেডি এর প্রতি তখন আমি একটু অ্যাডিক্টেড হয়ে যাই এই রিলেশনটার দিকে, তখন আমি অটোমেটিক্যালি অ্যাডিক্টেড হয়ে যাই। এক পর্যায়ে আমাকে ও বলে একদিন ওখানে ই করার পর বিছানায় তখন আমাকে বলছে যে আমি ওর ওই ছবিটা দেখতে চাই, ফয়সালের আমি ওই ছবিটা দেখতে চাই, আমি ওকে এমএমএস করতে বলি, ওর একটা মানে ফুল বডির উইদাউট এনি ক্লথ, আমি বললাম যে বলো দেখি, আমি যখন ওকে যখন ওর সব কিছুকে আমি মানে আমি হ্যাঁ বলতাম, এটাই আমার সবচেয়ে জীবনের বড় ভুল ছিল, ওর সমস্ত ইচ্ছাগুলো যেটা মানুষের মানে কল্পনাতেও সম্ভব না সেটাও আমি পূরণ করার চেষ্টা করতাম, ওর যত ইচ্ছা আছে মানে কল্পনাতেও যেটা মানুষ ভাবতেও কষ্ট পায় বা ভাবতেও অসম্ভব মনে হয় সেই বিষয়টাকে আমি পূরণ করার জন্য চেষ্টা করে যেতাম, এটাই আমার সবচেয়ে বড় ভুল ছিল ওর সঙ্গে রিলেশনের আমি মনে করি। তো ও তখন বলে যে না এটা তো সম্ভব না, কীভাবে বলছে, যাই হোক বলে না বলে না, বাট চাচ্ছিল মনে মনে বুঝতে পারছিল না। এক পর্যায়ে তখন বলে যে তোমার কি একটু ঘৃণা হয় না যে আমার এ টু জেড ওর স্পর্শ লাগিয়ে আছে এবং ওর সব জায়গাতে আমার ইয়ে করছে, এগুলো আরেকজনের একটা জিনিস তুমি কেন ইয়ে করছো, এরকম অনেক জঘন্য কথাবার্তা যেগুলো আসলে আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না, যেগুলো বলার মতো না,
আর তারপরে আমি বললাম যে ঠিক আছে, সব ঠিক আছে, আমি ভালোবাসি, মনে করো তোমাকে ধুয়ে মুছে আমি পবিত্র করে নিয়েছি এবং ঠিক আছে, পরে তুমি তার করবো না, তাই না? বলছে না পরে করবো না,
সে তোমার সামনে সে বলতেছে যে অলরেডি তার সাথে সে এই ধরনের
আমি তখন মানে জিনিসটাকে মেনে নিচ্ছিলাম কেমন ধীরে ধীরে মেনে নিতে পারছি, এটা টেকনিক্যাল একটা যে ব্রেন অনেক ছেলের সাথে যে রিলেশন ছিল তার এই বিষয়টা মানে তখন ফুটে এখন বুঝতে পারি এই জিনিসগুলো। যাই হোক, টেকনিক্যাল ব্রেনটা অন্যরকম আর কি, এইসব বিষয়গুলো আমাকে সে ধীরে ধীরে মেন্টাল একটা কথা আছে না যে মনটাকে ধীরে 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 মনটাকে বুঝে নিয়ে তখন তাকে তার কষ্টটা তারপরে ঢুকে দেওয়া, একবারে কষ্ট দিলে কেউ সহ্য করতে পারে না, কিন্তু আর যখন আপনাকে একটু 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 করে কষ্ট দিতে দিতে একটা পর্যায়ে গেলে আপনি এটা মেনে নিতে পারবেন, যত বড় কষ্ট হোক না কেন এটা মেনে নিতে পারবেন, এরকম একটা পর্যায়ে এসে যায়, সেই পর্যায়ে এসে নিয়ে যাচ্ছিল আমাকে টেকনিক্যালি। আর এটা এটার পিছনে আমি একটা কথা বলিনি, ওর মার হাত আছে, আর আসলে ওর মার চরিত্রটাই এরকম যেটা আমি রিয়েলাইজ করতে পারছি, সে বিষয়টা পরে আপনারা জানতে পারবেন, কাহিনীর শেষের দিকে জানতে পারবেন। আমি তখন ওটাকে মেনে নেওয়ার পরে আমি বলি ঠিক আছে আজকের পর থেকে সব শেষ, আমি রিলেশনটা রাখছি না, রাখবো না, ওকে জাস্ট ফাইন, তুমি চাও না আমিও চাই না, ওকে ফাইন। আমরা তখন সেখান থেকে রাগ করে দুজনে বেজে আসি, কোনো কথা হয় না, ও ওর মতো চলে যায়, আমি আমার মতো করে চলে যাই। যাওয়ার পরে আমি আর ওর সঙ্গে কথা বলি না, কোনো যোগাযোগ রাখি না, তখন ও আবার ফোন দেওয়া শুরু করে, ফোন দেয়, মেসেজ দেয়, মিস কল দেয় ইত্যাদি ইত্যাদি দিয়ে তখন আমাকে আবারও ইয়ে করে, আমি বলে যে দেখো আমি তোমার এইসব মেন্টাল টর্চার সহ্য করতে পারবো না, আমার পক্ষে রিলেশনটা কন্টিনিউ করা সম্ভব না, তুমি আমার গার্লফ্রেন্ড না, তুমি যদি আমার গার্লফ্রেন্ড হতো একটা হিসাব দিনে ছিল, সো যেহেতু আমরা একটা চরম সিদ্ধান্তে উপনীত হয়েছি যে আমরা হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, তো সো এই সিদ্ধান্তটা এমন পর্যায়ে এখন আসছে যে এই পর্যায়ে থেকে আমাদের আর কন্টিনিউ করা সম্ভব না, সো আমরা কঠিন একটা বাস্তবতার মুখে আছি, আমরা এখন রিলেশনটাকে ব্রেক আপ করে ফেলি। বলে যে আমি মরেই যাব, আমি মরেই যাব, আর এই কথাটা আমার তখন সহ্য হয় নাই, আমি সহ্য করতে পারতাম না, আর ও আমার দুর্বল পয়েন্টটা জেনে গিয়েছিল যে আমি চোখের পানিটা কখনো মানতে পারতাম না, ও সবসময় যখন দেখতো আর পাচ্ছে না সম্ভব না কোনো কিছু, তখন ও চোখের পানি ফেলত, এবং এই কথাটা সে আমার বোনকেও বলছে, আমি জানতাম না এটা, ইদানিং জেনে গেছি আমি, আমার বোনের সঙ্গে কথা হয় যে তোকে ও কী কী বলেছে, তুই ভাবি কী কী বলেছে, আমার বোন কিন্তু বলতো না, আমাকে শুধু বলতো যে তোমার বোন খারাপ ইত্যাদি ইত্যাদি, আর আমার বোনকে আমি তখন মেন্টাল টর্চার করতাম, বাসায় অনেক গালি গালাজ করতাম, আর তখন আমার বোন বলতো যে কোনোদিন যদি ওই মহিলার সঙ্গে আমার দেখা হয় সেদিন সামনাসামনি আমি কথা বলবো, তো আমার বোনকে বলছে যে তোমার ভাইয়া জানো আমি কাঁদলে সহ্য করতে পারে না, তোমার ভাইয়া আমি যত খুশি করি না কেন, যত বড়ই অপরাধ করি না কেন, আমি যদি কাঁদে ও সব শেষ হয়ে যাবে, তো আসলে সেটাই হতো সবসময় এটা করেই ও আমাকে জয় করার চেষ্টা করতো। যাক, কান্নাকাটির এক পর্যায়ে তখন আমি লাইছি ওকে আবারও তখন কথা বলা শুরু করি, করতে করতে এক পর্যন্ত বাসা নেওয়ার ডিসিশনটা ফাইনাল হয়ে গেল, দেখো আমরা এত টাকা খরচ করে এখানে যে মানে ইয়ে করছি, আসতে তো আমরা মানে একটা বাসা নিয়ে, ও তখন আমাকে ব্রেন দিচ্ছে ভাবে দেখো আমরা বাসা নিয়ে থাকতে পারি সুন্দরভাবে থাকতে পারি দুজন মিলে, ঠিক আছে তাহলে কী করা, মানে অনেক টাকা খরচ, মাসে প্রায় আমার বেতনের পুরো টাকার চাইতে আরও অনেক বেশি টাকা চলে যাচ্ছে, কিন্তু বেতনের পুরো টাকাটাই আমার ওই হোটেলে, আপনি বুঝতে পারতেছেন যে তারকা হোটেল নাম বলছি না আমি এই মুহূর্তে, হয়তো ওখানে গিয়ে রেকর্ডটা খুঁজে পাওয়া যাবে, যেটা সারের কথা বলছি, ওই মানে আমাদের দুজনের নাম ঠিকানা ওখানে সব উল্লেখ করা আছে, খুঁজে পাওয়া যাবে, ফোন নাম্বারও যেহেতু দেওয়া আছে, সব জেনুইন কিন্তু ওখানে দেওয়া আছে, সো হোটেল ম্যানেজার বলতো ভাই আপনি জেনুইন অ্যাড্রেসটা কেন দিচ্ছেন, জেনুইন অ্যাড্রেসটা দেওয়া তো ঠিক না হোটেলে, তো যাই হোক দেওয়া হতো, আমাদের সঙ্গে আবার বিভিন্ন প্লেয়ারদের সঙ্গে দেখা হতো লিপ্তে বা ইসে, যাই হোক। এরপরে আমরা তখন সিদ্ধান্ত নিতে ঠিক আছে বাসা নিয়ে নেবো, ওকে বাসা তখন খোঁজা শুরু হয়ে গেল, ছেলেগুলো বাসা খোঁজা শুরু করলো, বউ ছাড়া কেউ বাসা দিতে চায় না, বউ ছাড়া কেউ বাসা দিতে চায় না, তখন তারপরে এক বড় ভাই আমার কাছের বড় ভাই উনি এক বাসায় ছিলেন, সেই বাসায় নামটা আমি বলছি ওনার আসাদ নাম, আসাদ ভাই আর পিয়া ভাবি, নিশ্চয়ই আপনারা হয়তো বা শুনছেন অনেক থেকে থাকেন, তো ওনারা যে বাসায় ছিলেন ওই বাসাটায় আমাকে উঠানোর কথা ছিল যে আমরা উঠবো এবং ওনারা চলে যাবেন, এই পর্যায়ে গিয়ে আমি করি, কারণ বাসার মালিক বিষয়টাকে মেনে নেয় নাই, আমাদের বিয়ের কাগজপত্র দেখতে চাচ্ছিলেন ইত্যাদি, আমার কাগজপত্র যখন দেখায় বলেন যে আপনারা তো বিয়েটা রিসিভ করছেন, সো আর আপনার যে চেয়ারা যেহেতু মনে হয় তো আপনাদের ইয়ে আপনার মেয়ে তো ক্লাস 19 পড়ে, দেখে তো তাই মনে হয়, আমি বললাম যাই মনে হোক আপনি তো বাসা ভাড়া পাবেন এটাই বড় কথা, যাই হোক এক পর্যায়ে উনি বাসাটা দিতে রাজি হয় না এবং দেন না, আমি একটা বিপদে পড়ে যাই, আমি আগে যে বাসায় ছিলাম সেই বাসাটা আমার ছেড়ে দেওয়া হয় এবং অন্যরকম একটা বিপদে পড়ে যাই, আমি তখন কোথায় থাকবে এত জিনিসপত্রগুলো নিয়ে ফার্নিচার টার্নিচার ইত্যাদি নিয়ে,
তারপরে আমরা দুজন মিলে কিছুদিন পর আবারও বাসা খোঁজা শুরু করি, একটা বাসা পেয়ে যাই, আমরা ভালো একটা বাসা পেয়ে যাই, সেখানে গিয়ে কথা বলে ওকে নিয়ে তখন গিয়ে কথা বলা শুরু করি। আর যেহেতু আমার অভিজ্ঞতাটা নেই একদম এরকম বিষয় নিয়ে, তো ওকে নিয়ে যখন বাসা খোঁজা শুরু করি একটা বাসায় গিয়ে, তখন আমরা উঠি, ওঠার পরে ম্যানেজারের সঙ্গে কথা বলি, ম্যানেজারেরও আমাদের ভালো লেগে যায়, আমরাও ম্যানেজারকে পছন্দ করি, বাসাটা তখন আমাদের দিয়ে দেয়। সেখানে গিয়ে থাকা শুরু হতেই একদিন অথবা দুই দিনের মধ্যে ও বলে যে আমি তোমার সঙ্গে আর থাকবো না, আমি চলে যেতে চাই, আমার ভালো লাগে না, আমি সব করতে পারবো না, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, আমি বললাম তাহলে আমাকে তুমি কেন নিয়ে আসলা, আর সরি এর মধ্যে বাসায় নেওয়ার এই যে এক মাসের যে গ্যাপটা ছিল এর মধ্যে আমি ওর সঙ্গে কোনোভাবেই কন্টিনিউ করতে চাচ্ছিলাম না, কারণ ওর সঙ্গে তখন আমার একটা খুব একটা ভালো মুহূর্তে গিয়েও আবারও ফয়সালের বিষয়টা নিয়ে আসছিল, এবং ফয়সালের আমি ফেসবুক আইডিটা যে কোনোভাবে পেয়ে যাই, কারণ যেহেতু আমার ডিপার্টমেন্টটাই হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, সো আমি যেভাবে ফাইন্ড আউট করি ওর ইমেল আইডি এভরিথিং আমার কাছে মানে কালেক্টেড হয়। হওয়ার পরে আমি তখন ওকে দেখাই, দেখো দিস ইজ ইয়র ফয়সাল, মানে ওর ছবি আমাকে দেখাচ্ছিল না, বলছে যে আমার কাছে কোনো ছবি নেই ইত্যাদি, ছবি পিছনে একটা ছবি দেখিয়েছিল, ছেলে মেরুন কালার একটা টি শার্ট পরেছিল এবং একটা থ্রি কোয়ার্টার পরে আসছিল, বৃষ্টিতে ভিজে ভিজে হাঁটছিল, এই মুহূর্তে সে ছাদ থেকে পিছন থেকে একটা ছবি ওঠে, ওই ছবিটা আমাকে শুধু দেখিয়েছিল, এবং এরপরে আমি ওকে দেখাই যে তোমার ফয়সাল, এই ছেলের সঙ্গে তুমি রিলেশন করছো, এটা তোমার ক্যাটাগরি, ছেলের দেখি ডাস্টবিনের পাশে ছবি, এমন এমন জায়গায় ছবি যেগুলো আসলে মানে বলতেও লজ্জা লাগে আর কি, যেসব জায়গায় ছবিকে ওঠায় না, মানে এমন মনে হয় যে একদম মানে আমরা বলি না যে একটা স্টেটাস বা লেভেল, তুমি কি এই লেভেলের ছেলের সঙ্গে তুমি যেরকম তোমার লেভেলটা বর্ণনা করো যায় না, তো সে ঠিক আছে মানুষ, ও তখন বলে যে ওর যা কোয়ালিটি সেই কোয়ালিটি অনুযায়ী সেটা ঠিক আছে, ওকে ফাইন। তো ও তখন ছবি দেখে কান্নাকাটি শুরু করে এবং বলে তোমার সঙ্গে রিলেশন রাখবো না, বললাম ইস ফাইন, আমি এটাই এটাই চাচ্ছিলাম যে তুমি কতটুকু আমাকে ভালোবাসো, বলছে যে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, একই সঙ্গে থাকবো এক বাসায় থাকবো, এইটাই জাস্ট পরীক্ষা করার জন্য, কারণ তুমি বিয়ে করার 3 মিনিটের মধ্যে আমাকে ছাড়তে বলছো, তো তোমাকে আমার জানা উচিত এই মুহূর্তে, কারণ আমি বাসা নেওয়ার পরে ভুল করতে চাই না, আগে ভুল করতে চাই আমি। ওকে, তো ও তখন ছবি দেখে কান্নাকাটি শুরু করার পরে তখন আমার থেকে সে রাগ করে চলে যায়, রাগ করে চলে যাওয়ার পরে আমিও ওর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিই। 3-4 দিন পরে ও তখন টেস্ট দেওয়া শুরু হয়ে যায় আমাকে, আর আমি ফোন অলরেডি ওর নাম্বারটা ব্লক করে রাখছি। এরপরে ও ওর মার ফোন থেকে তখন কল দেওয়া শুরু করে, এবং ওর বাবার একটা মানে সমস্যা হয়েছিল তখন, যাই হোক এটা তারা বলতে এমএনডি নামে যে একটা মোটর নিউরন ডিজিজ নামে যে একটা রোগ আছে এটা হয়েছিল, ও বলে বা বলত, যাই হোক উনি এখন আমাকে এইটা দিয়ে কনভিন্স করার চেষ্টা করে যে আমার বাবা অসুস্থ, আমার সঙ্গে এখন করোনা, বাবা মারা যাবে মারা যাবে মারা যাবে, আব্বা বেশি দিন বাঁচবে না, কে বলছে ডাক্তার বলছে কীভাবে এই, অথচ কিন্তু কোনো রোগে যে একটা লক্ষণ যে এই রোগটা এই লক্ষণ দেখে বোঝে, কিন্তু কোনো ডাক্তার সিদ্ধান্ত উপনীত হতে পারতেছিল না যে এই ব্যক্তিটার এই রোগটা হয়েছে। উনি দেশের বাইরে বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট করছেন, যাই হোক ভালো হন নাই, এক পর্যায়ে তখন আমাকে এইসব ইমোশনাল ব্ল্যাকমেল করা শুরু করতে করতে আমি আবার একটু দুর্বল হয়ে যাওয়ার উপরে, যে ঠিক আছে তুমি এত ভালোবাসছে আর আমি তোকে ভালোবাসছি, তো ঠিক আছে ওকে ফাইন বাসেন, তো বাসা তখন নিলাম, নেওয়ার পর আবার টর্চার শুরু হয়ে গেল আমাকে, ফয়সালের কথা ইত্যাদি ইত্যাদি শুরু হয়ে গেল, ফয়সাল 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 ফয়সালের সঙ্গে কথা বলে আমি বাইরে যাই, অফিসে যাই, ও বলে যে তুমি বিভিন্ন মেয়েদের সাথে যে বাইরে ট্যাঙ্কিবাজি করো ইত্যাদি এইসব কথা বলা শুরু করলো। আমি বললাম দেখো তুমি একটু দেখছো আমার সাথে, আমার ফোন চেক করো, ফোনে দেখো কোনো মেয়ের নাম্বার আছে কিনা, ইভেন আমার কোনো মেয়ে কলিগও নেই সেটা তুমি তো জানোই বা দেখছো, তো এগুলো কথা কেন বলতেছো, বা তুমি কখনো কে দেখছো কোনো মেয়ের একটা ফোন আসছে, আমার নাম্বারটা তো নতুন নাম্বার না, দেখছো নাম্বার সিরিজটা দেখেই তো বোঝা যায় যে কত পুরাতন নাম্বার, কতদিন থেকে ফোন ইউজ করছি, তো তো আমার নাম্বার তো এইটাই, তো দেখো দেখি কোনো ফোন আসে কিনা, তুমি আমার সিমটা ইউজ করো, আমার ফোনটা ইউজ করো, পুরো সিমটাই তুমি তোমার মানে যদি এতই সুন্দর থেকে থাকে আমি ফোন ইউজ করবো না, আমি নতুন একটা সিম ইউজ করবো, জাস্ট আমাকে ফোন করলে বলে দিও যে এই নাম্বারে আছে ভাই ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক এই এক পর্যায়ে এসে আমি তখন বললাম যে তুমি এই মেন্টালিটির মেয়ে আর এই জন্য সবাইকে এরকমই ভাবে, যে যেরকম সবাইকে এরকমই ভাবে, যাই হোক ও তখন ফয়সালের সঙ্গে চুরি করে করে, আমি যখন বাসায় থাকি না চুরি করে করে কথা বলে, আমি ক্যামেরা সেট করছিলাম বাসায়, মানে ক্যামেরা সেট করা বলতে যে আমার ওয়েব ক্যামটা আমি অন করে রেখে গিয়েছিলাম একদিন, ও সেটা তো বুঝতে পারেনি, যাই হোক ভিডিওটা আমি পরে দেখছিলাম যে কথা বলছে কী কী কথা বলছে আমি জানি সবই জানি, এবং সে আমার পাশে শুয়ে থেকে ফোন সাইলেন্ট করে এসব আপনাদের অনুষ্ঠানগুলো এই যে আপনাদের বিভিন্ন ভিডিও এখানে যে মানে অনুষ্ঠানগুলো হয় আপনাদের ভালোবাসা সম্পর্কে এই ধরনের অনুষ্ঠানগুলো শোনার নাম করে সে ফোন সাইলেন্ট করে রাখে এবং বলে আমাকে সবাই ডিস্টার্ব করে, যার ফলে ফোনটা অলরেডি মানে সাইলেন্ট করে রাখছে এবং সবসময় রাখি রাখবো তাই, এটা আমার চির অভ্যেস এবং এটাই আমি করি করবো তাই, আমি এই জন্য বাবা দিতাম আমাকে কেন সেলিং করে রাখো, কারণ আমি জানতে চাচ্ছিলাম যে রাতে কেউ ফোন করে কেন, কারণ পরে আমি কল লিস্ট চেক করে দেখ, ফোনে কিন্তু থাকতো না, কল লগে ফয়সালের নাম্বার বা কারো নাম্বার থাকতো না, বাট আমি কল লিস্ট চেক করতাম বলতে কল লিস্ট চেক আমার, কারণ ওর মধ্যে সুন্দরটা যে আমার যে মেন্টাল টর্চার যে বিয়ে করার তিন মিনিটের মধ্যে আমাকে বলছে এই জিনিসটা আমার মাথায় সবসময় কাজ করতো, আমার সিনিয়র যারা
রাত্রে প্রোগ্রাম শুনছি এই অশ্লীলতা অ্যাকচুয়ালি কথা বলতো ওর সাথে এরকম কাজ,
আমি সেটাই আসছি আপনি আমি বললে বুঝতে পারবেন, তো এই জন্য আমি সবগুলো চেক করে মানে ইয়ে করতাম, যাই হোক ও করতো কি ওই র্যাপের টেক্সটে কথা বলতো এবং ছেলের ফোন রিসিভ করে ছেলে বলতো শুনতে আমি বুঝতে পারতাম না, আমি যখন ঘুমিয়ে পড়তাম আমার ঘুমটা আবার অন্যরকম গভীর ঘুমে একদম মানে সাউন্ড স্লিপ যেটাকে বলি আমরা, আমার এরকম সঙ্গে সঙ্গে সাউন্ড স্লিপে যেতাম আমি, তো এভাবে অনেকবার ধরা পড়ে, ধরা পড়ার পরে আমাকে একদিন হুট করে একটা টেক্সট ফয়সালে আসে, আমি দেখে ওকে বলি ফয়সাল টেক্সট করছে কেন তোমাকে, তখন আমি বললাম যে ঠিক আছে যা করছে করছে, তখন বলে যে না এটাই প্রথম, আমি বললাম যে এটা প্রথম না, ঠিক আছে কলেজ চেক করি, কলেজ চেক করার পরে প্রমাণ করে দিচ্ছি তারপরে অস্বীকার করে, তখন ও বলে যে যে না অ্যাকচুয়ালি ও দিছে আমি জাস্ট ওকে টেক্সট করতে নিষেধ করছি, আমি শুনো তুমি শুনে যোগাযোগ করছো কারণ কী কী টেক্সট হয়েছে আমি জানি, কারণ গ্রামীণ ফোনের আইটিতে আমার সিনিয়র অনেক বড় ভাইরা আছে, তুমি কী কী টেক্সট করছো তোমার কল রেকর্ডটা আমি কিন্তু জানি, তুমি চাইলে আমি তোমাকে শোনা দিতে পারি,
তোমার বাই দ্য ওয়ে এখানে কিন্তু কেউ কোনো রকম ইনফরমেশন শেয়ার করার কথা না, কারণ বিটিআরসি যে অ্যাক্ট প্রাইভেসি অ্যাক্ট সেখানে কোনো কোম্পানির এমপ্লয়ি এটা শেয়ার করবার কোনো কথা না, যদি শেয়ার করে এই সার্ভেলেন্স যদি কোনোভাবে প্রুভড হয় সে সাথে সাথে ফায়ার আউট হয়, শুধু তাই না টেক্সটে কি ইনফরমেশন আছে সেটাও কিন্তু জানবার কোনো সুযোগ নেই, আর ফোন ডিটেলস কল ফোন রেকর্ডিং এটারও কোনো পসিবিলিটি নাই, তবে হ্যাঁ দেশের যখন সিরিয়াস কোনো বার্গেনিং ইস্যু থাকে তখন সরকারের রিকোয়েস্টে ল এনফোর্স এজেন্সির লোকজন এই কাজগুলো করতে পারে, এটা হচ্ছে তাকে একটা মেন্টাল প্রেশার ক্রিয়েট করার জন্য হয়তো কথাগুলো তুমি বলেছো, বাট এটার মধ্যে গ্রামীণ ফোন যে বা কোনো টেলি অপারেটর কোম্পানির সরাসরি কোনো সংশ্লিষ্টতা নাই বলে আমার ধারণা, তারপর
তো বিষয়টা আমি যেতে যাচ্ছি না, যাই হোক এটা ওকে আমি বলতাম, তারপরে ও বিষয়টাকে মানে এড়িয়ে যেত, আপনি যেটা বললেন যে ওইটার কারণে আমি ওকে এভিডেন্স দিতে পারতাম না যে উনি ফায়ার আউট হবেন এই কারণে, আমি সেগুলো শুনেছি বাট ফায়ার আউটের জন্য যেতে পারতাম না, যাই হোক এটা আমরা বললাম এই কথাটা আমরা বাদ দিই, তো ওখান থেকে ও সরিয়ে মানে ওকে সরিয়ে নেওয়ার জন্য চেষ্টা করি যে এটা তুমি করো না, এটা করো না, এটা করো, এটা করা যাবে না ইত্যাদি ইত্যাদি, ও তারপরেও বলে যে না ঠিক আছে আমি করছি না করবো না, এরকম বলার পরে এক পর্যায়ে ও তখন বলে যে আমি ফোন ইউজ করবো না, এটাই এটাই আমার লাস্ট ডিসিশন, আমি ফোন ইউজ করবো না, আমি এরকমই থাকতে চাই মানে ফোন ফ্রি, মনে নেই আমার মানে ও জাস্ট ওকে চায় ওকে ভালোবাসে, বা তুমি বোঝো না কেন তোমাকে অনেকবার বলছি যে আমি সিচুয়েশন ডিমান্ড, ও তোমাকে তোমার চেয়ে অনেক বেশি ভালোবাসে, আমি এত ভালোবাসা কোথায় রাখবো ইত্যাদি ইত্যাদি তারপর ফোন ইউজ করবে না, তখন আমার মাঝে মাঝে খোঁজ খবর নেওয়ার জন্য ফোন করতাম মানে অফিসে গিয়ে যে কি অবস্থা খেয়েছে কিনা ইত্যাদি ইত্যাদি, তো ফোন যেহেতু ছিল না বলে যে বাসায় এসে কি ব্যাপার ফোন ধরো না কেন, একটু ফোন ইউজ করবো না তোমাকে বলছি না ফোন ইউজ করবো না, ফোন ইউজ করা নেই ফোন নিয়েই এত প্রবলেম, ফয়সাল কিন্তু প্রবলেম না, প্রবলেম হচ্ছে ফোন মোবাইল ফোনটা ওর কাছে প্রবলেম, তো আমি বললাম যে প্রবলেম মোবাইলের না ফয়সালের না, প্রবলেম হচ্ছে তোমার মনের, তোমার মনটাকে আগে পরিষ্কার করো সব ঠিক হয়ে যাবে, ফোন ইউজ করবো না কিন্তু এটা আমাকে দেখাইলা কিন্তু মনে মনে ওকে পুষিয়ে রাখলা এটা তো হতে পারে না, তো এটাতেই প্রবলেম হচ্ছে আমাদের, তুমি ওকে মন থেকে সরাই ফেলো
তোমাদের যদি কোনো ফিডব্যাক দেওয়ার থাকে সো প্লিজ তোমরা ভোট করো না টেক্সট করো, টেক্সটের জন্য তোমাদের ফেসবুক আইডি তোমরা তো জানো www.facebook.com/thakafm90.4 অথবা লাইক দাও যাতে করে আমরা বুঝতে পারি আমাদের সমস্ত আয়োজনের সাথে তোমরা আছো, এবং আমরা এই গল্প আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাব, আর তোমাদের মনের মাধুরী মাখা যে কথাগুলো সেটি ছোট কিন্তু হতে পারে, সবই যে বড় হতে হবে জরুরি না, সেগুলো আমি মাঝে মাঝে এর মাঝে অলরেডি একবার উপস্থাপন করেছি, এরকম তোমাদের কথামালার ডালি নিয়ে হাজির হব মাঝে মাঝে। কিছু টেক্সট আমি নিয়ে নিই ফাকিমার কাছ থেকে।
যেগুলো অবশ্যই আর বন্ধুরা দ্রুত জানিয়ে দিল আমাদের ফেসবুক আইডিতে। তারপর আমি বলছি www.facebook.com/sarcasm90.4 এ আপনি কিন্তু অবশ্যই আপনার কমেন্টই করবেন। আর যারা 1620 কমেন্ট SMS করছেন তাদেরকে অনেক ধন্যবাদ। অনেক SMS আসছে কিন্তু অনেকে নাম লিখছেন না, নামটি কিন্তু অবশ্যই আপনি লিখবেন, কারণ আপনার নামটি না হলে কিন্তু আমি বুঝবো কিভাবে যে আপনি কোথা থেকে আমাদেরকে কে SMS করেছেন। সো অবশ্যই কিন্তু SMS এর সময় আপনি আপনার নামটি লিখবেন, একদম আমাদের সঙ্গে একলা হাবিব, জনি পিপিএস, হৃদয় খান আছেন আমাদের সঙ্গে, স্বপ্নকন্যা, মারিয়া, অনেকেই তাদের কিছুক্ষণ আগে যা বলা হয়েছে যে মনের যে কথাগুলো সেই কথাগুলো কিন্তু লিখে পাঠাচ্ছেন। অনেক অনেক ধন্যবাদ। অনেক ছোট কথা আছে, অনেক চিঠির মতো অনেক কথা আছে, সো সবকিছু মিলে অনেক কমেন্ট আছে, সবই তো পড়া হবে, সিলেক্ট করে পড়বো আর কি। রাইসা হাসান আছেন আমাদের সঙ্গে, আরো আছেন অনিক শুভ, রুবেন হাসান আছেন আমাদের সঙ্গে, নিওয়াজ রেজা টুটুল আছেন, তিনি লিখেছেন যে শুনতে খুব খারাপ লাগছে তারপরও শুনছি। আর অনেক কিছুই তো বাকি আছে,
সরাসরি চলে যায় তাহলে স্পর্শের কাছে বাকি বাকি গল্পটা শুনবার জন্য। গুগল
গুগলে আমি একটা অ্যাপ্লাই করি, সেটাতে আমার একটা যাই হোক ইনভাইটেশন আসে, আমি সেখানে যাই। তখন আমি যখন বাইরে থাকি, দেশের বাইরে যখন ছিলাম, আমার মতো দেশে বিভিন্ন ফ্রেন্ডের তার খুব প্রিয় একটা বন্ধু আছে মাসুদ নাম, সে যেটা বলে জানি না তার সাথে কি রিলেশন, যাই হোক তো এক পর্যায়ে তাদের সাথে সে যোগাযোগটা কন্টিনিউ করে এবং বাইরে অনেক রাতে ঘোরাফেরা করে ইত্যাদি ইত্যাদি আমি সেগুলো জানতে পারি। কোনোভাবে জানার পরে তার সঙ্গে আমার ঝামেলা চলছিল, তো একদিনের ঘটনাটা বলি আমি। ওর ভার্সিটি থেকে কি যেন একটা অনুষ্ঠান ছিল, সে আসলে
গুগলে কি ধরনের কাজের জন্য
গুগলে অ্যাপ্লাই করেছিলাম এই সিস্টেম অ্যানালিস্টের।
ওকে, কোন কোন বাংলাদেশে এর কোনো ব্রাঞ্চ নাই? সো
ব্যাঙ্গালোরে,
ব্যাঙ্গালোর
অনলাইন অ্যাপ্লিকেশন করেছিলাম, ওখানে আমার ইনভাইটেশন এসেছিল ওখানে ইন্টারভিউর জন্য, ওখানে গেছিলাম। ওটা ফার্স্ট স্টেপ আমি ইয়ে করি, যাই হোক ওটার একটা ইয়ে আছে, আমি হয়তো বা মানে আমার ইয়েটা আসতেও পারে, আমি জানি না, আমার লাগ যদি সে মাধ্যমে হয়তো আসবে, এখনো ইমেল পাইনি, কনফার্মেশন তো পাইনি।
ওকে, রেজিগনেশন বা রিগ্রেট লেটারও আসেনি?
না, এখনো আসেনি, তো জানাবে ওরা হয়তো আরো দু এক মাসের মধ্যে আমি এটা কনফার্মেশনটা পেয়ে যাবো।
ওকে, তারপর
তো এখন এর মধ্যে তো একদিন ওর অনুষ্ঠানে থেকে আসার পরে, অনুষ্ঠানে আমি যেটা যে বনাজাক দূর করে সে যাই, যাওয়ার পরে ওখান থেকে আসার সময় বলে আমাকে এসে নিয়ে যাবে, বলছে না তোমাকে আমি নিয়ে আসতে পারবো না, আমি খুব খারাপ লাগছে ইত্যাদি ইত্যাদি সে বলে, আমি খুব মানে ইয়ে ভালো লাগছে না, আমি বুঝতে পারছি সামথিং রং। আসার পরে দেখি ওকে, তারপর আমি নিয়ে আসতে যাই ভালোবাসার টানে, ভালোবাসার টানেকে নিয়ে আসি, নিয়ে বাসায় নিয়ে আসার পরে ও একদম মানে টায়ার্ড, অন্যরকম টায়ার্ড, যেটাকে কী বলে আমি মানে শেষলেস হওয়ার মতো অবস্থা পড়ে গেছে। যাওয়ার পরে ওকে যাই হোক একটু মোটামুটি সেবা করার পরে একটু ইয়ে হয়, তারপরে হুট করে কী জানি আমার মনে হলো আমার ব্যাগটায় আমি হাত দিয়ে দেখি ভেঙে, এটা তো না বললে নিজের কথাটা আমার বলা খুব দরকার ছিল, ব্যাগের মধ্যে গিয়ে দেখি যে কথাটা আসলে অন্যরকম শোনাবে, তারপরে বলতে বাধ্য হচ্ছে আমি যেহেতু যাইনি, তাই এখানে কন্ডম পাওয়া যায় ও ব্যাগের মধ্যে, তো আমাকে বলেও বলে যে তুমি তো রাখছো এটা, আমি বললাম হাও কন্ডম তো আমি নিজেই নিয়ে এসি, তুমি কেন তোমার ব্যাগে কেন আমি কন্ডম রাখবো, তুমি ভুল করে রাখছো, যাই হোক সেটা বিষয়টা উন্নয়ন হয়ে যায়, আমি তখন বিষয়টা বুঝতে পারি যে সামথিং রং। আমি তখন ডিসিশন নেই, আমি বেঙ্গালোরে যাচ্ছি, ওখান থেকে এসে বাসা আমি ছেড়ে দেবো, তুমি তোমার মতো করে চলে যাবো আর আমি আমার মতো করে চলে যাবো। এর মধ্যে ওর মা কিন্তু আমাকে কনভিন্স করার চেষ্টা করে, মার সঙ্গে এর মধ্যে পরিচয় করে দিয়েছে, ওর বাসায় কিন্তু জানে না যে আমার সঙ্গে থাকছে, আমার বাসায় কিন্তু মানে এভাবে জানছে না যে আমরা মানে দুজনে একসঙ্গে থাকছি একই বাসায়, যাই হোক বিষয়টা অন্যরকম ভাবে আমরা হ্যান্ডেল করি। তো এক পর্যায়ে মানে একদম ফাইনাল যে আমি আসবো, ও বিভিন্ন বাবার মধ্যেও মারা যায়, এর মধ্যেও বাবা মারা যায়, আমার সেদিন ফ্লাইট ছিল, আমি সেই ফ্লাইটটা ক্যান্সেল করে বাবার সঙ্গে দেখা করার জন্য যাই, মানে দেখা তো ঠিক না মানে কি বলে কবর জিয়ারত করতে যাই, গিয়ে ওখান থেকে আমার সঙ্গে দেখা, ওর মার সঙ্গে সেদিন প্রথম আমার দেখা, গিয়ে ওর মাকে আমি সালাম করি, প্রথম দেখা দিই সালাম করি, এটা নিয়ে পরে অনেক বার্গেনিং হয়েছে কেন করলাম এই কাজটা, যাই হোক আসার পরে তখন বলে যে ফ্যামিলি থেকে উঠে নেওয়ার জন্য, আমি বললাম যে এটা
এই প্রসেসিং ভ্যানিটি ব্যাগে তার যে প্রোটেক্টর দেখতে পাওয়া, তারপরে ওই কাজগুলো
না, আমি তখন ওই যে বাবা এই মুহূর্তে বাবা মারা গেল মানে তখন সে রাগ করে বাসায় চলে যায়, বগুড়াতে সে চলে যায়, যাওয়ার পরে আমি ওর সঙ্গে যোগাযোগ তো নিয়ে রাখি নাই, ফোন দেয় ফোনে কথা বলি না, তারপরে হুট করে এক ফোন দেয় বলে যে আমার আব্বু নাকি মারা গেছে তুমি একটু দেখো তো, আমি বিশ্বাস হচ্ছে না, পরদিনই কিন্তু আমার ফ্লাইট, তখন আমি বিষয়টা বুঝতে পারতেছিলাম নাকি সেদিন আমার মানে মাথায় কাজ করছিল নাকি, ওনাদের সঙ্গে কথা বললাম, বলে যে না যেহেতু মারা গেছে তোমার যাওয়া উচিত, তোমার নৈতিকতা, তো ওখানে তখন গিয়ে আমি দেখা করে তার জানাজাটা করে আসি। আমি তার করার পরে সে আমার সঙ্গে কথা বলার চেষ্টা করে, আর তখন অলরেডি ইন্ডিয়া একটু ঢুকে গেছি আমি পরের দিন। তারপর ওখান থেকে তার আমি আবার ও সরি আমার আরেকটা কথা বলা হয়নি, আমি ওর ফেসবুক আইডিটা খুলে দিই, ওনার কাহিনী করে ওর ফেসবুক আইডিটা খুলে দিই যে সবাই স্কুল জাস্ট আমি দেখবো অন্য একটা নামে, অবন্তিকা অবন নামে, নামটা আমি বলি, সেই আইডিটা আমারই খুলে দেওয়া, অবন্তিকা অবন নামে সেই আইডিটা খুলে সেখান থেকে সে ফসলের সঙ্গে ফসলকে দেখে এগুলো নিয়ে কলেজ, আমি আবার কলেজ স্ট্রিটের মতো আমি তার ওয়েবের ব্রাউজিং হিস্ট্রি চেক করতাম, ধরা পড়তো যে সেগুলো নিয়ে যাই হোক অনেকভাবেই সে মানে যতবারই যত কাহিনী করতো ধরা পড়তো বিষয় একটা একটা ফসল, ফসল ইজ দ্য মেন রিজন, এরকম একটা বিষয় ছিল। তো যাই হোক আমরা ডিসিশন ফাইনাল করি, এরপরে যাই হোক আবার সে মির্চাল করে সেটা, তাকে ওদের বাসায় আমি যাই, একদম সঙ্গে বগুড়ায় দেখা করার পরে ও আমাকে ওদের বাসা আমি যাওয়ার জন্য তখন উদ্গ্রীব হয়ে যায় আমরা আমাদেরকে তুমি ঢাকায় চলো অথবা ইয়ে, আবার সে আমাকে কিন্তু যেভাবে অন্যভাবেই হোক কনভিন্স করছে, আমি আবার মানে কেন জানি কাছে আসলে বা ইয়ে হলে আমি কেন জানি কনভিন্স হয়ে যেতাম, মানে অন্যরকম মানে মায়ের ইচ্ছা বলছেন একটা কথা প্রথমে যেটা সবাই দুর্বল হয়ে যাবে অন্যরকম ভাবে যে কত অসহায় একটা মেয়ে, আর একটা কথা আমার বাবা নাই তুমি আমার সাথে এরকম করছো কেন, এই জিনিসটা একটু কেন জানি সিম্পেথি হতে পারে বলার জন্য।
তোমার না ওই যে মানে ওর ভ্যানিটি ব্যাগ এর প্রোটেক্টর সে ঘটনা ঘটলো, তারপরও আবার কনভিন্স, তারপর
ইন্ডিয়া থেকে এক মাস ছিলাম আমি ট্রেনিং
এ, ফিরে এসে আবার কনভিন্স,
কনভিন্স হ্যাঁ কনভিন্স হওয়ার পরে বগুড়া দেখা করে দেখা করবো কনভিন্স। আর আমি ওর ফেসবুকে মানে আইডিটা দিয়ে আমি বারবার ঢুকে দেখতাম কি কি করছে, এবং এর মধ্যে সে একটা ছেলের নাম হচ্ছে
তার যে ভ্যানিটি ব্যাগ এর প্রোটেক্টরের ব্যাপার ওয়ের বা বাই ওয়ের সি মেড সেক্স, এটা কি সে মাসুদ নাকি
না আমি সেটা বলতে পারছি না, আমি সেটা বলতেও চাই না এখন, সেটাও ভালো জানি আমি তো ওইটা
ওইসব নিয়ে কথাই হয়নি, তাহলে
ওইসব নিয়ে সে কথা সেটা বলছে কথা বলতে চাইলে ও বাসায় চলে যেত রাগ করে চলে, তখন সে বলতো না বলছে তুমি রাখছো ওইটাই আমাকে সে কনভিন্স করে, আমি তখন তো ডিসিশন নিয়েছি যে এই বিষয়ে কথা না বলে আমি আর যেহেতু আমি উত্তর
সেপারেশনে
চলে যাবো, এটা আমার ফাইনাল ডিসিশন, তো সেটা ওকে বলছে আলটিমেটলি
তুমি আবার কনভিন্স হয়ে গেলে,
কনভিন্স আমি ইন্ডিয়া থেকে ঘুরে আসলাম, এক মাস থাকার পর ইন্ডিয়া থেকে আসার পরে ওর সঙ্গে তখন আমি আবার যখন আবার কোনো না কোনো কারণে একটা মিট করতে হলো যে এইসব বিষয় নিয়ে মিট করলাম, মিট করার পরে তখন ওনার সরি আমি একে বলে রাখি একটা কথা যে ও ফেসবুক আইডিটাতে আমি তখন রাগ হয়েছিল আমার, আমি তখন ফয়সালের প্রোফাইলটা শেয়ার করি যে আই এম এ কল গার্ল ফর দিস ম্যান, যে আইডিটা আমি শেয়ার করি তখন ইসে কি জানি বলে এটাকে ওর ফেসবুকে ওয়ালে, তখন ও কান্নাকাটি করে তখন বিভিন্ন কথাবার্তা বলে দেখার সঙ্গে, তখন আমি বাসায় ছিলাম তখন আমি দেখা করি ওর সঙ্গে, দেখা করার পরে তখন ও বলে ঠিক আছে তাহলে আমরা তাহলে বাসায় গিয়ে তুমি আমার সঙ্গে ইয়ে করতে পারো, তখন ওর বাসায় আমি যাই যে অনেক ও মা সেদিন সভা শুনতে গিয়েছিল, ওদের ওখানে একটা ইসলামিক জলসা ছিল সভা শুনতে গিয়েছিল সেখানে, তখন ওর সঙ্গে একটা লাস্ট যেটা আমার ইয়ে ওদের বাসায় এবং ফার্স্ট ওইটাই ওদের বাসায় গিয়ে, তো ওটা সেক্সুয়াল রিলেশনটা করার পরে ওখান থেকে চলে আসা আসি, আসার পর ঢাকায় বসে আবার ভালো থাকতে শুধু এবং বলে যে আমার বিয়ে আসছে কি বিয়ে হবে মানে কিছু আমার এরকম আমার দাদি বা যাই হোক এরকম কেউ বিয়ে ঠিক করছে ইত্যাদি ইত্যাদি, তো কার সাথে দেখায় ছেলেটা ছবি ছেলে স্মোকি, আমি আমার কিন্তু এই ধরনের মানে এগুলো পছন্দ না, যাই হোক তো দেখালো যে দেখো এই স্মোকি ছেলে, এই দেখলাম ছেলেটাকে
স্মোকি ছেলে বলতে কি
মানে ওর ভাষায় এগুলাম জানি না, ছেলেটা স্মোক করে এই জন্য স্মোকি নাকি সেটা ও জানে।
ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সৌন্দর্য বর্ণনা দিক থেকে যেটা বলে ডার্ক হিজ হ্যান্ডসাম এন্ড স্মোকি,
আচ্ছা যাক তার সঙ্গে ইয়ে হয়ে যায়, তারপর দেখা করে পিজা হাটে সম্ভবত আমাকে যেটা বলেছিল যে আমি তখন ও যেদিন আমি বললাম ঠিক আছে তুমি যাও দেখতে চাচ্ছি যেহেতু তাহলে দেখলে কি বিয়ে হচ্ছে, এবং
স্মোকি আইজ নাকি রে মেয়েদের ক্ষেত্রে যায় ছেলেদের ক্ষেত্রে বলে নাকি এটা,
এবং আমি আমি বিয়ে করলে কি হয়েছে তোমার সাথে আমি পরকিয়া করব তোমার সাথে আমি ওই রিলেশনটা রাখবো,
ও মানে কি আরেকটা বিয়ে করবে তোমার সাথে পরকিয়া,
হ্যাঁ আমাকে বলে সমস্যা কি তুমি তোমার যেহেতু গুগলে হচ্ছে না দেরি হচ্ছে আমরা ভালো থাকতে পারছি আর ভালো থাকতে চাই ইত্যাদি ইত্যাদি, তুমি গুগলে জয়েন করলে আমাকে মাসলি 5 লাখ টাকা আমাকে হাত খরচ দিবা ইত্যাদি দেবে, এগুলো তার ডিমান্ড ছিল, আমি বলি ওকে আমি ছেলে ফিল আপ করবো যদি আমার পক্ষে পসিবল হয় থাকে, ওকে ফাইন, তো ওই ছেলেকে দেখার পরে ও নাকি ভালো লেগেছে আমাকে যেটা বলে এবং তার সঙ্গে কথা বিনিময় হয়, হওয়ার পরে গত 26 মার্চের পরে যে টেকজিক বলতেছি আমি তাদের ইঙ্গিয়ে ছড়ে যাই, ছেলেটার নাম পাপ্পু যেটা আমি জানি ওর কাছ থেকে, যাই হোক এবং আমার একটা জিনিস সবচেয়ে বেশি খারাপ লাগে আমার আইডিটা আবার আমার আইডিটা ওর ভাইকে দিয়ে হয়তো বা সে কোনোভাবে পাসওয়ার্ড চেঞ্জ করে ও পাসওয়ার্ড চেঞ্জ করতে আমি বাবা দেখতাম কী কী চ্যাটিং হচ্ছে, আমি আবার পরে আইডিটা আবার ওর হ্যাক করি, হ্যাক করার পরে দেখি যে ছেলে সম্পর্কে তার মানে মানে এমন একটা বিষয় সবাইকে জানিয়ে দিচ্ছে এটা আমার হবু হাজবেন্ড ফিয়ান্সি ইত্যাদি ইত্যাদি অনেক কথা আর কি, পাপ্পু মানে ওর নাম ধরে ডাকা অলরেডি সরে গেছে তুমি কথাগুলো সরে গেছে তুমি পর্যায়ে চলে আসছে, এবং তারা সারা রাত কথা বলছে এবং আমার সঙ্গে আমি ফোন দিলে আমার আমার প্রতি বিরক্ত অথচ কিন্তু আমি জানি না তার সাথে কী হতে যাচ্ছে, বলছে যে আমাকে তো মানে কী বলে স্বামীটা যেতে বলছে ওর আঙ্কেলের মেয়ের নাম স্বামীটা যেতে বলছে আমাকে যেতে হবে 27 নম্বরে আমি যাচ্ছি, তো ওখানে যাওয়ার পরে ছেলের সঙ্গে সে কথা বললাম আমার কাছ থেকে ডিটাচড হয়ে সে কথা বলে ওখানে রিলেশনটা ঠিক করে, করার পরে ও ওখানে আমাকে জানায় যে তোমার সঙ্গে হবে না। যাই হোক, এক পর্যায়ে আমি তখন খুব মানে অস্থির হয়ে যাই। সে অস্থিরতা থেকে ওকে বারবার পাওয়ার চেষ্টা করি, বলো ঠিক আছে আমি তোমাকে উইথিন 3 days মধ্যে আমি যেভাবেই হোক আমার ফ্যামিলিতে তোমাকে উঠাবো। আমার ফ্যামিলি না চাইলে আমি উঠাবো সেই সময়টুকু। ওর মার সঙ্গে কথা বলে ওর মা বলে যে না কখনোই এটা সম্ভব না, তুমি জীবনও কল্পনা করো এটা সম্ভব না। যাই হোক, অনেক কাহিনী করার পর যে ভাষায় ছিলাম আসার পর অনেক সিন ক্রিয়েট করে যেটা ভাষায় প্রকাশ করার মতো না। ভাষার মালিক ম্যানেজার যারা ছিলেন সবাই ওনাকে ওকে বোঝার চেষ্টা করে, ও কোনোভাবেই কনভিন্স হয় না। যাই হোক, এক পর্যায়ে 26 মার্চের পরে ওর এনগেজমেন্টটা হয়ে যায়, সেটা আমি জানি। তা আমি ইচ্ছা করলে তার বিয়েটা যে কোনো মধ্যে হয়তো শেষ করে দিতে পারি, কিন্তু আমি চাই না ওর বিয়েটা ভেঙে যাক। ও বিয়ে ও বলছে যে আমি ওখানে গিয়ে হ্যাপি হব, ও হ্যাপি থাকুক আমি এটাই চাই, এবং ওর বিয়েটা হোক এটাই আমি চাই। আর মানে সে এখন আবার যেটা জিনিস দেখছি আমি যে ও ছেলের সঙ্গে মানে থাকা অবস্থায় ফাঁচার সঙ্গে আবারও সে হয়তো বা কন্ট্যাক্ট করছে এখন, আমি যেটা দেখলাম কল লিস্টে। কারণ ওর ও যে সিমটা ইউজ করছে এটা মানে আমার আমার দেওয়া সিম। আর কলেজগুলো আবার মানে ইসে গিয়ে সেন্টারে গিয়ে দেখি যে হ্যাঁ ইনকামিং আউটগোয়িংগুলো দেখে বুঝতে পারলাম যে এই অবস্থা। আমি আমাকে বলছে তোমার দেওয়া সিম তুমি রিপ্লেস করে নিলে আমি ইউজ করবো না। তা আমি সিমটা রিপ্লেস করবো না যেদিন ও ইউজ করে, আমি রাখছি দেখি ও কী করে। আর হয়তো বা ফিরে আসার চেষ্টা করছে আমার কাছে, হয়তো আমি বুঝতে পারতেছি তো অনেক ফেক আইডি দিয়ে আমাকে ফেসবুকে মানে নক করার চেষ্টা করা হচ্ছে। আমি বুঝতে পারতেছি এটা হয়তো বা ও বা ওদের গ্রুপের কেউ, কারণ আমি যখনই ওর এবং ওর ভাইয়ের নাম যখন লিখি তখন ওখান থেকে কোনো রেসপন্স আসে না, এবং আমার সাথে ফ্রেন্ডশিপ করতে চায়। আমি বুঝতে পারি বিষয়টা কে বা কাহারা কোন আইপি থেকে অ্যাড্রেসগুলো ইয়ে করা, যেহেতু ওর কাছাকাছি এরিয়ার। আমার কেন জানি মনে হচ্ছে ও নাও হতে পারে কেন জানি, এবং ওর মা ফোন করে করে কথা বলতে চায় আমার সাথে। অবশ্যই দিন অবসর দেয় নেই, আমি কিছুদিন এটা নিয়ে খুব মানে উত্তপ্ত হচ্ছিলাম। তো অন্য নাম্বার থেকে যারা ফোন করছে, হ্যাঁ আমি তো বুঝতে পারতেছি এটা ওর কেউ হবে, ওর কাছের কেউ বা ওই করাচ্ছে এগুলো। তো আমি চাচ্ছি না যে ও আমাকে আর উত্তপ্ত করুক। এই সিচুয়েশানে ও যেহেতু চলে গেছে 6 মার্চ চলে গেছে, এবং 26 মার্চ গিয়ে সে একটা ছেলের সঙ্গে এনগেজ হয়েছে এবং সেখানে বিয়ে করতে চায়। এক বছরের মধ্যে তাদের বিয়ে হবে, আমি চাই না তাদের বিয়েটা ভেঙে যায়। অবশ্য কিন্তু আমার সঙ্গে তার ডিভোর্স হয়নি, কাপড় কলমে কিন্তু সে আমার এখন ওয়াইফ। বাট আমি ইসলামিক দৃষ্টিতে যেটা তালাক বলি সেই তালাকটা আমি দিই 17 মার্চ ওকে দিয়ে দিই।
কীভাবে?
ওয়ার্ড দ্য ফোনে আমি ভাইবারে কল করে ওকে দিয়ে দিই যে দেখো তুমি যা করছো আমি তোমাকে চাই না, তো তুমি যা করছো এটা আমাকে মেনে নেওয়া সম্ভব না, তালাকটা হওয়া উচিত। কাগজে কলমে এটা পড়ে, এবং ওর মাকে আমি সেদিন আমি একদিন ফোন করছি, আমি বলে দিয়েছি আপনার মেয়েকে বলবেন জীবন সিলেটারটা আমাকে পাঠিয়ে দিতে। আর আমি যদি পাঠিয়ে দিই আপনার মেয়ে বিয়েটা ভেঙে যাবে এটা আমি চাই না, দ্যাটস ওয়াই আপনারা আমাকে পাঠিয়ে দেন। তো এই পর্যায়ে আসে, এখন ওরা পাঠাই সেখানে আমি জানি না, হয়তো আমার হাতে এখনো পৌঁছায় নাই। এটা আমি আপনার এপ্রিলের তারিখটা ঠিক মনে পড়ছে না, মাঝামাঝি টাইম হবে আর কি। এটা আমি তার মাকে মেসেজটা দিয়ে জীবন সিলেটারটা আপনারাই পাঠান। ওর মা বা ও এটাতে বিশ্বাসই না, কখনো ওদের বিয়েই হয় নাই। ওরা আপনি কথাটাই বারবার বলে, আমি যত কথাই বলেন সেগুলো তো না, এগুলো তো আমার কাছে স্ট্রং এভিডেন্স আছে, আই হ্যাভ স্ট্রং এভিডেন্স টু।
তোমার কি অবস্থা এখন? সব মিলে
আমি অনেক ভালো আছি ওকে ছাড়া, এবং অনেক হ্যাপি আমি, এবং আমার জীবনের যেগুলো মানে না পাওয়া এবং যেসব জিনিসগুলো আমি ব্যর্থ ছিলাম সেগুলো আমি এখন সফল হচ্ছি ধীরে ধীরে, এবং ও আমার জন্য একটা মানে অভিশাপ এবং মানে কি বলবো এটা অলক্ষ্য যেটাকে বলেছিল, এবং আমি এখন লাকি, সত্যি লাকি, এবং যেটা আমি বোঝাতে পারবো না। আমি না চাইতে অনেক কিছু এখন পেয়ে যাচ্ছি।
যেমন কি কি পেয়েছো?
যেমন আমার আগে যে সব যে লিঙ্ক আপগুলো ছিল তাদের সঙ্গে রিলেশন ডিস্ট্রয় করে দিয়েছিল, উনি মিথ্যা কথা বলে তাদের সম্পর্কে ছিল হচ্ছে, এবং সমাজের উচ্চ স্তরের যে লোকজনগুলো তাদের সঙ্গে আমার নতুন করে যোগাযোগ হচ্ছে, যেগুলো অনেক এখানে যেহেতু বলা ঠিক না কথাগুলো, রাজনৈতিক লেভেলটাই বলি একদম মানে ফার্স্ট লেভেলে যারা তাদের সঙ্গে তাদের বাসায় ইনভাইটেশন হচ্ছে, তাদের সঙ্গে দেখা করছে যাচ্ছি অন্যরকম একটা পর্যায়ে, এটা গেল। অর্থনৈতিক দিক দিয়েও আমি এখন আবারও ভালোভাবে, মাঝখানে কিন্তু আমার অর্থনৈতিক অবস্থা খুব খারাপ যাচ্ছিলো, আবার নতুন করে আমি সেটাকে রিকভার করতে পারছি এবং ভালো রকম ভাবে, কেন জানি কোথায় কী হচ্ছে আমি নিজেও জানি না, এরকম কিছু বিষয় যেগুলো আমি গেইন করতে শুরু করছি, এবং মানুষ আমাকে আবার নতুন করে ভালোবাসতে শুরু করছে যারা আমাকে ঘৃণা করতো কিছুদিন ধরে। সেটা ওর কারণে তারা বুঝতে পারছে বিষয়টা, এবং সবাই আমাকে ভীষণভাবে ভালোবাসতেছে, এটা আমার সবচেয়ে বড় পাওয়া। একজনের ভালোবাসায় মানে কখনো তো পাই নাই, পাওয়ার চেষ্টা করছি, ওটা পেয়ে আমি হয়তো হ্যাপি হতাম, পাই নাই, সেটা আমার জন্য মঙ্গলজনক, এবং আমি এখন হ্যাপি ওকে ছাড়াই, এবং আমি চাই না ও ফিরে আসুক আমার জীবনে, আসলেও কখনো সম্ভব না, আমি কখনোই ওকে মেনে নেবো না, এবং ও যাতে কিছুর বিনিময়ে আমাকে চাক না কেন কখনো এটা সম্ভব না। তাই আমি মানে আপনাদের এই অনুষ্ঠানের মাধ্যমে ওকে একটা মেসেজ দিতে চাই, তুমি যদি আমার কাছে
আজকে অনুষ্ঠান শুনছে,
সম্ভবত শুনছে, কারণ আমি জানি অনুষ্ঠানগুলো শুনে থাকি, আমি যদি না হলে ডাউনলোড করে শুনে, না হলে কোনো
আমরা চেষ্টা করবো, অ্যাটলিস্ট আমাদের উচিত যে সব পক্ষেরই কথা রিপ্রেজেন্ট করা, কারণ একতরফা ভাবে একটা প্রসঙ্গের কথা উঠিয়ে নিয়ে আসা কোনোভাবেই উচিত না, কারণ আমরা চেষ্টাও করি
যে দুই পক্ষের কথা যেন আমরা বলতে পারি, দুই পক্ষ যেন কথা বলার সুযোগ তৈরি হয়।
এটা তো ওর তো বিয়েটা ভেঙে যেতে পারে, এই কারণে আমি চাচ্ছিলাম নম্বর দিয়ে কথা বলবো।
আমরা 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 সাধারণত সুযোগ তৈরি করে দিই, সুযোগ তৈরি করে দিই, চেষ্টা করি কথা বলার। ইনফ্যাক্ট সে শুনছে আমাদের ডেডিকেটেড নাম্বার, যেটা অলরেডি আমরা কমিউনিকেট করব।
নাহলে আমি ওকে মানে বলবো যে আমার নাম্বারে ওখানে হয়তো লাইন বিজি পেতে পারে, আমার নাম্বারে কল করতে পারে
যদি তার আগ্রহ থাকে,
আমার
ভিডিওতে কথা বলার
আমার নাম্বারে।
তো এই সুযোগটা আমাদের তৈরি করে দেওয়া উচিত। স্টিল উই আর ওয়েটিং, স্পর্শের নাম্বারে সে ফোন করতে পারে এবং তার পক্ষ থেকে যদি সত্যি কিছু বলার থাকে তাহলে সে কথা বলতেই পারে, কারণ না হলে পুরো বিষয়টা একতরফা হয়ে যাবে। সেই কারণে আমরা ওয়েট করব, যদি এরই মাঝে
খারাপ লাগার বিষয় যে ওই অভিনয়টা করছে, এটা আমি যখন চলে যাই তারপরে আমি বুঝতে পারছি যে যখন এনগেজড হয়ে যায়, যখন আমি তখন কল্পনা করতে পারিনি এটা করতে পারবে, আমার এই বিশ্বাসটা খুব ভাঙছে। এই কারণে শুধু আমি চাই না যে এত বড় একজন অভিনেত্রী বাংলাদেশে এখনো আছে, বিখ্যাত অভিনেত্রী জায়গায় বলা যায়, ও হয়তো ভাবছে যে আমি ওকে ভালোবেসে এই জায়গায় আসছি, বিষয়টা কিন্তু এরকম না। ও যদি এটা মনে করে থাকে এটা ভুল হবে।
আমরা ওয়েট করতেছি, যদি স্পর্শের নাম্বারে কোনোভাবে ফোন আসে তাহলে আমরা তার সাথে তাকে সুযোগ করে দেব স্টুডিওতে কথা বলার, যেহেতু সে ডিজার্ভ করে তার পক্ষ থেকে।
এবং ও চাইলে এটাকে চ্যালেঞ্জ করে কথাগুলো বলতে পারে, আমি আবারও হয়তো প্রয়োজনে অন এয়ারে আসবো।
না, প্রয়োজন অন এয়ারে না, প্রয়োজনে আজকেই ইনফরমেশন গুলো সে শেয়ার করতে পারবে, কারণ তারও সেই অধিকারটা রাখে।
এবং যদি ও চায় অনেরে ও আসতে পারে, সেটা আপনাদের ব্যাপার অনুষ্ঠানের মাধ্যমে হয়তো আসলেও আসতে পারে।
এগুলো ঢাকা এফএম অথরিটির উপর ছেড়ে দেন আপনি। আমরা একটু মিষ্টি কোনো প্রেমের গান শুনি, ভেতরটা বড় বেশি বিক্ষিপ্ত, মাথাটা অনেক বেশি বেসামাল। প্রেম ভালোবাসার, নিখাদ ভালোবাসার কথা শুনতে গিয়ে এমন কিছু ঘূর্ণিপাকের মধ্যে পড়ে গেছিলাম, এমন কিছু ইনফরমেশন কানে আসলো যা সত্যি প্রেম ভালোবাসার মধ্যে মানুষের মন চটে যায়। একটু ভালোবাসা বা প্রেমের কোনো গান একদম পছন্দ করে দে তো কিছু একটা।
कैसे बताऊं तुझे कि दिल मेरा क्या कह रहा, रहे ना पास ले ये जो है अपने दरमियाँ।
কিন্তু এই মেয়েটির কপালে যে পরিমাণ ঘৃণা জমা হওয়া উচিত, এই মেয়েটির জন্য যে পরিমাণ তিক্ততা মনের মধ্যে তৈরি হওয়া উচিত, সেই জিনিসটা তৈরি না হওয়ার পিছনে কারণটা
অলরেডি তৈরি হয়ে গেছে
পুরো মাত্রায়। কোনোভাবেই সেই স্টারমানের হোটেলগুলোর সেই মুহূর্তগুলোর কথা মনে পড়ে না?
মনে পড়ে, কিন্তু যখনই মনে পড়ে যে মাত্র একদিনের মধ্যেই সে আমার সঙ্গে থাকার পরে, ওই দিন সন্ধ্যায় সে হয়েছিল, সে কন্টিনিউয়াসলি সারা রাত কথা বলতে পারছে, যখন আমি কল লিস্টটা চেক করে দেখি এই জিনিসটা তখন প্রথম টনক নড়ে, ওই কন্টমের চাইতে বেশি এটাকে আমার আঘাত করে।
বাইকে তার সামনে দিয়ে চলে যাওয়ার সময় সেই মুহূর্তের কথা মনে পড়ে, যখন প্রথম দেখা, যে মেয়েটি একেবারে নিষ্পাপ ছিল, যখন এ মেয়েটির সাথে সম্পর্ক ছিল না, ফয়সালের সম্পর্ক ছিল না মাসুদের, যখন ভ্যানিটি ব্যাগ থেকে কোনো প্রোটেক্টর পাওয়া যায়নি, যখন মেয়েটি এ ধরনের অন্যায় আবদার করেনি যে আমার বুকের এক পাশে তুমি, এক পাশে ফয়সাল থাকবে, যখন এ ধরনের কথাও আপনাকে মেয়েটির কাছ থেকে শুনতে হয়নি যে তার নাঙ্গা ছবি অবস্থায় দেখতে কেমন লাগে, সেটা একটু দেখতে মন চাচ্ছে,
এগুলো মনে পড়ে, বাট যখনই এটা মনে আসে তখনই আবার সামনাসামনি চলে আসে যে এই যে অ্যাক্টিংটা, কারণ ওটা বেশি অতীত হয়ে গেছে, মানে দূরের অতীত, আর এটা একদম নিকট অতীত আমার, যে কাহিনীটা ঘটছে এগুলো, এটাই বেশি আমাকে ই করে ফেলে।
সব ছেড়ে ছুড়ে দিয়ে একেবারে যদি পুনাত্মার মতো সে ফিরে আসে, সব ছেড়ে দিয়ে একেবারে আপনার হতে, আপনার আপনার মতো করে নিজেকে শেষবারের মতো সঁপে দিতে, স্পর্শের কি ভূমিকা থাকবে তখন?
না, এটা হয়তো আমি তাকে দূর থেকে ভালোবাসবো, কিন্তু গ্রহণ করতে পারবো না, কারণ ও এটা হতেও পারবো না, এটা আমি জানি, যদিও বা হয় তারপরও সম্ভব না। পরের জন্মে যদি আল্লাহর সঙ্গে আমার ম্যাচ করে দেয় সেটা পরের কথা, বাট এই জন্মে এটা সম্ভব নয়। তিক্ততাটা এতটুকু পর্যায়ে চলে আসছে, কারণ ওকে আমি এত কিছু জানার পর আবারও চেয়েছিলাম, ও বলছে যে আমার, আমি ভিডিওটা ইমাপুকে দেখিয়েছি যে কোনো কিছুর বিনিময়ে আমাকে পাবো, প্রয়োজনে আমি সুইসাইড করবো, এই বিষয়টাও বারবার নক করে মাথায় আমার, বারবার হিট করে এই জিনিসটা, হিট অ্যান্ড রান যেটাকে বলে। তো এই এই কথাগুলো আমার মানে বারবার প্রতিদিন হচ্ছে কানে, সো এটা আমি মানতে পারতেছি না। এবং ওর সবচেয়ে একটা বড় কথা যে আমি তো বিয়েই করিনি, সো ভাই কথাগুলো কেন বলা হচ্ছে, আমাকে তো বিয়ে হয়নি, অস্বীকার করে যাচ্ছে বিষয়টা। অথচ কিন্তু সে আমাকে পাওয়ার জন্য, আমি যখন ওকে ছাড়তে যাচ্ছিলাম আমার বাসায় ফোন করে আমার মাকে বা বাবার সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করতো, এবং আমার বোনের সাথে সেই বিষয়গুলো শেয়ার করতো, এবং আমাকে মানে পাওয়ার জন্য সে উৎকৃত ছিল। আমার বোনও মানে বোনকেও সে এখন এই কথাগুলো মানে বলতে চায় না, যে এটা জাস্ট আমি জাস্ট অ্যাক্টিং করছি, এবং নিজের মুখে সে স্বীকার করছে এগুলো আমার অ্যাক্টিং ছিল, আমি চেষ্টা করছি, এটা আমার অ্যাক্টিং, সত্যিকারের অ্যাক্টিং এটা আমার।
এই জামা এত সযত্নে রাখার পিছনে কারণটা?
সযত্নে রাখছিলাম আগে থেকে, এটা ছিল আছেই এই আর কি।
একটা জামা এই হিসেবে আছে?
হ্যাঁ, এটা ছিল জাস্ট
জামাটা আমার পছন্দের, কালারটা আমাকে শুট করে, সেই কারণে
এটা যখন ওর সঙ্গে ছিলাম আমি তখন পর্যন্ত সেই কারণে ছিল, যেহেতু আমার কাছ থেকে গেছে 8ই মার্চ,
মনে করে পরে আসা, এর পিছনে কি লজিক থাকতে পারে?
এর পিছনে কারণটা হচ্ছে এটা, মানে তখন সেই দিনটা ছিল আমার জীবনের প্রথম ভালো লাগার দিন, এবং আজকে সবচেয়ে মানে এটা ভালো লাগা বলবো, আমি যেটা শেয়ার করতে পারছি মনে হালকা, আমাকে অনেক ভালো লাগছে, এবং আপনাদের এই অনুষ্ঠানের মাধ্যমে পৌঁছে দিতে পারতেছি, হয়তো একটা বার্তার কাছে যাচ্ছে, এবং আপনাদের সেই অনুষ্ঠানটাকে আমি ধন্যবাদ জানাই।
ওকে,
এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ওকে, না ধন্যবাদের বিষয়টা না, আমি আপনাকে ধন্যবাদ জানাতে পারছি না, কারণ আমি ধন্যবাদ জানাতে পারছি না সেই ভালোবাসার মানুষটিকে যার প্রসঙ্গগুলো আসছিল। তো রেমিটির যে রূপরেখা আপনার মাধ্যমে উঠে এসেছে, সেই রূপরেখাকে দেখলে একদম স্ট্রেট ওয়েতে ঘৃণায় হয়, এখানে আর অন্য কোনো শব্দের সাথে যায় না, আমাদের কাছে কোনো সত্য মিথ্যা নিরূপণ করার যন্ত্র নাই, না হলে হয়তো আমরা নিরূপণ করে জানতে পারতাম যে আদৌ কতখানি সত্য কথা বলেছেন বা কতখানি মিথ্যা বলেছেন। যেহেতু কোনো যন্ত্র নাই, ধরে নিচ্ছি যে আপনি যা বলেছেন, এবং আমি তাকে আমরা সুযোগ দিয়েছি, সে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারত, সেই সুযোগটা আপাতত যেহেতু নিচ্ছে না, আমি যদি ধরেই নিই আপনার কথাগুলো সত্য, তাহলে এই মেয়েটিকে বর্ণনা করবার মতো ভাষা, মানসিকতা, মন, মেধা কোনোটাই আমার নাই। মেয়েটির যে ধরনের প্রাসঙ্গিক ক্রমে যে ধরনের কথা মেয়েটির সম্বন্ধে উঠে এসেছে, মেয়েটির সম্বন্ধে বলেছেন, তার যদি সত্যতা ধরে নিই, তাহলে এই মতো মানুষের হাত ধরে অ্যাটলিস্ট কোনো প্রেমের সত্যিকারের কোনো উপাখ্যান তৈরি হতে পারে না। কিন্তু মুহূর্তের দুর্বলতায় নাকি কিছু সময়ের ভালো লাগায় আপনিও কিন্তু বারবার তাড়িত হয়েছেন, এবং বারবার তাড়িত হয়ে ফিরে গেছেন তার কাছে, সেই ব্যাপারটা কিন্তু অনেক বেশি আমাদের কাছে বিরক্তিকর মনে হয়েছে। কারণ যেখানে আপনি আপনার বর্ণনা দিয়েছেন আপনার প্রোফাইলের, যে আপনি এ ধরনের জবের সাথে জড়িত, শুধু তাই নয়, ইটস কাইন্ড অফ ড্রিমিং জব টু বি ইন গুগল। বাংলাদেশেও আমি যতদূর জানি যে লাস্ট একজন কান্ট্রি ম্যানেজার চুজ করেছিলেন কাজী মনিরুল কবির, তারপরে এখন গুগলের মনে হয় সোফার কোনো অফিস আপাত দৃষ্টিতে নাই এখানে, সেই গুগল যেখানে ইন্ডিয়ার অনেকেই হয়তো সুযোগ পায়, কিছু কিছু রিপ্রেজেন্ট যারা হচ্ছে অতিশয় মেধা সম্পন্ন ব্যক্তি, তো তাদের কাতারেও আপনি পড়তে যাচ্ছেন, এখনো রিগ্রেট লেটার পাননি, সো স্টিল দেয়ার ইজ এ হোপ। সেই মানুষটির ব্যক্তিত্বে কিভাবে ধস নামলো সেটি আমার কাছে অনেক বেশি চিন্তার কারণ মনে হয়েছে। আমার কাছে বারবার মনে হয়েছে যে সেও কি তার সৌন্দর্যের কারণে, সেও কি তার প্রথম প্রেমের কারণে, নাকি তার প্রথম ভালোবাসার আতিশয্যে মরে যাওয়ার কারণে বারবার নিজেকে সেখানে সঁপে দিতে চেয়েছিল। যার যাই হোক, যে কোনো ফরম্যাটেই হোক না কেন, ভালোবাসা তো পাচ্ছি, মজা তো হচ্ছে, কিছু ভালো সময় তো অ্যাটলিস্ট পার করছি, অ্যাটলিস্ট সেজন্য হলেও নেশায় বুদ হয়ে থাকি। যেমন আমরা অনেকেই দারুণ দারুণ সব নেশার ভিতর দিয়ে যাচ্ছি, কেউ হয়তো গাঁজার স্পর্শে থাকছে, কেউ হয়তো ফ্যান্সি ডিল টাচ করছে, কেউ হয়তো মদের গ্লাসে ঝড় তুলছে, অথবা কেউ ইয়োবা নিচ্ছে। যারা যে অবস্থার ভিতর দিয়ে যায় না কেন, মানুষ আপাত দৃষ্টিতে যারা বিবেকবান তারা বলছে কাজটা তুমি করো না, বাট যে যাচ্ছে সে কিন্তু জেনে বুঝে যাচ্ছে এবং সেই মাস্তিটা সেই সময়ের জন্য উপভোগ করছে। এবং প্রেমের ক্ষেত্রেও প্রেম বলাটা একেবারেই অন্যায় হচ্ছে, প্রেমের প্রসঙ্গে আমি নাই বা গেলাম এখানে, অ্যাকচুয়ালি ওই যে উদ্দামতার একটা যে তৃপ্তি, একেবারে ওই ধরনের লাইফের মধ্যে জুড়ে যাওয়ার যে একটা তৃপ্তি, সেই তৃপ্তি থেকে অনেকেই কিন্তু আমরা কম্প্রোমাইজ করতে পারি না বা চাই না ওই সময়। এই মেসেজটা আপনার কাছে খুব দারুণ ভাবে পরিষ্কার ভাবে উঠেছিল একদম আর্লি রিলেশনশিপের মধ্যে, যে অ্যাটলিস্ট এই মেয়েটির সাথে সম্পর্কটা সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত হবে না। আপনার মতো একটা স্মার্ট এ ধরনের বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোকে যারা জব করার ক্ষমতা রাখে, আমি ধরেই নিলাম এরকম একজন কর্পোরেট এক্সিকিউটিভের মধ্যে, সেই ধরনের পার্সোনালিটি, সেই ধরনের স্মার্টনেস থাকাটা খুবই জরুরি এবং সেটা আপনার মধ্যেও ছিল। যতখানি আপনি ভালোবাসায় বুধ হয়ে যান না কেন, আপনি নিজেও রিয়েলাইজ করতে পারছিলেন যে আমার উচিত হবে না এই মেয়েটির সাথে এই ধরনের সম্পর্কে জড়িয়ে পড়া। আমি যতদূর টের পেয়েছি আপনার সাথে কথা বলে, যে আপনি এমন একটা ফ্যামিলি বিলংস করেন যে ফ্যামিলিটা ধর্মীয়ভাবে যথেষ্ট আস্তিক, যে ফ্যামিলিটা কনজারভেটিভ একটা ফ্যামিলিকে রিপ্রেজেন্ট করে, যে ব্যক্তি এমন একটি সমাজকে রিপ্রেজেন্ট করে, এমন একটি পারিবারিক আবহকে রিপ্রেজেন্ট করে যেখানে এই ভালোবাসা, সম্পর্ক, বিয়ে এগুলোর মূল্যটা অসীম, অপরিসীম। সে কোনোভাবেই এ ধরনের সম্পর্কের সাথে কম্প্রোমাইজ করতে পারে না, এরকম একটা পরিবারের বন্ধনে যে আবদ্ধ, সে মানুষটি নেশার ঘরে ছিল, সে মানুষটি সত্যি কিছু ভালো সময় কাটানোর জন্য সমস্ত কিছুকে পায়ে ঠেলে দিয়েছিল। সেই জিনিসটি আমার কাছে খুব বেশি বিরক্তিকর ঠেকেছে, কারণ আপনার কাছে মেসেজটা খুব বেশি ক্লিয়ার ছিল একেবারে আর্লি স্টেজে, যে মেয়েটির সাথে আর যাই হোক সেই রকম সম্পর্কে জড়িয়ে যাওয়া উচিত হবে না, সে ধরনের সম্পর্ক সামনের দিকে ক্যারি ফরওয়ার্ড করা উচিত হবে না। কিন্তু যে কোনো ফরম্যাটে আপনি যেহেতু কিছু মাস্তি টাইম পার করছিলেন, আপনি যেহেতু কিছু ভালো সময় পার করছিলেন, সেই ভালো সময়ের কাছে নিজেকে সঁপে দিয়েছিলেন, যেখানে আপনার পার্সোনালিটি, যেখানে আপনার চিন্তা চেতনা সব কিছুকে আপনি মাইনাস করে দিয়েছিলেন। শুধু তাই না, আপনার কাছের মানুষজনকেও ডিপ্রাইভ করতে, কাছের মানুষজনকে কাছের মানুষজনকে সেইভাবে তাদেরকে অপমানিত করতেও আপনি দ্বিধান্বিত হননি। ইভেন আপনার বোনকেও কিন্তু অপদস্থ করতে আপনি ছাড়েননি, শুধুমাত্র আপনার ভালো লাগাকে কোনোভাবে আপনি কম্প্রোমাইজ করতে পারেননি ওই সময়গুলোতে। এই এই জায়গাটা আমার কাছে খুব বেশি বিরক্তিকর মনে হয়েছে। একটি মেয়ে যে যে অ্যাকচুয়ালি যৌনপল্লীতে কাজ করে, যে নিজের শরীর বিলিয়ে দেয়, তার চাইতেও মারাত্মক মনে হয়েছে যদি আপনার কথাগুলো সত্যি হয়ে থাকে এই মেয়েটিকে, কারণ এই মেয়েটির শরীর এবং মন দুটোই সমানে তার মনের মতো করে, মনের মাধুরী মিশিয়ে মিলিয়ে দেওয়ার চেষ্টা করেছে এবং নিজেকে যেহেতু সার্ভাইভ, এরা হচ্ছে সার্ভাইভাল, আলটিমেট দ্য বেস্ট সার্ভাইভাল, সেই জন্য যে কোনো ফরম্যাটে নিজেকে সার্ভাইভ করার চেষ্টা করেছে এবং সেই সাথে এই ধরনের মানুষগুলোকে যারা ডিল করে তারাও কিন্তু ওইটা ওই জায়গা থেকে খুব বেশি দূরে নাই। নীতিগতভাবে আপনাকেও সেই ভালো লাগার জায়গাতে আমি কোনোভাবেই রাখতে পারছি না। আমি সত্যি সত্যি আপনার ভালোবাসা যেভাবে শুরু হয়েছিল, যেভাবে আপনি তার চোখ আর চুলের বর্ণনা দিয়ে শুরু করেছিলেন, সেই জায়গা থেকে আপনি নিজেকে এত দূরে সরিয়ে ফেলেছেন শুধুমাত্র একটু ভালো লাগা পাওয়ার জন্য, একটু মাস্তি পাওয়ার জন্য। এ ধরনের একটা চৌকস, এ ধরনের একটা অ্যাট্রাকটিভ মেয়েকে তার তার নেশায়, তার শরীরের ঘামে, তার ভালোবাসার আতিশয্যে, তার মাস্তিতে, শরীরের দারুণ এক উদম লীলা খেলায় মেতে যাওয়ার জন্য সবকিছু আপনি কম্প্রোমাইজ করে চলেছেন, যেটা আপনার ব্যক্তিত্বের সাথে দারুণভাবে সাংঘর্ষিক। এটা আমাকে দারুণ কষ্ট দিয়েছে। উচিত ছিল যত ভালো লাগায় থাকুক না কেন, যত রকমের উদ্দামতার মধ্যে থাকুক না কেন, মাস্তির যে সাগরে যায় না কেন, লাঠি মেরে সেই পরিস্থিতি থেকে সরে আসার এই পৌরুষত্ব আপনার কাছ থেকে, আমরা যারা আপনাকে পছন্দ করি যে কথা বলছিলেন সেই পরিমণ্ডল আপনার কাছ থেকে আশা করেছিল, কিন্তু সেখানে নপুংসুকের মতো সমস্ত কিছুকে জলাঞ্জলি দিয়ে আপনার ভালো লাগাকে আপনি প্রশ্রয় দিয়েছেন, সেই জিনিসটা আপনার পার্সোনালিটির সাথে কোনোভাবেই যায় না, আপনার পার্সোনালিটির সাথে সত্যিকার অর্থে সাংঘর্ষিক। আপনার হয়তো বোধোদয় হয়েছে, বেঁচে গেলেন আপনি, আপনার বহু পূর্বপুরুষের কোনো পুণ্যের ফল এটি, কিন্তু মাঝে কয়েকটা বছর পার হয়ে গেছে। আপনার মন এবং শরীরের মধ্যে দারুণ এক এক পুরুত ময়লার আস্তরণ জমা পড়েছে, এখান থেকে কবে মুক্তি পাবেন আমি জানি না। কিন্তু আপনার কথা যদি সত্যি হয়ে থাকে, এই ধরনের মেয়ে বলা ঠিক হবে না, নারী সমাজকে কোনোভাবে এই মেয়েরা রিপ্রেজেন্ট করে না, এরা অভিশপ্ত। এ ধরনের পুরুষ যারা এই ধরনের কাজের মধ্যে থাকে তারাও কিন্তু অভিশপ্ত, যদি এই মেয়ের মতো কেউ হয়। যে কোনো ফরম্যাটেই হোক, এ ধরনের মানুষ পরিত্যাজ্য সমাজ থেকে। যদি আপনার কথা সত্যি হয়ে থাকে, সত্য মিথ্যা নিরূপণ করার শক্তি আমাদের মাঝে নাই, যদি তাই হয়ে থাকে এরা সত্যি সমাজে পরিত্যাজ্য। অনুষ্ঠান শেষ করছি দারুণ দারুণ কষ্ট নিয়ে, অসম্ভব বিরক্তি নিয়ে। ভালোবাসার বাংলাদেশে প্রেমের এক উপাখ্যান শুনতে চেয়েছিলাম, বাট এটাও তো জীবনেরই অংশ, এটাকে তো অস্বীকার করবার কোনো উপায় নেই। ফাইনালি আপনি ফিরে এসেছেন, ফাইনালি আপনি একটা সুস্থ জীবন সামনের দিকে তাকিয়ে দেখবার চেষ্টা করছেন, সেটার জন্য শুভকামনা। আমরাও আপনার জন্য মুখিয়ে থাকলাম দারুণ একটা জীবনের জন্য, ভালো একটা জীবনের জন্য। এটা আপনার জীবনের একটা দুঃস্বপ্ন হয়ে আপনার জীবন থেকে হারিয়ে যাক। কখনো যদি আপনার এই মেয়ের সাথে কাটানো একটা মুহূর্তের জন্য পুলকিত হন, তাহলে আপনার নিজের প্রশ্নে ঘৃণা হওয়া উচিত। আমি বিদায় নেব, শেষ মুহূর্তে যদি কিছু বলার থাকে।
আমি জাস্ট একটা কথাই বলতে চাই, ও আমাকে বলেছে তোমার বাবা মাকে কখনো আমি বাবা মা ডাকতে পারবো না, সম্ভব না। আর আমি ওকে চাই নাই, এই একটা কারণ যে আমার মা বলছে যে আমি আমার সন্তানকে ফিরে পেয়েছি। আমার মায়ের এই কথাটা, এই ভালোবাসার মানে যে স্থানটা যে পেয়েছি আমি, এই জায়গা থেকে আমি আর কখনো ওকে চাই না।
প্লিজ প্লিজ, আর চাইনন তো বড় বটেই, আপনি আপনার মায়ের বাবার সাথে এর এর প্রসঙ্গটায় দাম দেন না, যদি মিনিমাম রুচির বিক্রিয়তে এখনো না হয়ে থাকে। কখনো রেস্ট অফ দ্য লাইফ চেষ্টা করেন এর সাথে কাটানো কোনো একটা মুহূর্তের কথা চিন্তা করে উপলব্ধিত হয়েন না,
কখনোই আমি সেটা হই না।
প্লিজ প্লিজ, এটা যদি হন তাহলে আপনার মতো বিকৃত মানসিকতার লোক আর পৃথিবীতে নাই।
আমি
ইটস বিন প্রুভেন যে একটা যৌন দাসীর চাইতেও মারাত্মক যারা শুধু শরীর বিলায়, এরা আরো মারাত্মক, এরা আরো ডিজাস্টার যারা শরীর আর মন দুটো একসাথে নিয়ে খেলে। এবং আপনার সাথে আমার ওই জায়গাতেই একটাই শুধু কষ্ট যে আপনি এত সময় শুধু নিলেন আপনার ভালো লাগাকে প্রশ্রয় দিতে।
আমি একটা নেশার মধ্যে ছিলাম, একটা ঘোরের মধ্যে ছিলাম,
এটা খুব বেশি সময় লাগার সুযোগ ছিল না মেয়েটিক অন্তত একটা জায়গাতে। আমি আমি অবশ্যই একটা জায়গাতে মেয়েটিকে আমি সাধুবাদ দিব আপনারই কথা অনুযায়ী, যদি আপনার সব তথ্য সত্য হয়ে থাকে। আমি বারবার বলছি এই কথাটা, যদি আপনার তথ্য সত্য হয়ে থাকে, আমরা যেহেতু জানি না যে মেয়েটি আসলে কি, মেয়েটি আমাদের সাথে কথা বললে খুব ভালো হতো, সব তথ্য যদি আপনার সত্য হয়ে থাকে, তার মধ্যে একটা ভালো তথ্য ছিল যে মেয়েটির মনের মধ্যে সংঘর্ষ চলছিল বিধায় সময় না নিয়ে মেয়েটি বলে দিয়েছে যে অ্যাকচুয়ালি কোথায় কোথায় তার ইনভলভমেন্ট আছে। আপনি পারলে, আপনি চাইলে তো তখনই সিদ্ধান্তের মধ্যে যেতে পারতেন, আর লিস্টে যেই তো যখন দেখলেন যে ব্যাপারটা আপনার বিয়ন্ড ইওর লিমিট। আমি তিন দিনের কথা বলছি না, আরো পাঁচ সাত দিন দশ দিন,
যখন আমি সিদ্ধান্ত দিতে যাচ্ছিলাম তখন আমাকে যেতে দিচ্ছিল
না, যেতে দিতে চাচ্ছিল না,
তখন
এরকম ইমোশনাল ট্র্যাপ করা যে কথাগুলো বলছে,
বারবার ট্র্যাপ করতাম আমাকে,
সময় কালে বিয়ে করলে তো এরকম এই অর্ধেক বয়সের একটা সন্তানই জন্ম হয়ে যেত, এত সহজ না যে আপনাকে ট্র্যাপ করলে আর আপনি ট্র্যাপ হয়ে যাবেন। আপনার যে জায়গাটাতে হয়েছে আপনি সত্য কথা বলা সৎ সাহস থাকলে আমার সামনে হয়তো বলবেন, আপনিও দারুণে মজার মধ্যে মেতে গেছিলেন।
আমি একটা ঘোরের মধ্যে ছিলাম,
ঘোর না, বাদ দেন সব ভাষা, আমার ব্রেন খেয়ে নিয়েছিল, গুন করেছিল সব না, মাস্তিতে মেতে যাওয়া। ইট ডিডন্ট স্মেল দ্য লাইফ ইন দিস ওয়ে, রাইট? গত কতটা বছর পার হয়েছে তখন, 25টা বসন্ত পার হয়েছে, রাইট? 24টা বসন্ত তখন পার হয়ে গেছে, শরীরে ঝড়, এরকম একটা উন্মাদনা দারুণ ভাবে জমায়ে ফেলতে পারে এরকম একটা অ্যাট্রাকটিভ মেয়ে, কি তখন ক্যালকুলেশন নিয়ে থাকে যে কোনো ফরম্যাটে, তখন মনকে আপনি বুঝিয়ে নিচ্ছেন আপনি আপনার মতো করে, দিয়ে তার সাথে সম্পর্কটা কন্টিনিউ করছেন, ব্যাপারটা তো এরকমই ছিল, রাইট?
একটু অন্যরকম, একটু ও জমাতে পারতো না, যেটা বলছেন যে শি ইজ নট গুড ইন বেড,
না আমি ওটার কথা বলছি না, দিস ইজ নট অল অ্যাবাউট, রাইট?
ইভেন লুক, ইভেন আমাকে সে 72 আওয়ার্স কন্টিনিউয়াসলি ভালো থাকতে দেন, অল টাইম মেন্টাল টর্চার, আমি 4 বছর 8 মাস 8 দিন ওর সঙ্গে স্টে করছি,
কিন্তু আপনার নিউরন কে সবসময় অ্যাক্টিভ করে রেখেছে, এটাই হচ্ছে তার
ক্যারেক্টার,
তার বিজয়টা কিন্তু এখানে, কতটুকু ভালো লাগা মন্দ লাগা দিয়েছে সেটা জরুরি না, বাট এটা জরুরি আপনার নিউরন কে 110% ওর পারপাজ অ্যাক্টিভ করে রেখেছে।
ক্রোকোডাইল টেস্টটাই আমি বারবারই হয়ে যেত, একটা জায়গায় প্রবলেম হতো,
অ্যাক্টিভ করে রাখা, ওর পারপাসে অ্যাক্টিভ করে রাখা, যে আপনাকে তার পারপাসে অ্যাক্টিভ করে রাখছে তার নামে আপনি আপনার সময় মন দেহ সবকিছু উজাড় করে দিয়েছেন, এই তো ঘটেছে, আপনি তখনই ব্যক্তিত্বের সাথে কম্প্রোমাইজ করলেন, রাইট? ওই জিনিসটাই করার তো উচিত ছিল না, সেই কথাটাই বারবার বলছি, যেটা আপনার পার্সোনালিটি, আপনি যে পোর্টফোলিওর কথা বললেন,
আমার
যে লাইফটা আপনি রিপ্রেজেন্ট করেন, আপনার পেছনে যে ব্যাকগ্রাউন্ড সেটার সাথে দারুণ ভাবে সাংঘর্ষিক, সেটাই বলার চেষ্টা করছি আমি বারংবার,
সেটাই।
কিন্তু কেন আপনি ওই জায়গাতে কম্প্রোমাইজ করলেন, কারণ যে আপনার নিউরনকে 110% অ্যাক্টিভ করে রাখছে তার সাথে আপনি কম্প্রোমাইজ করতে চাননি, আপনি ভেসে যেতে চেয়েছেন খড়কুটার মতো, যেখানে বৈশাখ সমস্ত কিছুকে ধুয়ে মুছে নিয়ে যায়, আপনি ওই সেই জলোচ্ছ্বাসে ভাসতে চেয়েছিলেন। এটাতে আমি মজার গন্ধ পেয়েছি, আপনি যদি সেই জায়গাতে আপনার মজার কণ্ঠটাকে দুগ্ধ করতে পারতেন, টুজিটাকে চেপে ধরতেন, নিঃশ্বাস ওখানে বন্ধ করে দিতে পারতেন, তবেই ভাবতাম যে সুপুরুষের মতো কাজ করলেন, নাহলে তো আমাকে বলতে হয় ওখানে অ্যাটিটিউডটা অনেকটা নপুংসকের মতো ছিল, সময় এবং পরিস্থিতি তাই বলছে। আর আপনার কথা সত্যি হলে সেখানে তো যৌনদাসী পাল্লায় পড়েছিলেন আপনি, আল্লাহ না করুক এরকম পরিস্থিতির সামনে কেউ পড়ুক, দারুণ বিরক্তি নিয়ে জরুরি না প্রতিদিন ফুলে ফুট মানে সুরে বাসি বাঁধবে, প্রতিদিন ফুল ফুটবে, দারুণ বিরক্ত নিয়ে চরম হতাশা নিয়ে অনুষ্ঠান শেষ করছি বন্ধু, যেখানে ভালোবাসার নামে শুধুই ডিজাস্টার, যেখানে প্রেমের নামে শুধুই মহামারী, যেখানে বিয়ের নামে নোংরামি, এরকম পরিস্থিতির মধ্য দিয়ে যারা যাচ্ছ, আল্লাহ রাব্বুল আলামিন স্ট্রেইট ওয়েতে বলেছেন তার মহা গ্রন্থে যে তোমরা পরস্পরকে ভালোবেসে একসাথে থাকো, যদি তোমার স্বামী জালিম হয়, নপুংসক হয়, অত্যাচারিত হয়, তাহলে যেভাবে তোমরা ভালোবেসে একসাথে আছো ঠিক সেভাবে পরস্পরের কাছ থেকে আলাদা হয়ে যাও, তো কোনো বাধ্যবাধকতা নাই না যে কম্প্রোমাইজ করে এরকম এরকম কুরুচিপূর্ণ যৌনদাসীর সাথে আপনাকে থাকতে হবে, অথবা কোনো মেয়েকে কোনো এরকম পুরুষ বেশ্যার সাথে থাকতে হবে, এটা কোনোটাই জরুরি না, সময় থাকতে পরস্পরের কাছ থেকে দূরে সরে যাও, অ্যাটলিস্ট বৈবাহিক সম্পর্কের মতো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পৃথিবীতে আসা চার্রা পরিমাণ বেহেস্তের ভালো লাগার একটা জিনিস এই বৈবাহিক সম্পর্ক, এটা যেন অ্যাটলিস্ট প্রদূষিত না হয়, কারণ মুখ থেকে যেন এমন 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 এরকম এরকম দুর্বিষহ কথা না শুনতে হয় যে আমার বুকের একটা তোমার জন্য আর একটা তার জন্য, কাউকে যেন এরকম সিনেমার ডায়লগ আওড়াতে না শুনতে হয় যে তুমি দেবতা হয়ে তুমি আমার শ্রদ্ধার জায়গায় থাকো, আর ভালোবাসা হয়ে তুমি আমার আমার সাথে মহব্বত করো, এসবের এসবের পরিসমাপ্তি ঘটুক, সত্যিকার ফরম্যাটে ভালোবাসা আমাদের কাছে ফিরে আসুক, ভালোবাসা সবসময় চিরন্ত, তবে না মন চাইবে বলতে প্রত্যেকটি প্রাণ হুট ভরে উঠুক ভালো লাগে নিয়ে, আর প্রত্যেক হৃদয় শাসিত হোক সুখের ভালোবাসা নিয়ে, বিদায় বন্ধু।
বাংলাদেশ এখানেই শেষ করতে হচ্ছে, তবে যেখানে যদি কিছু কথা একটা কথা অন্তত পক্ষে না বললেই নয় যে এই ধরনের কিছু কিছু মেয়েদের জন্য আজ পুরো নারী জাতিকে শুনতে হয় নারীরা ছলনা মহিষর আরো অনেক 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 কথা, চাই না এরকম আর কোনো কিছু ভালোবাসার বাংলাদেশে বা আপনার জীবনে পিছক, যে যেমনই আছেন যা কিছু চিন্তা করছেন না কেন অবশ্যই ভালো কিছু চিন্তা করুন, তবেই ভালো হবে। তো বন্ধু আজকের মতো বিদায় নিতে হচ্ছে, অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালোবাসাটাকে ভালোভাবে বাসবেন, কোনো নোংরামি নাই, কোনো খারাপ কিছু নাই, শুধুই ভালোবাসা, ভালোবাসা খুব পবিত্র একটি জিনিস, পবিত্রতা রক্ষা করুন। তো বন্ধু আজকের মতো ইমা বিদায় নিচ্ছি, সামনের বৃহস্পতিবার আবারও ভালোবাসার কোনো বন্ধু কিনে অবশ্যই হাজির হব, ঠিক ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঢাকা ফ্যামের সঙ্গে থাকবেন, শুভরাত্রি।
বলছি তোমাকে আর ভালোবাসি না, তোমার জন্য মিথ্যে মিথ্যে রাখো থাকি, সত্যি বলছি তোমায় নিয়ে স্বপ্ন দেখি না, তোমার জন্য মিথ্যে মিথ্যে কাব্য লিখি না, এখন তোমার জন্যে আমার কোনো সময় নেই, এখন আমি ভালোবাসি শুধু আমাকে, এখন আমি ভালোবাসি শুধু আমাকে, সত্যি বলছি তোমাকে ভালোবাসি না, তোমার জন্য মিথ্যে মিথ্যে রাখো জানি, এখন আমার সঙ্গী আকাশ রাতের ধুব তারা, বৃষ্টি সঙ্গী পড়ে ভালো আছি তোমায় তারা, এখন আমার সঙ্গী আকাশ রাতের ধুব তারা, বৃষ্টি সঙ্গী পড়ে ভালো আছি তোমায় তারা, সময় পেলে উদাস মনে দেখি জোৎস্না, তোমার জন্য মিথ্যে মিথ্যে সত্যি বলছি তোমাকে ভালোবাসি না, তোমার জন্য মিথ্যে মিথ্যে জানি না,
এখন আমি ভালোবাসি শুধু আমাকে,